This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ ওয়েলকাম করছি সবাইকে বন্ধু ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন বাংলাদেশের বৃহত্তম রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4। মেঘনা আছি এই মুহূর্তে আপনার সাথে এবং সঠিক সময়ে যুক্ত হয়ে যাবেন আপনাদের সবার পছন্দের সেই মানুষটি গুরু হেফেসাম, এবং অবশ্যই আজকে থাকছেন আমাদের অতিথি বন্ধু এবং বরাবরের মতো আজকেও আছে ফলো আপ। সো দেখে নিব আজকে কারা কারা বা কে কে থাকছেন ফলো আপে বা কে থাকছেন ফলো আপে। আজকের অতিথি বন্ধুর পোস্ট একটু পরে আমরা ফেসবুকে আপলোড করে দিব ফটোগ্রাফ সহ। আর যারা যারা আমাদের এই অনুষ্ঠানটিতে আসতে চান, শেয়ার করতে চান বন্ধু আপনার ভালো লাগার ভালোবাসার গল্প, তারা অবশ্যই আসতে পারেন। সেক্ষেত্রে জানিয়ে দেবো আপনাদেরকে আজকের নিয়মগুলো। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমি। অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4 Dhaka FM। এবং বন্ধু আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ডি এফ এম লিখে সার্চ দিলেই ঢাকা এফ এম এর অনেকগুলো পেজ আসবে। তো আপনি যেখান থেকে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 62,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু রিকোয়েস্ট করবো বরাবরের মতোই যে প্লিজ আপনি আমাদের এই পেজটি একটু লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং একটু পরে আমরা যে পোস্ট আপলোড করবো ভালোবাসার বাংলাদেশে সে পোস্টে আপনি লাইক করবেন এবং শেয়ার করতে পারবেন যত খুশি ততবার। এবং বন্ধু অবশ্যই চাই আপনার মূল্যবান কমেন্টগুলো আপনি অবশ্যই কমেন্ট করবেন যাতে সেই কমেন্টগুলো পড়তে পারি আর বুঝতে পারি আপনি আছেন আমার সাথে। এনিওয়ে আরেকটা জিনিস আমরা শুরু করতে চাচ্ছি আজকের দিন থেকে, সেটি হচ্ছে লিসেনার্স আওয়ার। 30 মিনিটস আমরা এই জিনিসটা রাখবো এবং এই আওয়ারে এই লিসেনার্স আওয়ারে অ্যাকচুয়ালি আপনি আপনার ভালো লাগার কথা, শুধুমাত্র আপনার জীবনের যত ভালো লাগার যা কিছু আছে সব কিছু শেয়ার করবেন। আপনি আপনার ফোন নাম্বারটি আপনার নামটি সহ SMS করে দিবেন আমাদেরকে 16260 এই নম্বরে, আমরা আপনাকে ফোন করবো আমাদের স্টুডিও থেকে এবং জেনে নেব আপনার ভালো লাগার কথা। এবং আপনি যদি কাউকে উইশ করতে চান, কারোর সাথে কনফারেন্সে আসতে চান ফোনের মাধ্যমে, সেটাই আমরা করব। আর সেজন্য বন্ধু বেশি বেশি করে আপনি আপনার নাম্বার এবং নামটি লিখে আমাদেরকে SMS করবেন। আর আবারও বলছি যে শুধুই আপনার ভালো লাগার কথা, আপনার যত ভালো লাগার কথা আছে সব কিছুই বন্ধু আপনি কিন্তু আমাদেরকে বলবেন এই লিসেনার্স পাওয়ারে। আর সেক্ষেত্রে আপনার নাম্বারটি এবং নামটি খুব প্রয়োজন, তো SMS করবেন 16260 এই নাম্বারটিতে, আমরা ফোন দিব আপনাকে এবং জেনে নিব আপনার সেই ভালো লাগার কথাগুলো। আর অবশ্যই বন্ধু যারা আছেন দেশের বাইরে তারা তো আমাদেরকে অনলাইনে শুনতেই পারবেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। শুনছেন আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে, এটা জানি। আর আরেকটা ব্যাপার, যারা দেশের আমাদের ঢাকার বাইরে আছেন তাদেরকে বলছি যে আপনি কিন্তু চিঠির মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনার ভালো লাগার ভালোবাসার জীবনের সফলতার কাহিনী। এবং সেক্ষেত্রে আপনি কিন্তু চিঠিতে আপনার ফোন নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই আপনার ফোন নম্বরটি উল্লেখ করবেন এবং সংক্ষিপ্ত আকারে আপনার সেই ভালোবাসার আপনার জীবনের সবকিছু, খুব সবকিছু না সংক্ষিপ্ত আকারে আপনি সেটা আমাদেরকে লিখে পাঠাবেন। আর সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেস বলে দিচ্ছি আমি, 45 নাভানা টাওয়ার গুলশান এক, এই অ্যাড্রেসটিতে এই ঠিকানাতে আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। আরো ডিটেইলে আমি আপনাকে বলে দিচ্ছি যে কিভাবে আপনি আমাদেরকে চিঠি পাঠাবেন। ঠিকানাটা আরেকবার আমি বলতে চাই, সেটা হচ্ছে ঢাকা এফএম 90.4 45 গুলশান দক্ষিণ গুলশান এক ঢাকা 1212। এই ঠিকানায় অবশ্যই আপনি চিঠি লিখবেন এবং অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন। তো যেটা আমি আরেকবার বলেছি সেটা বলতে চাই যে লিসেনার পাওয়ারে শুধুই কিন্তু আপনার ভালো লাগার কথা, ভালো লাগার সব কিছুই আমরা শুনবো। তো আপনি আপনার নাম্বার এবং আপনার নামটি আমাদেরকে 16260 অবশ্যই SMS করে পাঠাবেন। আর এই মুহূর্তে নিতে চাই এই ছোট্ট একটি বিরতি, বিরতির পরে ফিরে আসবো এবং তখন দেখে নিব ফলো আপে কে আছেন এবং অবশ্যই সেই মানুষটির আপনি কথা শুনতে পারবেন যে মানুষটির জন্য এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষা, এত ভালোবাসা। তো বন্ধু সাথেই থাকুন, ফিরছি একটু পরে।
Samsung Grand Invite এবং Samsung Galaxy J series এ 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আর এক্সাইটিং হেলিকপ্টার রাইড বিস্তারিত পত্রিকায়। এখনই সময় এয়ারটেল বন্ধ কানেকশন চালু করার, কারণ চালু করলে লাভে লাভ। 19 টাকা রিচার্জে ফ্রি 3 GB পর্যন্ত ইন্টারনেট আর 3 রাত 24 ঘন্টা 18 পয়সা/সেকেন্ড এয়ারটেল এবং 1 পয়সা/সেকেন্ড অন্য অপারেটর। এই অফার পাওয়া যাবে অনিবন্ধিত বন্ধ সিমেও। দেরি না করে এখনই করুন রি রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সব সময় চলো বন্ধু গ্রামীণ ফোন।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে।
যারা হ্যান্ডসেট আর ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X, J1X এবং J2 তে 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের কোন সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স।
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সব সময় চলো বন্ধু গ্রামীণ ফোন।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে। সাথে রবি এক্সপিরিয়েন্স মানে পার্টি লাইফ পুরা দেখ, সাথে আছে সবটাইম আর কত কিছু কত বলি গল্প
ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X, J1X এবং J2 তে 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের কোন সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স।
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সব সময় চলো বন্ধু গ্রামীণ ফোন।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে।
ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X, J1X এবং J2 তে 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের কোন সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স।
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সবখানে সব সময় চলো বন্ধু গ্রামীণ ফোন।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে।
সাথে কিছু যত বলি গল্প বাকি থাকে কিছু
যারা হ্যান্ডসেট আর ইন্টারনেটে চান বেশি বেশি তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X J1S এবং J2 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের ফোন সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে দেখো ভাই কই পাই ভালো এর থেকে যে সিরিজ সাথে রবি দেখ এক্সপিরিয়েন্স ফর পার্টি লাইফ উড়াতে সাথে আছে সবটাই আর কত কিছু কত বলি গল্প বাকি থাকে কিছু
যারা হ্যান্ডসেট আর ইন্টারনেটে চান বেশি বেশি তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের J1X J1S এবং J2 7,000 টাকা পর্যন্ত সমমূল্যের ফোন সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি
ঢাকা
ভালোবাসার বাংলাদেশ
Exactly, friends. শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম রেডিও নেটওয়ার্ক ঢাকায় তো 90.4 এ আপনি আছেন আমার সাথে এবং আমিও আছি আপনার সাথে আমরা সবাই আছি সাথে সাথে অবশ্যই বন্ধু সেই মানুষটিকে ওয়েলকাম করে নিব যে মানুষটির জন্য এত আকাঙ্ক্ষা এত অপেক্ষা তবে তার আগে বলে দিতে চাই সেই কথাটি যে আমরা কিন্তু শুরু করছি লিসেনার্স আওয়ার এবং সেই আওয়ারে আপনি অবশ্যই বন্ধু আপনার সেই ভালো লাগার কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো সেই জন্য আপনার নাম্বারটি এবং নামটি অবশ্যই আপনি SMS করে পাঠাবেন 16260 তে এবং ফেসবুকে আমাদের যে অফিশিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি আরেকবার বলে দিচ্ছি www.facebook.com/90.4dhakafm এখান থেকে আপনি লাইক করবেন বন্ধু এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7 এবং ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তো সেই পোস্টে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন যত খুশি ততবার তো বন্ধু আর অপেক্ষা করাতে চাই না বিকজ It's time to welcome Guru Edisham.
চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বিধব্দ আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ এই প্রথম আমার মানে আত্মশুদ্ধি বাধ্যস্থ করার এই কণ্ঠস্বর উচ্চারণ হতে গিয়ে ফামলিং হলো মেঘলা
এটা কোনো ব্যাপার না আপনি তো লাইভ করছেন কারণ এটা একটা খুব জরুরি ছিল আমার মনে হয় কারণ অনেকেই আমাকে বলে গুরুকে এটা রেকর্ডেড ছাড়ে আমি তখন বলি যে না কখনো এটা রেকর্ডেড না এটা উনি সবসময় অন এয়ারে এসে এটা লাইভই বলে বাট মনে হয় সবাই বলে যে মনে হয় না যে উনি এমনভাবে বলেন যে মনে হয় একই রেকর্ড এটা বাজাও তোমরা এটা জরুরি ছিল
চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ সবার জন্য প্রার্থনা প্রত্যেকের জন্য প্রার্থনা একরম পবিত্র রমজান মাসে সকলের জন্য দোয়া অনেক অনেক দোয়া প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে আমি প্রেমে পড়েছি মিলা
আমরা জানতে চাই অধীর আগ্রহে অপেক্ষা করছি
আসলে প্রেমে পড়েছি কঠিন ভাবে প্রেমে পড়েছি আষ্ট পৃষ্ঠ সব বেঁধে গেছে তুমি টইটুম্পুর অবস্থা ভালোবাসার এমন রূপ কাছ থেকে বহুকাল দেখিনি মিঠা সুখা জমিন পার বারিশ কা এক বুন্দ পানি পড়া এ বুড়ো মনে বুড়ো শরীরে দারুণ ভাবে ভালো লাগার উন্মাদনা আমি প্রেমে পড়েছি মেঘলা ফামলিং সঙ্গত কারণেই হয়েছে নিয়নের সাথে আমার অন্তর মাঝে মাঝে বিক্রয় করতেছে যে কারণে হয়তো যে কথাগুলো বলতে চাচ্ছি বলতে যাচ্ছি সেগুলো হয়তো সুরে বাজছে না বা বলা হয়ে উঠছে না প্রেমের কথা শুনলেই তো তোর পরিচিত সেই গানটা বাজিয়ে দিস হবে নাকি আমার জন্য দু লাইন
অবশ্যই দুই লাইন নয় চাইলে পুরোটাই হতে পারে
সত্যি কথা মেঘলা আসলেই প্রেমে পড়েছে কোন একটি সত্তার ভালোবাসায় ভালো লাগায় মন প্রাণ সবসময় বোধ হয়ে থাকছে। আজ অনুভব করতে পারছি আসলে ভালোবাসার জান্নাতি টাইপ কিছু একটা অনুভূতির নাম। সত্যি চোখে দারুণ এক প্রশান্তি ছুঁয়ে যায় এই প্রেম। যখন সে ভালোবাসার ব্যাপারগুলো সামনে এসে দাঁড়ায় তখন মনে হয় যে স্রষ্টাকে যেন কাছ থেকে দেখছি। প্রেম এত অপার্থিব, প্রেম এত মহান, ভালোবাসার মধ্যে এত বেশি চমৎকারিত্ব। স্রষ্টা কি এক অনুভূতি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে! স্বর্গের চাররা পরিমাণ অনুভূতিতে যদি এত মিষ্টতা থাকে মেঘলা, তাহলে স্বর্গে না জানি কি আছে। আমি দারুণ ভাবে প্রেমে পড়েছি মেঘলা মানুষে। জানিস যখন আসছিলাম বাঘ ঘোরার সময় অল্প সময়ের জন্য গাড়িটা থেমেছে তাইফুর নাম ভদ্রলোকের, মত বয়সে এক লোক। আপনি কি প্রোগ্রাম করেন? আপনি কি গুরু হেতে শান? বলছি জি, অনেক ভালো লাগে আপনাকে। আমার হাতটা ধরে একটা চুমু খেল। আমার আজন্ম নিমজ্জিত পাপে, এত অন্যায় এত ভুল, আমি কোনোভাবে ডিজার্ভ করি নি ভালোবাসা। বনানি গুলশান হয়ে যখন এই অফিসে আসছিলাম, শাকিলের বয়সী অনেক ছেলেরা বাইরে দাঁড়িয়ে ফ্যাশন হাউসে যখন এই লোবাতু দৃষ্টিতে তাকিয়ে দেখছে যে এই পোশাকটা যদি আমি পড়তে পারতাম, স্রষ্টার কাছে দোয়া করি আমি যদি দৃষ্টি হয়ে থাকতে পারতাম, লোভাতু দৃষ্টিতে যে ছেলেটি সেই খাবারের দিকে তাকিয়ে থাকছে আমি যদি তার মুখের সে লালাটা হয়ে কষ্ট হয়ে ঝরতে পারতাম, অথবা সেই শিশুটি যে মায়ের বাবার একটু ওম পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য সবসময় পাগলের মতো তাকিয়ে থাকে, কোনো বাবা মায় আপৃষ্ট হয়ে আছে এমন কোনো সন্তানকে দেখে মন চায় যদি এমন কিছু হতে পারতাম, পরক্ষণে ভুলে যায় এত পাপি। কিন্তু মন সবসময় চায় স্রষ্টা তৈরি করা, স্রষ্টা শ্রেষ্ঠ জীব, এই মানুষের প্রেমে যদি সত্যিকার ভাবে পড়তে পারতাম, এই প্রেমের যে তীব্রতা কত বেশি মারাত্মক, মানুষ হয়ে মানুষের প্রেমে পড়া, মানুষে মানুষের রেসকে দেওয়া না হওয়া। মানুষ দেখতে এসেছিলাম ভাবি সত্যি এমন জনম আর কি হবে।
তেরা সায়া ছেড়কে চুমতা ও তুজ মুস্কায়ে তুজ শরমায়ে জেসে মেরা হ্যায় খুদা ঝুমতা।
খুদার কাছে দোয়া করি সব সময়। আমরা বারবার এই শিশুদের জন্য কিছু করতে পারি, এবার পারিনি অনিবার্য কোনো কারণবশত। এই পিছিয়ে পড়া মানুষগুলো, এই কষ্টে থাকা মানুষগুলো যারা লোভাতু দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা খাবারের দোকানের দিকে, লোভাতু দৃষ্টিতে তাকিয়ে থাকে কোনো ফ্যাশন হাউসের দিকে, লোভাতু দৃষ্টিতে তাকিয়ে থাকে হারিয়ে যাওয়া মা বাবার দিকে, আমি এই মানুষগুলো দারুণভাবে প্রেমে পড়েছি। স্রষ্টা আমাকে যেন সত্যিকারের প্রেমিক হিসাবে কবুল করে নাই। পৃথিবীর এই পার্থিব জিনিসগুলোর মোহ থেকে যদি নিজেকে সরিয়ে ফেলতে পারতাম, সবসময় মনের মধ্যে আর্দ্রতা যদি এই মানুষগুলোর জন্য কাজ করত, পরক্ষণে ভুলে যায় বিমানুষ এত পাপ এত অন্যায়, নিজের নিজের কল্পটাকে নিজের কলিজাটাকে পুচিয়ে ফেলেছি যে মানুষগুলোর জন্য সবসময় চেষ্টা করতে পারি না। আমি চেষ্টা না করলেও কিছু মানুষ আছে যারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন, কিছু মানুষ আছে যারা শকিলদের মতো মানুষগুলোকে মূল ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এমনই একজন মানুষকে আমি এখন ভালোবাসার বাংলাদেশের সাথে কানেক্ট করতে যাচ্ছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের অনেক পছন্দের মাননীয় মন্ত্রী আসিফ খান জয়। স্বাগত জানাই আসিফ খান জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে।
আপনাকেও ধন্যবাদ এবং স্বাগত।
এবং আমি যখন আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার মাঠের মধ্যে সেই প্রাণচাঞ্চল্য দেখে দেখে আমি এতে সম বড় হয়েছি। আপনি আমাদের জন্য সত্যি, আমি মাঠের সেই প্রাণচাঞ্চল্যের কথা বলছি যেটা যেটা একজন ফুটবল প্রফেশনাল হিসেবে আপনি সামনে থেকে দেশটিকে নেতৃত্ব দিতেন, সেটি দেখেই আমার বড় হয়ে ওঠা। এটি 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 সত্যিকার অর্থে অনেক বড় একটি পাওয়া যে মানুষটি আজকে দেশের ক্রীড়াঙ্গনকে সামনে নেতৃত্ব দিচ্ছেন।
আমি আপনার প্রশ্নগুলো আমি শুনেছি, কিন্তু যথেষ্ট হয়তো ইতারের নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি বুঝতে পারছি না। আমি একটি এক মিনিটের সময় প্রোগ্রামটি আপনি চলমান রাখলে আমি এক মিনিটের মধ্যে আমার একটি অ্যান্ড্রয়েড ভালো মোবাইল থেকে কলটিকে ব্যাক করতে চাচ্ছিলাম।
জি জি, আই এম জাস্ট কলিং ব্যাক।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি 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 কল দিচ্ছি এই নাম্বারে, আমার একটি বাংলা লিঙ্কের নাম্বার থেকে। হ্যাঁ,
ওকে, নো প্রবলেম, সো উই আর ওয়েটিং।
থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বন্ধু, আমরা কথা বলছিলাম মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়ের সাথে। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, উনি আবার কল ব্যাক করছেন সেটি জানালেন, তো আমরা অপেক্ষা করছি এবং অপেক্ষা করতে থাকি। আর বন্ধুরা আছেন আমাদের সাথে, এসএমএস করছেন, আর একবার বলে দিতে চাই আপনাকে, এসএমএস এর নিয়মগুলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4 ঢাকা এফএম। এবং বন্ধু, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে দি এফএম 90.4 লিখে সার্চ করলে অনেকগুলো ঢাকা এফএম এর পেজ চলে আসবে। বাট যেই পেজটিতে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 62,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানটিতে আমরা ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের অতিথি বন্ধু ফটোগ্রাফ দিয়ে। তো বন্ধু, সেখানটিতে আপনি লাইক করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন। এবং চাচ্ছি আপনার অনেক অনেক ভ্যালুয়েবল কমেন্ট, যে কমেন্টগুলো পড়লে মনে হবে যে সত্যি সত্যি বন্ধু আপনারা আমাদের সাথে দারুণভাবে কানেক্টেড এবং ভালোবাসেন আমাদেরকে। তো আরেকটা কথা বলে দিতে চাই যে যারা বন্ধুদের বলেছিলাম যে লিসেনার্স আওয়ারে আপনারা শুধু আপনাদের ভালো লাগার কথা, শুধুমাত্র আপনাদের ভালো লাগার কথাগুলোই শেয়ার করবেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার নম্বর, আপনার ফোন নম্বর এবং আপনার নামটি লিখে আমাদেরকে এসএমএস করবেন 16260 এই নাম্বারটিতে। এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আমাদেরকে চিঠির মাধ্যমে আপনাদের ভালোবাসার গল্পগুলো সংক্ষিপ্ত আকারে জানাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই চিঠির মধ্যে আপনার নাম্বারটি, ফোন নাম্বারটি উল্লেখ করবেন। তো জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি, ঢাকা এফএম 90.4 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212, এই ঠিকানায় আপনি অবশ্যই আমাদেরকে চিঠি পাঠাতে পারেন। আর আরও একটা বই আছে, আপনি কিন্তু ডিরেক্ট আমাদের অফিসে এসেও আপনার সেই কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। একটু দেখে নিচ্ছি কারা কারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে এসএমএস এবং কমেন্ট করছি। আর আমরা কিন্তু অপেক্ষা করছি মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়ের ফোনের জন্য, উনি আমাদেরকে কল ব্যাক করবেন বলে জানিয়েছেন, কিন্তু তারপরও কিছু সময় অপেক্ষা করার পর হয়তো আমরাই ওনাকে কল ব্যাক করব। এনিওয়ে, আছেন আমাদের সাথে হিমেল খান এবং যুক্ত হয়েছেন মোহাম্মদ সাব্বির সরকার গাজীপুর থেকে। আমরা কেমন আছি জানতে চেয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটি উনি শুনছেন এবং সবসময় শোনেন। সম্রাট ইউসুফও যুক্ত হয়েছেন, গুরু কেমন আছেন জানতে চেয়েছেন এবং নোয়াখালী থেকে উনি আমাদেরকে শুনছেন, আছেন এই মুহূর্তে। আরো অনেক বন্ধু, হিমেল খান এতগুলো কমেন্ট করেছেন যে ওনার কমেন্টের ভিড়ে অন্য কমেন্ট গুলো খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে আমিন হোসেন, আমরা কেমন আছি সেটাই জানতে চেয়েছেন। এবং আছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে, মোহাম্মদ মাসুম বিল্লা যুক্ত হয়েছেন কেশবপুর থেকে, ফয়সাল ফয়সাল আহমেদ হৃদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন হেলাল উদ্দিন, উনি আমাদের এই প্রোগ্রামটি শুনছেন এবং কথা বলতে চান গুরুর সাথে, সেই কথাটি জানিয়েছেন। মাহাদি হাসান মুন্না আছেন আমাদের সাথে, উনি জানিয়েছেন ওনার অনেক ভালো লাগছে গুরুর ভয়েসটা শুনে। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে সাব্বির হোসেন, মাহমুদ হাসানও যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে আমাদের সাথে মাসুদ ইমরান আপন, পারভেজ হাসান আছেন এবং ঢাকা ফ্রম 90.4 এর কথা বলেছেন, জানিয়েছেন যে এটা দ্য লার্জেস্ট নেটওয়ার্ক অফ বাংলাদেশ রেডিও নেটওয়ার্ক। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে প্রত্যয় স্পর্শও যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আছেন নাইমুল ইসলাম নাইম, সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে অভি খান, এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে মিজান যুক্ত হয়েছেন, রবিন উত্তরা থেকে, তাকদিরও আছেন বাগেরহাট থেকে, এবং আছেন আমাদের সাথে প্রিয়া। ওকে, আমরা চলে যাচ্ছি গুরু এতেশ্রামের কাছে, তার মাধ্যমে আজকের মাননীয় উপমন্ত্রীর কাছে, গুরুর কাছে যাচ্ছি।
আমরা চেষ্টা করছি যোগাযোগ করতে মাননীয় উপমন্ত্রীর সাথে, এবং কথা প্রসঙ্গেই বলছিলাম যে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের হয়তো ক্ষমতার সীমাবদ্ধতার কারণে অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না। আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে মাননীয় উপমন্ত্রী মিস্টার আইয়ুব খান জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং কথা প্রসঙ্গে মাননীয় মন্ত্রী, আমি যেটা বলছিলাম তখন যে আপনাকে সেই সবুজ মাঠের মধ্যে দারুণ প্রাণচঞ্চল্য এই মানুষটিকে দেখেই আমাদের বড় হয়ে ওঠা, এবং আপনি অনেক আগে থেকেই এই বাংলাদেশের যুবাদের জন্য অগ্রপথিক, তারপরে ফাইনালি বাংলাদেশের রাজনীতিতে আপনার চমৎকার পদার্পণ এবং দারুণভাবে কৃতিত্বের সাথে ক্রীড়া মন্ত্রণালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। স্পেশালি আপনার ওই টেলিভিশন ইন্টারভিউ কথা আমার কানে এখনো বাজে, যেখানে আপনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 এর সমাপনী সময়ে যে কথাগুলো বলছিলেন যে 2015 to 1 words, স্পেশালি দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলতে গিয়ে বলছিলেন যে এই বাংলাদেশের যুবারা শুধুমাত্র সমাজের জন্য না, দেশের জন্য না, বিশ্ব পরিমণ্ডলে এমন বড় কিছু করতে পারে বলে আমি দৃঢ়ভাবে আশা করি বা বিশ্বাস রাখি। সেই মানুষটি আপনি যে দারুণভাবে ইন্সপায়ার করতে পারেন বাংলাদেশের যুব সম্প্রদায়কে, স্বাগত জানাচ্ছি যুবদের জন্যই দারুণ কানেক্টিভিটির একটি প্রোগ্রাম এই ভালোবাসার বাংলাদেশে। এবং আমার
আমি শুনেছি, আমি কি বলবো
যে প্লিজ,
সেটি হলো যে আপনাদের অনুষ্ঠানের যে প্রোগ্রামটি বা নামটি রাখা হয়েছে ভালোবাসা
বাংলাদেশ,
ভালোবাসার বাংলাদেশ, অবশ্যই সেটি আমাকে অনুপ্রাণিত করেছে এবং মুগ্ধ করেছে। সেটি হলো যে ভালোবাসা নয় কেবল, এটা আমাদের প্রিয় বাংলাদেশ, এটা আমাদের গর্বের বাংলাদেশ, এটা আমাদের অর্জনের বাংলাদেশ, এটা আমার প্রতি একটি ঐতিহাসিক অর্জন এবং বিজয়ের বাংলাদেশ। হ্যাঁ, এখানে আবেগ খুব রয়েছে আপনার অনুষ্ঠানটির নামে, এর জন্য আপনাদের নামকরণ করেছেন ধন্যবাদ জানাই। সেখানে সুন্দর নাম দিয়ে একটি প্রোগ্রামকে আপনারা জাতির সামনে তুলে ধরছেন, এবং আপনারা যেসব বিষয়গুলাকে, যেসব এজেন্ডা বা যে টপিক গুলাকে, ইভেন্ট গুলাকে আপনারা তুলে ধরছেন জাতির সামনে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন, অ্যান্ড সিন্স যে ইট উইল বি মোর ইফেক্টিভ ফর দ্য নেক্সট জেনারেশন of our people.
Thank you, Minister.
That is the good concern that you have to make with the nation. That's why you have to take the attention to the Bangladesh. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. আপনার কথা আপনার সঙ্গে বেরিয়ে বলছি, যেটি যে আমাকে আপনারা চিনতেন এবং দেশবাসী চিনেন যে আমি একজন ফুটবলার জয়, আমি সত্যি সত্যি আমার গর্বের নাম এবং আমার সবচেয়ে পছন্দ এবং ভালো লাগার নাম যে ফুটবল, এবং ফুটবল থেকে ফুটবলার হয়েছে যে খেলা এবং যে একটি শিল্প, ফুটবল যে শিল্পটি, যে খেলাটি সারা পৃথিবীতে একেবারে নাম্বার ওয়ান স্পোর্টস, একেবারে এনেও যে আপনি জানেন যে আমরা যখন সাউথ আফ্রিকা ফুটবলটাকে আমরা বিশ্বকাপ থেকে দেখি, তখন একটি প্রোগ্রাম করা বিশ্ববাসীর সামনে দিয়েছিল যে গ্রেটেস্ট শো অন দ্য পার্ট। হ্যাঁ, একটি ফুটবল একটি খেলা এবং একটি সরাসরি মানুষ পৃথিবীতে কিভাবে কম্পন তুলে সকলে হৃদয় জীবিত জয় হয়ে একটি বিশ্বকাপ আয়োজন হয়, সকল কিছুই এই খেলার সবকিছু ভালো লাগার এবং অনুসন্ধানে, এবং এনার্জি শিল্পের আমি শিল্পী হতে পেরেছি, আমার দেশের পর্যায়ে আমি জাতীয় দলের নেতৃত্ব দিতে পেরেছি, সব রাজ্য আমার যে আল্লাহ পাক আমাদের রহমত করেছেন, এর জন্য যে আপনি সকলে যদি আমি একটি বিষয় যেটি মানুষ স্বপ্নে চাইতে হবে, আপনারা আমাদের কেন্দ্রিক স্বপ্ন দেখছেন, আমি সেটাতে বাদ ছাড়বো না, তবে আমি বলবো যে সকল প্রশংসা সৃষ্টিকর্তা, আর আমরা শুধু কাজটুকু করে যাচ্ছি, আর এখনই সফল হয়েছি বা সফল হচ্ছি এরকম বা সফল মন্ত্রণালয়ে সেটি বলার সময় যথেষ্ট এখন হয়নি, আমরা 2 বছর প্রায় 7-8 মাস আমরা কাজ করেছি মন্ত্রী পরিষদ এবং আমার দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে, এবং আমি হয়তো প্রথম ছিল আর এই দেশের রাষ্ট্রে যে জাতির জীবনে আমি একটি সাংবিধানিক পদে নিয়োজিত হয়ে জন্য কাজ করতে পারছি, তার জন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। একটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, শি ওয়াজ এ ভেরি স্পোর্টস লাভার পার্সোনালিটি এবং টেকনিক্যালি ভালোবাসা রয়েছে স্পোর্টস এর প্রতি, এরকম থাকলে একজন নেতা এবং রাষ্ট্রপ্রধানকে যদি আমরা ক্যাপিটালাইজ করে আমাদের স্বপ্নগুলোকে আপনাদের সকলকে নিয়ে যদি উইল প্রোভাইড দ্য শো ফর দ্য বিগ লার্জেস্ট অফ ইউথ, তাহলে জাতির জীবন যুক্ত কাজে লাগবে। এবং এই আপনি তাকিয়ে দেখেন যে স্বাধীনতার 44 বছরে এই জাতির অর্জন এবং এই জাতি যতবার গানের আনন্দ পেয়েছে, জাতি যতবার মানে রঙে রঙিন হয়ে উঠছে, সেই যতবার এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে স্পোর্টস একটি উপলক্ষে নিয়েছে, সেদিক থেকে আমাদের অনেক অর্জন পাওয়া, আমাদের যতটুকু সীমাবদ্ধতা আমাদের প্রাপ্তি রয়েছে, তার মাঝখানে আমি বলতে চাই যে আমরা চেষ্টা করছি যে খেলাটা চলমান থাকুক এবং পৃথিবীর যে প্রান্তে আমাদের যে ছেলেরা হোক, সে অটিস্টিক দলে একটি দল হোক, সে প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী বা শব্দ প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী হোক বা সে দেশের সন্তান, আমরা আমাদের একটি স্লোগানকে সামনে রেখে এবার দাবিকৃতি আমরা করেছি আমাদের সমস্ত দৌলিয়াপনা বা আমাদের সংকীর্ণত আমরা অনেকাংশে অতিক্রম করেছি। পাশাপাশি আমরা স্পোর্টস ভিত্তিক জাতি তার অভিষ্ট লক্ষ্যে সুস্থ জাতি গঠনের মাধ্যমে অর্জন বা পৌঁছতে পারবে সেটি আমি সহসায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটি সুস্থ সবল সুন্দর আধুনিক জাতি এবং ভবিষ্যতের যে বাংলাদেশ আমরা করতে চাই, স্পোর্টস শুড বি ম্যান্ডেটরি ফর দ্য ইউথ, ইউ নো ইউথ ইজ দ্য টাইম অফ রেভলিউশন, ইউথ ইজ দ্য টাইম অফ দ্য স্টেট অফ দ্য ইউ নো দ্য মোশন টাইম অফ দ্য হিস্ট্রি অফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো আমি এদিকে অত্যন্ত বড় করেই দেখি। তবে আমরা খেলাটিকে চালু রাখার জন্য এবং পাইপলাইনটির জন্য বন্ধ না হয়, তৃণমূল থেকে যেন আমার পৃথিবী উঠে আসতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা রাষ্ট্রের ব্যবস্থাপনায় করে যাচ্ছি। এবং আমরা খুব বড় বড় বিশ্বকাপের মতো একেবারে একসঙ্গে ক্রিকেট এবং ক্রিকেটে টি টোয়েন্টি মহিলা এবং পুরুষ বিশ্বকাপ আয়োজন করে আমরা প্রথম এই দেশ যারা এই কৃতিত্বটা গড়ে ইতিহাস বাংলা বিশ্বে, এবং আমরা সর্বশেষ যে মানব সম্পদ করে পৃথিবীর আমরা যে স্লোগানটি ব্যবহার করছি সেই স্লোগানটি বাজেটের স্লোগানটি মুস্তাফিজ যখন এই পৃথিবীর সেরা এবং পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে একটি বিরল ক্রিকেট প্রতিভা আজ বাংলাদেশে জন্ম নিয়ে হায়দ্রাবাদের মতের মধ্যে একটি টিমকে এখানে প্রথমবারই 11টি ম্যাচের একক নায়ক হয়ে পর্যন্ত ফাইনাল যেন 200 কোটি মানুষের দেশ সারা পৃথিবীর ক্রিকেট তারকারা, কিন্তু মুস্তাফিজ ছিলেন নায়ক এবং সকল ম্যাচের ম্যাচের জয় বা ফলাফল নির্ধারণী নায়ক, সেই সন্তান যার বাঙালির একটি সন্তান এবং এই বাংলাটাকে জন্ম দিয়েছে, উপহার দিয়েছে এবং বিশ্বকাপে এসে প্রমাণ করেছে যে আমাদের সম্ভাবনা কত প্রবল এবং ক্রিয়াঙ্গনের সম্ভাবনা আরো বেশি প্রবল। সেই বিষয়গুলায় আগামী দিন নতুন স্বপ্নে রূপায়ণ করেছে, আমরা সেই নতুন স্বপ্নকে লালন করে সকলে মিলে যত্ন করে স্বপ্নটিকে
আমাদের সাথে কথা বলছেন, ফর ইউর ইনফরমেশন লিসনার্স, আমাদের সাথে কথা বলছেন মাননীয় উপমন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় মিস্টার আরিফ খান।
দায়িত্ব এই ইনফরমেশন গুলো জাতির কাছে এটির দায়িত্ব আমি নিয়োজিত রয়েছি,
আজকে যে
আমাকে অংশগ্রহণ করার সুযোগ করেছেন তার জন্য আপনাদের
কৃতজ্ঞতা। আমি আর একটু সময় আপনার কাছ থেকে চাইবো মাননীয় মন্ত্রী, অলরেডি উই আর অনার্ড যে ভালোবাসা বাংলাদেশের সাথে আপনি যুক্ত হয়েছেন, আরেকটি কারণে আপনাকে আমরা চাইবো, সেটি হচ্ছে যে আমরা আমাদের অনুষ্ঠানে নিয়ে এসেছিলাম শাকিলকে, আমরা আপনার খেলোয়াড় সুলভ এই যে অ্যাটিটিউড দেশকে সামনে থেকে নেতৃত্ব দেয়া, দারুণ ভাবে দেশকে চমৎকার ভাবে সামনের দিকে রিপ্রেজেন্ট করার এই রূপ তো বহুবার দেখেছি নেত্রকোনার দুই আসনের ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আপনার পদাপড় দেখেছি, ক্রীড়া মন্ত্রণালয়কে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি সেটি ফাইনালি আমরা দেখেছি, যখন মুস্তাফিজ শেষ পালককে যোগ করেছে আপনার মুকুটে তখন আপনি ছুটে গিয়েছেন সেই মুস্তাফিজকে সম্ভাষণ জানাতে। তো আপনি খেলোয়াড়দেরকে এবং ক্রীড়া মন্ত্রণালয়কে কিভাবে পেট্রোনাইজ করছেন সেটি সহজে অনুমেয়, বাট আজকে আপনাকে আমরা কথা বলতে চেয়েছি শুধুমাত্র ভালোবাসার বাংলাদেশের শাকিল নামের যে ছেলেটি এসেছিল, যার কোনো আইডেন্টিটি ছিল না, যে মানুষটি আমাকে কোয়েশ্চেন করেছিল আমার প্রোগ্রামে এসে যে সব ঠিক আছে বাট আগামীকাল কি খাবো, সেই নিশ্চয়তা কি আপনি করে দিতে পারেন? তো আমি খুবই ক্ষুদ্র, আমি খুব নস্যি, বাট আমি বলেছিলাম যে বিশাল এক লিসেনার্স কমিউনিটি অনুষ্ঠানের বাইরে অপেক্ষা করছে, কেউ না কেউ হয়তো অ্যাঞ্জেলের ভূমিকা অবতীর্ণ হবে। তো আপনি সেই ব্যক্তি যার সরাসরি তত্ত্বাবধানে ছেলেটির ভাগ্য চাকা ঘুরে গেছে, আপনার সোনার কাঠির ছোঁয়ায় সে ছেলেটি সার্ভাইভ করছে, তো রাজ্যের কৃতজ্ঞতা এই ছেলেটির। এই ছেলেটিও আপনার সাথে একটু অনিয়ারে কথা বলতে চায় এবং আপনার এই মানবিক দিকটা আমাদেরকে দারুণভাবে ইন্সপায়ার করেছে মাননীয় মন্ত্রী। তো এই বিষয়ে যদি আপনি একটু ওর সাথে একটু কথা বলেন অনিয়ারে। শাকিল
সম্বোধন করবেন
আমার তো কম পাওয়া বিশেষ একজন মানব সন্তান, মানব কুলে জন্ম নিয়ে এই ধরনের দিকে থেকে আমি তাকে জন্ম দেয়নি যে আমাকে বাবার মতো মনে করছে, আমাকে বাবা দেখে জীবনের প্রেরণা করছে, আজকে খুঁজে নিচ্ছে। আর এই সেই জায়গায় আমি একজন বাবার চরিত্রে অভিনয় করছি কিনা জানি না, তবে আমার একটি অনুভূতি থেকে আমিও সেই জায়গাটি আমিও তোমাকে সম্পূর্ণ মতো জেনে যাচ্ছি। হয়তো অনেক সময় আমাদের এই পথ চলা এই সমাজে সমান সুখের হয় না, তথাপি কেউ না কেউ এগিয়ে আসে, এমন কেউ না কেউ এগিয়ে আসে বিদায় হয়তো আমরা সকলে এগিয়ে যাই। হ্যাঁ,
থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, এবং আপনার এই মানবিক গুণাবলীর কারণে এই ছেলেটি সত্যি এখন ট্রাই।
আমি আরেকটি কথা উপস্থাপন করতে চাই, আর এক
জি প্লিজ মাননীয় মন্ত্রী
40 সেকেন্ড সময়
দিন। জি প্লিজ মাননীয় মন্ত্রী,
এটা হলো যে আপনি কি কথা বলেছেন যুবদের বিষয়টি নিয়ে।
জি জি,
যুবদের বিষয়টি নিয়ে সেটি হলো যে আমি যুবদের ক্ষেত্রে জোজ ওয়ার ইয়াং অ্যান্ড মানে হি হ্যাভ এ ইয়াং এনার্জেটিক অ্যান্ড গুড ফ্রেশ হার্ট অ্যান্ড মাইন্ড, যেরকম তরুণ বা বয়সন্ধিকাল যুবদেরকে দিয়ে তো আগামী স্বপ্ন দেখছি। তাই এই ছেলেটি একদিন আমাকে একটি চ্যালেঞ্জ ছুড়েছিল যখন তার সঙ্গে আমার প্রথম ইন্ট্রোডিউসমেন্ট হয়। সে জেনেই আমাকে চেয়েছিল, আমি তার নির্বাচনী কনস্টিটিউয়েন্সি, আমি সংসদ সদস্য পার্লামেন্ট মেম্বার হিসেবে আমি নির্বাচিত হওয়ার পর সেটি প্রথম দুদিন এক রাস্তায় আমাকে আমার পথ ঠিক করে দাঁড়িয়ে বলেছিল যে আমি শাকিল, হ্যাঁ আমার সংগতি নেই, আমি এই যদি আমাকে আপনি পড়ালেখা করান তাহলে আমার মধ্যে সেই নেধা রয়েছে যে আমি পড়ালেখা শেষ করে আমি সচিব হতে পারবো, মানে সে সচিব হবেন আমাদের প্রজাতন্ত্রে, সচিব হবেন উনি, বিশেষভাবে চান সচিব হতে সংশ্লিষ্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, এবং সেই মন্ত্রণালয়টি সচিব হতে চান, কারণ এই মন্ত্রণালয়টি মানুষ এবং এই সমাজের সেবায় কাজ করে এবং আত্মমান ভারত পাশে দাঁড়ায়, এরকম ডিউটি বলেছে মনে হয়। তখন আমি আমি শুধুমাত্র এই বাজিটুকু এবং এই চ্যালেঞ্জটুকু আমি তার কাছে চ্যালেঞ্জটি গ্রহণ করি, এই কারণেই যে একটি কিশোর তার কত আত্মবিশ্বাস এবং সে অনেকাংশে প্রতিবন্ধী এবং একটি দরিদ্র ঘরের সন্তান এবং একেবারে সহায় সম্বলহীন, সে আমার সহযোগিতা পাচ্ছে, যে সে সহযোগিতা পেলেই পড়ালেখা করে মানুষের মতো মানুষে সে প্রজাতন্ত্রের একজন সচিব মন্ত্রীর একজন সচিব হওয়ার মতো পদমর্যাদা স্বপ্ন দেখছে। তখন আমি তার স্বপ্নটিকে লালন করার ক্ষেত্রে এবং রাষ্ট্রের মন্ত্রী হিসাবে সকলের স্বপ্নকে ধারণ করা এবং সংরক্ষণ স্বার্থ সংরক্ষণ করার বিষয়ের এবং উপযোগী দিকেই কিন্তু আমি এই শাকিলকে মনে নিয়েছি এবং আমি বুকেও নিয়েছি।
আমাদের সাথে কথা বলছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মিস্টার আরিফ খান জয়। তার সমস্ত বর্ণাঢ্য জীবন সম্বন্ধে আমরা ওয়াকিফল, আমরা ওয়াকিফল তার খেলোয়াড়ি জীবন, আমরা ওয়াকিফল অ্যাজ এ বিং এ ভাইস প্রেসিডেন্ট, তিনি কিভাবে দারুণ সংগঠক হিসাবে বাংলাদেশকে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে নেতৃত্ব দিয়েছেন, আমরা অবগত তার মন্ত্রিত্ব সময়কালীন সময়ে কিভাবে তিনি খেলোয়াড়ি এই জগৎটাকে কিভাবে পেট্রোনাইজ করেছেন। আজকে মিস্টার আরিফ খান জয় মাননীয় মন্ত্রীর মানুষ হয়ে ওঠার মানবীয় যে গুণাবলী সেই ব্যাপারটা দারুণ একটা স্মেল, দারুণ একটা ফ্লেভার আমাদের এই শাকিলের কল্যাণে পাওয়ার সুযোগ হলো। মাননীয় মন্ত্রী শাকিল লাস্ট টাইম 15 জানুয়ারি ব্যাক ইন 2015 আমাদের স্টুডিওতে এসেছিল এবং প্রোগ্রামে এই কথাটাই কোয়েশ্চেনটা করেছিল যে আমার লাইফ এত বেশি ভালনারেবল, এই আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ জীবনে কখনো ঘুরে দাঁড়াতে পারবে, তো আল্লাহ হয়তো পাঠিয়েছেন যে কোনো না কোনো অ্যাঞ্জেলের হাত ধরেই হয়তো সার্ভাইভ করবে আমাদের এই শাকিল, আপনি সেই অ্যাঞ্জেল যার হাত ধরে সার্ভাইভ করেছে। শাকিল, অন ইয়ারে মিলিয়ন অফ লিসেনার্স যারা দেশে এবং দেশের বাইরে আছে, সবাইকে সাক্ষী রেখে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানানো এর চেয়ে বড় উপলক্ষ আর হতে পারে না।
গুরু, আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু এতটুকু ওনাকে বলতে চাই যে উনি আমার মতো একটা ছেলেকে যে মানে মানে সন্তানের যে মর্যাদা সেটা দিয়েছে, এটা আমি অনেক অনেক খুশি। আর যে কি বলবো, উনি যে রাজনীতি করে, রাজনীতিতে কিরকম আমি জানি না, তবে আমি মনে করি যে একজন যোগ্য বাবা হিসেবে উনি অবশ্যই অবশ্যই ভালো ভূমিকা পালন করতে পারে। তার প্রমাণ হলো আমাকে দিয়ে, আমার মতো আমার সঙ্গে তার কি পরিচয় ছিল, সে আমাকে কেনই পড়ালেখা করাচ্ছে, একটা মানবিক দিক কারণ সেদিক থেকেই আমাকে পড়াশোনা করাচ্ছে, যে এই ছেলেটাও তো ভবিষ্যতে কিছু করতে পারে, উনি কিন্তু আমার জন্য এটাই করছেন।
মাননীয় মন্ত্রী, সেখানে থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন।
গুরু,
জি, অনেক ভালো থাকবেন মাননীয় মন্ত্রী, এবং অনেক বড় করে বাঁচবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাব এখন রেগুলার অনুষ্ঠানে, শেষ মুহূর্তে শাকিলের কাছ থেকে শাকিল কি যেন বলতে চাচ্ছিলেন, বিদায় নিচ্ছি।
জি গুরু, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং আমি চাই যে উনি যে জায়গা থেকে আমাকে নিয়ে আসছেন, আমি যেন আরো বড় হতে পারি, ওনাকে যেন দেখাইতে পারি ওনার যে স্বপ্ন, সমাজ কল্যাণ সচিব হিসাবে কাজ করব, সেই স্বপ্নটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। আরো কথা ছিল কিন্তু গুরু, আজকে তো প্রোগ্রাম অনেকটা লেট হয়ে গেছে, তাই বলতে
পরবর্তীতে কোনো এক সময় কথা বলবো। কিছু টেক্সট আমরা নিই এই ফাঁকে, আরেকটি ফোন কল, যেই ফোন যার মাধ্যমে কমিউনিকেশন হয়েছিল, তোর যোগাযোগ হয়েছিল মাননীয় মন্ত্রীর সাথে, শুভ্র, রাইট?
হ্যাঁ,
ওনার সাথে একটু আমরা কথা বলি, আমরা চলে যাবো আজকে রেগুলার অনুষ্ঠানে।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু আছেন, টেক্সট করছেন, আর ধন্যবাদ আমাদের স্টুডিওতে, স্টুডিওর পক্ষ থেকে মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়কে, আর অনেক বন্ধুই কমেন্ট করছেন এবং এসএমএস করছেন। যেমন আশরাফুল ইসলাম লিখেছেন যে মাননীয় মন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অনুভূতিগুলো অনেক সুন্দর, ভালো লাগলো, স্যালুট আপনাকে। ওকে, আশরাফুল ইসলাম তার নাম্বারটিও পাঠিয়েছেন, ওকে দেখি আমরা ফোন করব। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে আরও অনেক বন্ধু, ওকে যুক্ত হয়েছেন অপূর্ব এবং হিমেলও আছেন আমাদের সাথে, অনেকগুলো কমেন্ট করছেন আমাদেরকে একের পর এক, আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা আছেন। প্রান্ত আছেন আমাদের সাথে, আছেন নাবিল খান, নাবিলাও যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং সোহাগ আহমেদ আছেন, উনি আমাদের অনুষ্ঠান শুনছেন সেটাই জানিয়েছেন, এবং আছেন তুর্য সাহা লিখেছেন উনি আমাদের প্রোগ্রামটি শুনছেন, বিন্দু ইসলামও যুক্ত হয়েছেন, এবং আছেন আমাদের সাথে রুশো লিখেছেন শুনছি ভালো লাগলো, আছেন জিয়াউর রহমান রাজ, এবং যুক্ত হয়েছেন আমাদের সাথে এইচ কে তামিম, লিখেছেন আবারও আসলো শাকিল, অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে পাখি, অ্যাঞ্জেলও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন মোহাম্মদ মাহবুব খান, এই মুহূর্তে আছেন তানিয়া জাহান, ওকে উনি দোহার থেকে আমাদেরকে শুনছেন, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে জনি, ওকে আমাদের অতিথি বন্ধুর গল্প অবশ্যই উনি কোয়েশ্চেন করেছেন যে অতিথি বন্ধুর গল্পটা কখন শুরু হবে, অবশ্যই একটু পরেই আমাদের রেগুলার যে প্রোগ্রাম সেটা শুরু করতে যাচ্ছি আমরা একটু পরেই। অ্যান্ড মোহাম্মদ সোহেল রানা তানভীর যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন মোহাম্মদ রব্বানী রহমান, জিয়াউর রহমান আছেন, আছেন এস এ আশরাফুল ইসলাম, নাবিল খান যুক্ত হয়েছেন এবং বলেছেন উনি সাথেই আছেন এবং শুনছেন সাথেই থাকবেন, এই মুহূর্তে আমাদের সাথে আছেন মেহেদি রংপুর থেকে উনি শুনছেন, আছেন বিশু আমাদের সাথে এবং উনিও আমাদের এই প্রোগ্রামটি শুনছেন, সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন তন্ময়, এবং ওকে মনির হোসেন আছেন আমাদের সাথে, আছেন বুলবুল কে, অ্যান্ড তমা লিখেছেন যে ঢাকা ফ্রম 90.4।
আমরা তাহলে ফার্দার ফোন কলগুলো পরে নিয়ে অনুষ্ঠানের শেষের দিকে, আমরা সময় না নিই, সময় হয়ে গেছে আমাদের আজকের অতিথি বন্ধুকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানার, তার আগে বিভিন্ন জায়গা থেকে আসছে, একটু লিখনের কাছ থেকে ঘুরে আসি যে এখন লিখন কেমন আছে, লিখনের এই লাইফ স্টাইল যে লিখনকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম যে আধুনিক ফেরিওয়ালা, এই ফেরিওয়ালা লাইফ স্টাইল দেখে অনেকেই মানে ইন্সপায়ার করছে ইদানিংকাল, আরেকজন দুই একজনকে আমি দেখতেছি ফেসবুকে যারা এই ধরনের কাজের মধ্যে ইনভলভ হয়েছে। লিখন কি ফোনে আছে? লিখন
আমি ফোনে আছি, বুঝতে পারছেন আমাকে?
হ্যাঁ শুনতে পাচ্ছি, লিখুন, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। অনেকেই কিন্তু আগ্রহী হচ্ছে এই ধরনের জীবনের সাথে, কারণ জরুরি না যে সবাইকে ফেরিওয়ালা হতে হবে, বাট এটা খুবই জরুরি যে মেসেজটা লিখন দিচ্ছে যে কোনোভাবে কোন পেশাকে ছোট করে দেখবার বা খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। আমরা যখন দেশের পরিমণ্ডল পেরিয়ে বাইরে যাই তখন কিন্তু কোন পেশায় করতে দ্বিধাবোধ বা কুণ্ঠা আসে না, কিন্তু দেশের মধ্যে যখন কোনো কাজ করি তখন কেন জানি সমস্ত রাজ্যের কমপ্লেক্সিটি আমাদেরকে ঘিরে ধরে। সেই ট্রেডিশনাল যে ব্যাপারটা সেটাই ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে লিখন। সেই লিখন আমাদের অনুষ্ঠানে আসার পর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক রেসপন্স, অনেকেই অনেক রকমের যোগাযোগ করতে চেয়েছে, সে লিখন কেমন আছে সেটি জানবার একটু ইচ্ছে তো সবসময়ই থাকে। আজকে লিখনের কাছ থেকে একটু আপডেটটা নিয়ে নি। লিখন স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
জি ধন্যবাদ।
কেমন আছো ভাই?
আমি আপনাদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছি একটা ব্রিজের উপরে।
ও হো হো লিখন, আই এম সরি যে মাননীয় মিনিস্টার।
না না, এটা আমি কথা শুনতেছিলাম আপনাদের, মানে আমার এই ব্রিজটা, আমি হচ্ছে বিজয় সরণির একটা ফ্লাইওভার এখান থেকে যাচ্ছিলাম, আমার একটা ফ্রেন্ড আসবে অলরেডি ওয়েট করতেছে, আমি ভাবলাম যে ব্রিজের উপর থেকে কথা বলে যাই। ফ্লাইওভার উপরে দাঁড়ানো কোনো মানুষ নেই, আমি একা সাইকেল নিয়ে।
লিখন তো সবসময় একা না, ইজ ইউনিক, মানে কি বলবো, এটা তো মানে একেবারে আনফরগেটেবল একটা ক্যারেক্টার এবং অনেককে ইন্সপায়ার করতেছি ইদানিংকালে। লিখন লিখন কি এখন আইডল হয়ে গেল অনেকের জন্য, সেলিব্রিটি তো হয়ে গেল? হ্যাঁ
আমি আমি একা না, মানে আমার সাথে এখন আমাকে এত ভালোবাসে।
হ্যাঁ ভালো,
আমি আমি ঢাকা এফএম এ আসার পরে দেখেছি যে এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। হ্যাঁ, বাট হচ্ছে মানুষগুলাও না ঠিক ওই ধরনের, মানে ভালোবাসা না এদের মধ্যে ভর্তি। যে কয়টা মানুষ আসছে দেখা হয়েছে এতটাই ভালো লাগছে, মানে অ্যাটলিস্ট এটা বললে আর বুঝতে বাকি থাকে না যে এই মানুষটা কেমন।
খুব স্বাভাবিক, এবং লিখন এই অনুষ্ঠানটি লাস্ট টাইম ভাই তুমি যখন এসেছিলে আমাদের অনুষ্ঠানে, তারপরে মানুষের যে ফিডব্যাক, মানুষের যে আকুতি, মানুষের যে কিউরিয়াসিটি তোমাকে জানবার জন্য, তোমাকে বুঝবার জন্য, তোমার জীবন আদর্শকে একটু ছুঁয়ে দেখবার জন্য, সেটি সত্যি আমাদেরকে দারুণভাবে আনন্দিত করেছে। সেটি জানবার ইচ্ছে সে লিখন এখন কেমন আছে সবাই জানতে চায়, দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর টেক্সট আসছে সেগুলো নিয়ে। তো সব মিলিয়ে লিখন কেমন আছে এখন, সেই সম্বন্ধে একটু আমাদেরকে ওভারভিউ দে।
ভাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, মানে জীবনে জীবনে আমি যতটুকু পাইছি ভালোবাসা, এর থেকে আমার অন্য কোনো কিছু দরকার নেই। এই এই ঢাকা সিটিতে যার একটা ফ্ল্যাট আছে। হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি।
এই ঢাকা সিটিতে যার একটা ফ্ল্যাট আছে সেই কোটিপতি, যার একটা বাড়ি আছে সে অনেক কোটি টাকার মালিক, 3 কোটি 4 কোটি 5 কোটি। বাট আমি যতটা ভালোবাসা পাইছি, আমি শুধু জীবনের সমস্ত সময়টাই আমি দেশের জন্য দিয়ে দিতে চাই। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমি শুধু দেশের পিছনেই খাটতে থাকবো যতটুকু সময় আমি হায়াত পাই, যতটুকু সময় আমার জীবনে পাই। আর কিছু মানুষ, হ্যাঁ কিছু মানুষ, অনেক মানুষ আছে যারা, আমি তো মানে অবাক হয়ে গেছি যে ঢাকা এফএম কত মানুষ এটা এই অনুষ্ঠানটা শুনে, আমি খুবই অবাক হয়েছি। হাজার হাজার মানুষ রাস্তায় বেরোতে গেলে, বাসে চড়লে দেখি যে বলে যে ভাই আপনাকে শুনেছি, তখনই বুঝতে পারি যে ঢাকা এফএম।
সবাই রেসপন্স করে, রাইট? যেখানে গেলে, বিভিন্ন জায়গায় গেলে সবাই রেসপন্স করে যে প্রোগ্রামের কথা বলে যে আমরা আপনার কথা শুনেছি।
আর যারা এখন শুনছেন, তা আমার একটা পেজ আছে ড্রিম ভ্যান, ড্রিম ভ্যান মেঘলাপু, আপনি একটু স্পেলিংটা বলে দিবেন পরবর্তীতে। আর এই এই পেজটাতে, হ্যাঁ এই পেজটাতে যারা আপনারা কিছু করতে চান, মানে চাকরি চান আমার কাছে, কেউ কেউ আসতে চাকরি খুঁজতে যে ভাই আমাকে একটা চাকরি দেন, আমি এইটা বলতেছি যে আপনি একজন উদ্যোক্তা হন তাহলে আপনি মানুষকে চাকরি দিতে পারবেন। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, গত পরশু দিনের ঘটনা। একটা আমি তখন ভ্যান নিয়ে প্রথম দিকে কাজ করি, তখন আমাকে এত মানুষ চিনত না। যাই হোক, জাদুঘরের পিছনের ওইখান থেকে দুইটা মানুষের সাথে পরিচয়, দুইটা মেয়ে, ওরা আমাকে মানে খুব ভালোভাবে পছন্দ করছিল, ভালো ফ্রেন্ড হিসাবে। দীর্ঘদিন পরে ফোন দিছে, অনেকদিন পরে ফোন দেওয়ার পরে যেটা বলতেছে যে ওরা ইডেন থেকে পাশ করছে, একজন ইডেন থেকে পাশ করছে 2 বছর আগে, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু সে জব খুঁজতেছিল, জব পায় না। জব না পাওয়ার পরে দুই বছর সে ট্রাই করছে, হ্যাঁ, সে তার বাবা নেই, তার মার কাছ থেকে সে হাত খরচটা নেয় না, এমনি জাস্ট বাসায় থাকতেছে খাবারটা এতটুকু, বাট সে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, সে নিজেই কিছু একটা করতে চায় বা চেষ্টা করতেছে। এই মুহূর্তে সে দুই বছর ট্রাই করছে জবের জন্য, জব হয় না। তো বললাম কেন হয় না, বলে কি আমাকে ঘুরাইছে, ঘুরানোর পর যখন জব দিতে চায় তখন তার আগে বলে কি যে আমার সাথে ঘুরতে যেতে হবে চিটাগাংয়ে বা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বসটা এটা অফার করে। তা সে তো একটা ভালো ফ্যামিলির মেয়ে, সেটা যেতে রাজি হয়নি। লাস্টে কষ্ট পেয়ে সে চলে যাচ্ছিল ইসে গ্রামের দিকে, যে আমি আর ঢাকা সিটিতে থেকে কি করবো, যেহেতু আমার এখানে জব হবে না, হ্যাঁ, আমি আমি কিছু করতে পারবো না, আমার জব হবে না, তাহলে এই সিটিতে থেকে আমি কি করবো, আমি আমার গ্রামেই চলে যাই। সে লাইফের একবারের জন্যই চলে যাচ্ছিল। তারপরে তার সাথে কথা হয় কিছুক্ষণ, তারপরে আমি তাকে বললাম যে দেখো, মানে সে আমার জুনিয়র, আমি তুমি করেই বলছি, যে দেখো একটা কাজ করো, তুমি তুমি যেহেতু তোমার শিক্ষাগত যোগ্যতা ছাড়া তোমার আর কি আছে, হ্যাঁ, তুমি কি কাজ করতে পারো, বললো যে আমি ভালো রান্না করতে পারি। তখন কিন্তু তার সাথে কিছুক্ষণ কথা বলার পরেই সে একটা নতুন একটা কনসেপ্টে যাচ্ছে ঈদের পরে, যেহেতু এটা রোজার মাস, হ্যাঁ, সে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রেডি ছিল, সে গ্রামে চলে যাবে ঠিকই, কিন্তু জাস্ট এইবার সে একেবারেই যাচ্ছে না, সে যাচ্ছে হচ্ছে বেড়াতে। সে বেড়াতে যাচ্ছে, সে বেড়ায় আবার, মানে ঈদের পরে আবার ব্যাক করবে, এসে সে হচ্ছে রান্না করবে, রান্না করার পরে ওটা প্যাকেট হবে, প্রসেসিং হবে লাঞ্চ টাইমে অফিসের সামনে বা কিছু এরকম। আর একটা মেয়ে আমার হাতে আছে যে এটা সেল করবে, প্রথম দিকে ওরা দুজনই সেল করবে, দুজনই এরকম রেডি করবে খাবার। তারপরে যে মানুষটা চাকরি খুঁজে পাচ্ছিল না, সেই মানুষটা এখন আরো চার পাঁচজন দশ জনকে চাকরি দিবে। আমি তো আপনাকে বুঝাতে
পারছি
এতটাই, মানে সে বললো যে আমি যদি মুসলমান না হতাম তাহলে হয়তো বা সুইসাইড করতে পারতাম, মানে সে এতটাই কষ্ট পেয়ে গ্রাম, মানে ঢাকা থেকে সে মানে গ্রামে চলে যাচ্ছে। এই মুহূর্তে সে বলতেছে যে সে এতটাই হ্যাপি, জানলো আমার তো, মানে আমি তো এখন চাকরি কি খুঁজবো, আমি তো এখন মালিক হয়ে গেলাম, আমি তো আরো পাঁচজনকে চাকরি দিব। তা আমি এটাই বলতেছি আপনাদেরকে, হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন, আপনারা ড্রিম ভ্যানের সাথে থাকেন, আমাদেরকে যে ড্রিম ভ্যান মেসেজ করতে পারেন, হ্যাঁ, আমি এতদিন রিপ্লাই দিতে পারিনি একটা এই জন্যই, এই শুধুমাত্র ভাত কি বলবো যে আমাকে অনেক মানুষ আমাকে খুঁজে বা পছন্দ করে বা আমার সাথে কথা বলতে চায়, মানে এই জন্য একটা রিসেন্টলি একটা স্মার্টফোন কিনছি আমি আস্তে আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে আমি রিপ্লাই দিব। আপনারা মানে যারা যারা কিছু করতে চান বা আইডিয়া দরকার হয় আমার কাছে আপনারা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ একটা সমাধান চলে আসবে।
দারুণ ভাবে ইন্সপায়ার করে চলেছে আমাদের লিখন ড্রিম ভ্যান।
আর একটা কথা
প্লিজ লিখুন
এতেশাম ভাই,
হ্যাঁ প্লিজ লিখুন।
আরেকটা জিনিস, সেটা হচ্ছে আগামীকাল শুক্রবারে আরো তিনটা ছেলে, এরা তিনজনই মানে এডুকেটেড ছেলে, তিনটা ছেলে পড়ালেখা শেষ হয়ে গেছে, জব পাচ্ছিল না, পরবর্তীতে এরা তিনজন মিলে না অলরেডি ভ্যান কিনে ভ্যান ডেকোরেশন করে তুলছে। এরা কালকে হচ্ছে আমাকে পরবর্তীতে আমাকে যে মানে জানাইছে যে ভাই আমার রেডি করা, হ্যাঁ, আপনি হচ্ছে আপনাকে যে দেখেই যেহেতু নামলাম, আপনি হচ্ছে আমাকে ই করবেন, মানে আপনি এটা উদ্বোধন আপনি করে দেবেন কালকে। আমি এটা হচ্ছে ইসে ওই রবীন্দ্র সরোবরে চারটার দিকে ওটা উদ্বোধন করতেছি, তিনজন তিনটা ছেলে মিলে একটা ভ্যান স্টার্ট করতেছে, এরাই চালাবে, এরাই স্টার্ট করবে বিজনেস। তার মানে অনেকগুলো মানুষ অলরেডি হয়ে যাচ্ছে,
খুব স্বাভাবিক
জি জি,
এবং অনেক মানুষ নিজের জীবন দিয়ে নিজের জীবন দর্শন দিয়ে মানুষকে স্পর্শ করতে পারা, এটি অবশ্যই অনেক বড় একটি ব্লেসিং। এবং এভাবে সামনের দিকে এগিয়ে যাক আমাদের লিখন, সামনের দিক থেকে এভাবে নেতৃত্ব দেখে যুব সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া চিন্তা ভাবনা করে, স্পেশালি
আর একটা মেয়ে বাদাম বিক্রি করা শুরু করছে, এটা হচ্ছে এইচএন নিউজেও আসছে, তারপরে বিডি নিউজ 24 এও আসছে,
অনেক মানুষ রেফারেন্স হিসেবে তোমার নাম ব্যবহার করেছে, বলেছে ওকে দেখি আমি ইন্সপায়ার করেছি, ইন্সপায়ার হয়েছি।
সে বলেছে আরো ঈদের পরে আরো দুইটা মেয়ে নামবে, হ্যাঁ, কালকে তিনটা ছেলে নামবে, আর আমি আরো কিছু কথা বলে দেই অল্প সময়ের মধ্যে, যেহেতু অনেকক্ষণ যাবৎ
আমি শুধু 30 সেকেন্ডের একটা ব্রেক নিব, 30,
হ্যাঁ, শিওর
সরি 1 মিনিট ব্রেক, একটু হোল্ড অন করতে আছে, 1 মিনিটের ব্রেক, ফিরে আসছি এখন,
জি জি শিওর।
এখনই সময় এয়ারটেল বন্ধ কানেকশন চালু করা, কারণ চালু করলে লাভে লাভ। 19 টাকা রিচার্জে ফ্রি 3 GB পর্যন্ত ইন্টারনেট আর 3 রাত 24 ঘন্টা আধা পয়সা পার সেকেন্ড এয়ারটেল এবং 1 পয়সা পার সেকেন্ড অন্য অপারেটর। এই অফার পাওয়া যাবে অনিবন্ধিত বন্ধ সিমেও, দেরি না করে এখনই করুন রি রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে। সাথে রবি এক্সপিরিয়েন্স ফর দ্য পার্টি, সাথে আছে সব টাইম আরো কত কিছু, যত বলি গল্প বাকি থাকে কিছু।
ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজ এর J1X, J1S এবং J2 তে 7000 টাকা পর্যন্ত সমমূল্যের বন্ধু। সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স,
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
উৎসব মুখর দিনগুলোতে স্যামসাংয়ের ঘর সবার, আকাশ ছোঁয়ার নিমন্ত্রণ গ্র্যান্ড ইনভাইট, গ্র্যান্ড ইনভাইট।
স্যামসাং গ্র্যান্ড ইনভাইট, এখন স্যামসাং গ্যালাক্সি জে সিরিজ এ 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আর এক্সাইটিং হেলিকপ্টার রাইড, বিস্তারিত পত্রিকায়।
যারে পাই কাছে তারে বলি দেখে দেখে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে। সাথে রবি এক্সপিরিয়েন্স ফর দ্য পার্টি, সাথে আছে সব টাইম আরো কত কিছু, যত বলি গল্প বাকি থাকে কিছু।
ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজ এর J1X, J1S এবং J2 তে 7000 টাকা পর্যন্ত সমমূল্যের বন্ধু। সেরা ডিজিটাল এক্সপিরিয়েন্স,
জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন, সবখানে সবসময় চলবহদূর গ্রামীণ ফোন।
টাইম চেক, এখন সময় রাত 12টা।
বিরতির পরে আবারও ফেরত এলাম, এবার চলে যেতে চাই,
ফিরে যাচ্ছি সরাসরি লিখনের কাছে। লিখন কি এখনো ব্রিজের উপরে আছে?
হ্যালো,
হ্যাঁ এখনো
লিখন ভাই,
এখনো কি ব্রিজের উপরে লিখন?
জি আমি এখনো ব্রিজের উপরে, আপনাদের সাথে কথা শেষ হলে আমার ফ্রেন্ডকে আনতে যাব।
ওকে লিখন, আমি আর সময় বেশি নিব না, একদম শেষ মুহূর্তে বিদায় নিব। শেষ মুহূর্তে যদি আমাদের লিসেনারদেরকে উদ্দেশ্য করে কিছু বলার থাকে, এবং সবাইকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, বাট এতটুকু তো বুঝেই গেছি যে আমাদের লিখন আস্তে আস্তে তার পরিসর, তার ব্যাপ্তি এত বেশি বেড়ে চলেছে, যাতে অনেকগুলো মানুষকে, অনেক মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতাশাগ্রস্ত মানুষ, যারা শুধুই চাকরির পেছনে সবসময় সবকিছু হন্য হয়ে দৌড়াচ্ছে, তাদেরকে সফল উদ্যোক্তা গড়ে তোলার জন্য নিজের জীবন দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করে চলেছে আমাদের লিখন।
আমি সবাইকে উদ্দেশ্য করে, আমি ঢাকা এফএমের যারা লিসেনার, হ্যাঁ ওনাদের জন্য একটা এক্সট্রা একটা মোবাইল নাম্বার নিব এক দুই সপ্তাহের মধ্যে। নেওয়ার পরে এটা আপনারা যারা শুনতে পাচ্ছেন, আপনারা মেঘলাপু কোনো একটা অনুষ্ঠানে এইটা নাম্বারটা বলে দিবে, আমার নাম্বারটা ফোন নাম্বার আপনারা, যেহেতু আমি এটা বুঝতে পারছি
যারা বেঁচে থাকা দায় হয়ে যাবে লিখন ফোন নাম্বার যদি বলি।
না না, ওই নাম্বারটা আমি শুধু লিসেনারদের জন্যই নিব যারা ঢাকা এফএম পছন্দ করে। হ্যাঁ একদিন আস্তে আস্তে করে এক একজনের সাথে কথা বললাম, একসাথে তো সবাই সাথে কথা বলা সম্ভব হবে না, কিন্তু সবার সাথেই কথা বলবো। আমার খুব ভালো লাগছে মানুষগুলোকে, আর যারা আমি এটাও বুঝতে পারছি এতেশম ভাই আপনি যে কি একজন মানে একটা জাদু করছেন, যারা আপনার এই অনুষ্ঠানটা শুনে তারা মানে যতই কষ্ট করুক না কেন, যতই কাজ করুক না কেন, তারা এই কাজের জন্য না অ্যাটলিস্ট ফ্রি হয়ে আপনার এই অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে শুনতে থাকে। কিছু বাচ্চারাও কিন্তু আছে এই দেশের, এই প্রচলনটা খুব একটা নেই বাচ্চা শিশু। আপনি প্রথম দিকে বলতেছিলেন, আমি শুনতেছিলাম বাচ্চা শিশু, হ্যাঁ শিশু ছেলে মেয়ে যারা অল্প বয়সী বা কিছু একটা, এদেরকেও না আমরা কিছু একটা দেওয়ার চেষ্টা করি। আমার এখনো কিন্তু আমরা সবাই শপিং শেষ করে ফেলিনি, হ্যাঁ যেহেতু সবাই শপিং শেষ করতে পারিনি, তাহলে অ্যাটলিস্ট এরকম একটা জিনিস মানে দুইটা দুই রকম দাম, একটা 900 টাকা দাম একটা এক্সাম্পল, একটা 900 একটা 800 টাকা, তাহলে আমি 800 টাকারটা কিনি না, 100 টাকা ওদের জন্য রেখে দিই যদি আমার অবস্থা খারাপ থাকে। যার অবস্থা খারাপ সেও কিন্তু পারবে ইচ্ছা করলে, যে আমি একটু কমই, যার একজন মানুষ আমি দুইটা। আমি একটা আরেকটা কথা আমি বলে রাখি, এর মধ্যে মনে পড়লো, যেটা আমি যখন সাউথ কোরিয়াতে ছিলাম অনেক আইসক্রিমের মধ্যে বা কফির মধ্যে এরকম থাকতো যে দুইটা, মানে একটা কিনলে একটা ফ্রি, ওয়ান প্লাস ওয়ান। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু চিনি না যার দোকান থেকে কিনতেছি তাকে, আমি চিনি না, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, বাট হচ্ছে আমি না যে যেটা ওয়ান প্লাস ওয়ান আমি ওইটা ওইটা কিনতাম। আমি আমি টেস্ট তো জানি না যে এটা কেমন হবে, যেহেতু ফ্রি অবশ্যই ভালো হবে না, তারপরে দুইটা কিনতাম যে একসাথে দুইটা মানুষ শান্তি পাচ্ছে, দুইটা মানুষ মানে আমি কিন্তু তাকে চিনি না, তাকে আমি কোরিয়াতে যেটা হয় একজন আরেকজনকে গিফট করলে বাংলাদেশে যেমন দিলে কিন্তু নিতে যাবে না ভয় পাবে, বিদেশে এইটা না, সবাই রিসিভ করে, বিশেষ করে কোরিয়ানরা খুব ইজিলি, কখনোই আমাকে ইগনোর করেনি কেউ। এই যে বলতেছি যে একটা জিনিস আপনি ঈদের জন্য কিনবেন 500 টাকা দিয়ে কিনেন, যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে আপনি অবশ্যই এই বছর থেকেই, মানে সামনের বছর আসবে, সামনের বছর দিবেন, সামনের বছর আপনার জীবন থেকে নাও আসতে পারে, সামনের বছর এটাই আপনার জীবনের শেষ বছর হতে পারে। তা আপনারা প্রত্যেকটা মানুষ অবশ্যই যার অবস্থা খারাপ সেও চাইলে যে 500 টাকাতে একটা জামা কিনেন, 50 টাকা দিয়ে একটা টি শার্ট পাওয়া যায়, একটা ছোট্ট একটা বাচ্চাকে পড়া দিয়ে দুইজনের জামা একসাথে একটা সেলফি তুলে, সেলফি তুলে আপনারা এটা ফেসবুকে ছেড়ে দেন। এটা ছাড়লে এরকম না যে আপনি ভাব দেখাচ্ছেন, মানে এটা এরকম ব্যাপারটা যে আপনি আরো মানুষকে ইন্সপায়ার করতেছেন যে ভাই তোমরাও, আর এখন এখন যারা ফেসবুক ইউজ করে তারা খুব সুন্দর টাইপ করতে পারে, বাংলা এত সুন্দর লেখে, প্রত্যেকটা মানুষ মনে হয় যে শুধু পড়ি আর পড়ি, সময়ের অভাবে হয়তো পড়তে পারি না অনেক সময়, তা আপনারা প্রত্যেকটা মানুষ, আর আমি তো এটা শিওর যে ঢাকা মানে যে আপনাদের এই ভালোবাসার বাংলাদেশ যেই পরিমাণ আপনাকে ভালোবাসে, আপনি বাকিটা যেহেতু কোন থেকে অত ভালো শোনা যায় না, হ্যাঁ আমাদের মেসেজ করে দিলে, ছবিটা মেসেজ করে দিলে আমি ওটা আপলোড দিয়ে দিবো গ্রিন ভ্যানে, যে আমাদের এই ভাই একটা কাজ করলো, মাত্র 50 টাকা 100 টাকার ব্যাপার। আগে আপনাকে বলতেছিলাম যে 1000 টাকা দিয়ে একটা ড্রেস কিনলে আপনাকে 1000 টাকা দিতে হবে, 1000 টাকা হলে 50 টাকা তো একটা কফির দাম বাড়া হচ্ছে, কি বলবো, দুজন একসাথে চা সিগারেট খেতে গেলেও 50 টাকা খরচ হয়ে যায়, আর এই একটা 50 টাকার একটা ড্রেসের জন্য একটা মানুষ ঈদের দিন আপনার কথা মনে পড়বে বা
ঠিক আছে ঠিক তাই লিখুন।
আমি আরেকটা কথা বলি, লাস্ট আরেকটা কথা বলি, যদি মনে পড়ে গেল তাহলে মানুষ আরো বেশি, আমি যে মোহাম্মদপুর একটা মার্কেট আছে, ওই কি নাম জানি ওটার, যা খুব সুন্দর একটা মার্কেট, ওটা দ্বিতীয় বসুন্ধরা সিটি বলে, হ্যাঁ ওইখানে একটা আমার কিছু ফ্রেন্ড ওরা রেগুলার ওখানে আড্ডা মারে, কিন্তু ওই পিচ্চিটা ওকে চিনে না, কিন্তু আমার সাথে সেদিনই পরিচয়, ফার্স্ট দেখলাম যে একটা পিচ্চি আসছে, আমরা ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি খেতে খেতে পিচ্চিটা আসছে, আমি যেই মানে যেই কাগজটা দিয়ে খাচ্ছিলাম ওই পিচ্চিকে না ওই কাগজ দিয়েই খাওয়া দিচ্ছি, হ্যাঁ যাওয়ার পরে আমি পরে 4-5 দিন পরে আবার গেছি, যাওয়ার পরে না যেখানে আমার ফ্রেন্ডরা ওখানে 2-3 বছর বা ওইখানে স্থানীয় ওরা সবসময় ওরা আড্ডা মারে, ওদেরকে চিনে না, বাট ওদের সামনেই খাওয়া হচ্ছি, তো পিচ্চি না এসে না আমাকে মানে ধরে ফেলছে যে ভাইয়া কেমন আছেন বা কিছু, ছোট্ট একটা বাচ্চা, এত মানুষের ভিড়ে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আড্ডা দেয়, হ্যাঁ সে আমাকে কিন্তু ছোট্ট একটা মানুষ, সে বুঝতে পারছে যে আমার আমি যে কাগজটা দিয়ে খাচ্ছিলাম, আমি কাগজ মানে তাকে এরকম না যে হাত দিয়ে খাওয়া দিচ্ছি বা অন্য একটা কাগজ দিয়ে তাকে খাওয়া দিচ্ছি, যেটাতে খাই সেই কাগজটা দিয়েই খাওয়া দিচ্ছি, তাই ওই মানুষের মুখের মধ্যে আর কতটা ময়লা থাকতে পারে, এর থেকে তো আমাদের মানে রাস্তাঘাটে চলতে অনেক বেশি ময়লা আমাদের মুখের মধ্যে যায়, এতটা খুশি হয়েছে। তা আমি এটাই বলতে চাই যে একটা মানুষ যদি ঈদের আগে, হ্যাঁ যদি একটা জামা যদি দেয় সে কোনোদিনই ভুলবে না, যদি ছোট একটা মানুষকে দিবে সে মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে যে আমাকে একটা লাল একটা জামা কিনে দিচ্ছিল একটা আপু একটা ভায়া বা একটা হলুদ একটা টি শার্ট কিনে দিচ্ছিল, হ্যাঁ সে জীবনে কোনোদিন ভুলবে না, অনলি 50 টাকার ব্যাপার, আপনারা এই বছরই করবেন। আর গুরু আপনার কথা তো মানে সবাই মানে কি বলবো যে সবাই স্টুডেন্টদের মতন সবাই ফলো করে, হ্যাঁ আপনি খুব সুন্দর করে বলে দেন, আর সবাই সবাই সবার সাথে আমি যোগাযোগ করবো, সবাইকে জিম ভ্যানে আসার দাওয়াত থাকলো, হ্যাঁ ঈদের পরে আপনারা সবাই দেখা করবেন আমার সাথে, আর আমি কোনো একটা সময় ফ্রি হলে, কারণ ফোন থেকে আপনারা যারা শুনছেন কিছুটা বিরক্ত লাগে, হ্যাঁ ফোন থেকে শুনতে ভালো লাগে না,
স্টুডিওতে আবার কথা হবে লিখুন তাহলে,
স্টুডিওতে আমি এসে অনেকদিন একবার এসে পুরো প্রোগ্রামে কথা বলে যাবো,
এক্স্যাক্টলি লিখুন লিখুন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা।
ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ
আমাদের সাথে কথা বলছিলেন প্রেম ভ্যান, যিনি যিনি চালিয়ে মানুষের মধ্যে দারুণ এক উন্মাদনা, যা মানুষের এক অনুপ্রেরণা সঞ্চার করেছেন, সেই লিখন, সেই ফেরিওয়ালা লিখন, আধুনিক আধুনিক বাংলাদেশের ফেরিওয়ালা লিখন, যিনি এসেছিলেন আমাদের ঢাকা FM ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, সেই লিখন, সেই লিখন দারুণভাবে তার এই 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 জীবনাদর্শ, তার এই কাজ দারুণভাবে মানুষকে ইন্সপায়ার করেছে, যারা ভাবছেন যে চাকরির বাইরে তো কোনো জীবন নাই, তাদেরকে স্ব উদ্যোগী হয়ে তাদেরকে নিজস্ব কোনো বিজনেসের মধ্যে ইনভলভ করার জন্য দারুণভাবে অনুপ্রেরণা যুগিয়ে চলেছেন এই সে লিখন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি লিখনকে এবং চলে যাচ্ছি, অনেক সময় হলো, কিন্তু যার জন্য অপেক্ষায় থাকে ভালোবাসার বাংলাদেশ, যার জন্য অপেক্ষায় থাকে আমরা সকলেই, যার জন্য অপেক্ষায় থাকে আমরা সবাই, তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সময় হয়েছে বন্ধু, এবং তাকে আমরা এখন সাথে নিয়ে নিতে চাই ভালোবাসা বাংলাদেশ।
এক্স্যাক্টলি, তার আগে একটু গুরুর সাথে একটা কথা বলে নিতে চাই, ওই যে আমরা লিসেনার্স আওয়ারের কথা বলছিলাম, কলটা তাহলে আমরা আজকে অতিথি বন্ধুর কথা শুনবার পরেই দিই, যেটা আমরা বলছিলাম যে বন্ধু আপনি ফোন করুন, শুধুই ভালো লাগার কথা শুনবো, আর এখানে কোনো দুঃখ কোনো হতাশা এইসব কিছু থাকবে না, শুধু ভালো লাগার কথাই থাকবে। তো সেজন্য বন্ধুরা অনেকেই নাম লিখে ওনাদের নাম্বার লিখে SMS করছেন।
ওকে, বাট প্রতিদিন আমরা কিন্তু অনুষ্ঠানের শুরুতে এই কাজটা করে ফেলবো, আজকে হয়তো অনুষ্ঠানের শেষে করছি, বা প্রতিদিন আমরা চেষ্টা করবো অনুষ্ঠানের শুরুতে এই লিসনার্স আওয়ারের এই কথাগুলো শেয়ার করার সুযোগ করে দিতে। কারণ আমি অনেক আগে থেকেই বলি যে ভালোবাসার বাংলাদেশের কমিউনিটিকে ঘিরে যে দারুণ এক কমিউনিটি তৈরি হয়েছে লিসনার্স কমিউনিটি, তাদের জন্য কি কি করা যায় সেজন্য আমরা প্রায়ই প্ল্যানিং করি। এই প্ল্যানিং এর একটি অংশ এটি যে আমাদের লিসনার্স কমিউনিটি সবাইকে সুযোগ করে দেওয়া, অ্যাটলিস্ট 30 মিনিট শুধুই ডেডিকেটেড থাকবে আমার লিসনার্স কমিউনিটি মেম্বারদের জন্য, যারা তাদের ভালো লাগার কথাগুলো শেয়ার করবে, যে কোনো রকমের ভালো লাগা, মন্দ লাগা, কষ্টে থাকা গল্প তো থাকি, শুধু তখন ভালো লাগার কথা হবে, এবং এটা অনুষ্ঠানের শুরুতেই আমরা করার চেষ্টা করব, তাই তো?
এক্স্যাক্টলি,
আজকে করব অনুষ্ঠানের শেষে, বা বেশিরভাগ দিনই চেষ্টা করব অনুষ্ঠানের শুরুতে। তো আমি আর সময় না নি, ভালোবাসা বাংলাদেশের সাধারণ যে মানুষগুলো অন্য সাধারণ হয়ে ওঠার গল্প, ভালো যারা হট সিট অলঙ্কৃত করেন প্রতি বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে, তেমন একজন মানুষ আজ উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে, আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই ভালোবাসা বাংলাদেশে।
ধন্যবাদ গুরু, আর কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য বলার, আর বিশেষ করে আজকে আসতে পেরে আমার কাছে খুব, আমি নিজেকে নিজে খুব আনন্দিত লাগছে, মানে নিজেকে নিজে অনেক ভালো লাগছে যে আসলে জীবনে জমে থাকা কথাগুলো আজকে শেয়ার করতে পারবো। অনেক ধন্যবাদ এখানে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। তো গুরু, আমি বলতে
চাই, আমি আমরা চাইব যে একদম আপনার জীবনের কথাগুলো আপনার মতো করে আপনি উপস্থাপন করেন।
একটু টেনশন ফ্রি
টেনশনের কিছু নাই, কারণ এই অনুষ্ঠানটা তো করাই হয় শুধু সাধারণ মানুষের নিমিত্তে, আপনারা আছেন বিধায় তো ভালোবাসার বাংলাদেশ, আপনারা আছেন বিধায় এই মাইক্রোফোন।
গুরু, আমি আপনি তুমি বললে আমার জন্য সবচেয়ে বেটার, অনেক ভালো লাগবে আমার কাছে। শুরুতে বলতে চাই যে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার ছোট থেকে বলতে চাই গুরু, আমি আমরা এক ভাই এক বোন, এবং আমার জন্ম হয়েছিল হরিনারায়ণপুর গ্রাম, দৌলতপুর ইউনিয়ন, মনোহরদী থানা, নরসিংদী জেলায়। তো ছোট থাকতে বলতে গেলে যে আমি ছোট সময়টা হয়তো 10 বছর কি 12 বছর আমি গ্রামে কাটিয়েছি, এবং তারপরে আমি চলে আসি ঢাকাতে 97-এ। তো ওইখানে আসার পরে মূলত প্রথম দিন আমি যার মাধ্যমে আসি সেটা হলো আমার গ্রামের পাশেই থাকে চান্নিয়া ভাই বলে, উনি বাড্ডা দিয়েছেন, দক্ষিণ বাড্ডায় ফলের ব্যবসা করেন। তো আমি একদিন গুরু, আমি একদিন বলছিলাম যে মাছ ভাতে একজন বাঙালি মানুষ, তো আমি মাছ ধরতে এবং মাছ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো অনেক বৃষ্টি হয়েছিল আমাদের গ্রামে, সেই ক্ষেত্রে আমি জাল নিয়ে, ঠেলা জাল তো চিনেন, তো ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছি। তো আমাকে হঠাৎ করে একদিন বলতেছে যে সাইফুল, তোমার আম্মা তো তোমাকে খুঁজছে। তো ঠিক আছে, কেন খুঁজছে? ঢাকার থেকে একজন লোক আসছে, কেন জানি তোমাকে খুঁজছে, সেই 97 এর কথা। তা আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে ঢাকার থেকে আমাকে কে খুঁজতে আসছে বা কে কি বা আসে যে সেই কারা। তো আমি হঠাৎ করে দৌড়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমাকে বললাম, আম্মা কি খুঁজছিলেন? হ্যাঁ খুঁজছি। তো কেন, কি আসে বিষয়? বললো যে তুমি রেডি হও, তোমার ঢাকা যেতে হবে। তো ঢাকা যেতে হবে, হঠাৎ করে কার সাথে যাবো? বললো যে ভদ্রলোক আছে, তো ওনার সাথে যেতে হবে। তো ওনাকে দেখে অনেক মোটা, আর গ্রামে তো আমরা তো ছোট সময় অনেক মোটা দেখলে বা অন্যরকম দেখলে মনে করতাম যে সে কি না কি এরকম লাগতো। তো ঠিক আছে, আমার কথাই ভাইয়ের সাথে রেডি হয়ে আমি বের হয়ে আসলাম ঢাকার উদ্দেশ্যে। তো কাপাসিয়া থেকে আমরা যাতায়াত করি, এই দিক দিয়ে আমাদের জন্য অনেক সুবিধা। তো বাসে যখন উঠতে যাই, আমি তো ছোট মানুষ, তখন বাসে আমাকে আর সিট দেওয়া হয় না, কিন্তু দাঁড়ায় থাকতে হয়। তো অনেক তখন তো বাস খুব কম ছিল, তো ওইখানে যখন আমি দাঁড়ায় থাকি, আমার বাইক কিন্তু সিটে বসছে, কিন্তু আমি যখন দাঁড়ায় থাকি সেটা হলো ড্রাইভারের ঠিক পিছনের সিটে। তো অনেক অনেক মানুষ ছিল ওই বাসটার ভিতরে। তো আমার দাঁড়ায় থাকতে খুব কষ্ট হচ্ছে, যখন ব্রেক করে তখন আরেকজনের গায়ের সাথে গা লেগে যায়। তা আমি নিজে নিজে কেমন জানি আমার একটু ইয়ে হচ্ছে যে ড্রাইভার একটা মানুষ এসে এত বড় একটা সিট নিয়ে বসে আছে, আর আমরা কতগুলা মানুষ এরকম ভাবে দাঁড়ায় আছি, মানে আমার কাছে
ছোটবেলার চিন্তা।
হ্যাঁ ছোটবেলার চিন্তা, কেমন জানি আমার কাছে এরকম লাগতেছে যে আমাকে একটু বলো না যে বসা যেত। তো যাই হোক, আমরা নাভিস করতে নেইমা আমি দক্ষিণবাটা চলে আসি, ভাইয়ের বাসা ওইদিনকে আমি থাকি ফলের দোকানে। তো তারপরের দিন থেকে আমি ব্যবসা শুরু। তার কিছুদিন পরে 98 বন্যা আসে। 98 বন্যার সময় আমি মোটামুটি ভালো ব্যবসা বুঝি, মোটামুটি মালও কিনতে পারি। তো 98 বন্যা যাওয়ার পরে হলো যে আমি, আমার কাছে কেমন লাগতেছে যে আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব, অন্য কিছু করবো, বাড়ির জন্য খুব মন কাঁদে যে আমি বাড়িতে যাব। তখন আমি ওইখান থেকে চাকরি ছেড়ে চলে যাই 98 শেষে। তো 99 থেকে আমাকে ওই ভাইয়ের মাধ্যমে খবর পাঠিয়েছে, সেটা হলো যে ওনার কথা আসলে না বললেই নয়, আজকে হয়তো উনি শুনছে আমি জানি, আবার বলে আসছি আসার সময়। নাম হলো আলী ভাই, বাড্ডার স্থানীয়, দক্ষিণ বাড্ডার স্থানীয়, এবং বাজারের দোকান আছে কনফেকশনারি, খুব বড় দোকান, সবচেয়ে বড় দোকান। তো ওইখানে আমাকে অফার করছে ওইখানে চাকরি করার জন্য। তো আমাকে একদিন হঠাৎ করে ভাই বললো যে তোমাকে ওই আলী ভাই কে চিনো? হ্যাঁ চিনি। তো আলী ভাই তোমাকে যাইতে বলছে। তো ঠিক আছে আসলাম, আসার পরে আলী ভাই বলতেছে, সাইফুল তুমি আমার কাছে থাকো, তুমি আমার আমার সাথে আমার দোকানের ম্যানেজারই করো তুমি। তো ঠিক আছে। তো তখন 99 বেতন হয়েছিল খুব সম্ভবত 800 বা 900 টাকা মাসে, কিন্তু থাকা খাওয়া ছিল ওনার দায়িত্বে ছিল। তো ওনাদের কাছে আসলে 2 বছর আমি ছিলাম, অনেক কি বলবো যে ঢাকা শহরে যদি গার্জিয়ান থাকে ওনারাই ছিল তখন, মানে বাবা মা বা ভাই বা আত্মীয় স্বজনের মধ্যে ওনারাই আমাকে দেখছেন যে ভাবির সেগা ভাই বেশি দেখছে বা ভাইয়ের সেগা ভাবি বেশি দেখছে, কিন্তু এই যে ঘরোয়া পরিবেশে চলাফেরাটা, কিন্তু এটা আসলে তখনই কখনই তারা মনে করে নাই যে আমার দোকানের ম্যানেজার, নিজের ভাইয়ের মতো দেখছে। তো যাই হোক, তো ওইখানে আমি 2 বছর মতো ছিলাম, 99 থেকে 2002 পর্যন্ত 3 বছর নিজে ব্যবসা বাণিজ্য করতাম, নিজে বাইক খুব কম আসতো দোকানে, কিন্তু নিজের মতো করে নিজে সাজায় নিতাম আর কি। তো ওইখান থেকে কেন জানি মনে হইতেছে যে আমার এইখানে থাকলে হয়তো আমার 1000 টাকা মাসে বেতন দিবে, কিন্তু আমার তো এটা কোনো লাইফ না, আমি কিভাবে উঠতে পারবো বা কি করলে আমার টাকা পয়সা আমি রোজগার করতে পারবো। তো আমার কেন জানি মনে হচ্ছে যে আমার মনে ব্যবসাটা যদি ব্যবসার মর্যাদা রাখতে চাই তাহলে মনে হয় যে আমার ওরকম কোনো ক্যাশ ক্যাপিটাল লাগবে যদি ব্যবসা করতে চাই, যেহেতু আমি ব্যবসা শিখছি বা ব্যবসা করতেছি, কিন্তু ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার, সেই টাকা তো আমার আসলে নাই। তা আমার চিন্তা হলো যে আমি এটা থেকে অন্য কোথাও অন্য কোনো লাইনে যাব, যে আমার নিজের পায়ে দাঁড়াইতে হবে, এরকম চিন্তা ভাবনা। তো ওইখানে ফাইনালি পরে আমি আমার এক বাড্ডাতে আমার মামুন উস্তাদ, ওনারা এখন শুনছে নাদিয়া মাসুম ভাবিয়ারা, তো উস্তাদ একদিন আমি হঠাৎ করে বললাম, উস্তাদ আপনি তো গাড়ি চালানো শিখান, তো আপনি কি আমাকে শেখাবেন? তো উনি বললো যে 4000 টাকা লাগবে। তাই আমি বললাম যে আমি দেখেন 1000 টাকা করে বেতন পাই, আমি এই টাকাটা একসাথে দিতে পারবো না, আমাকে 4 মাস সময় দিতে হবে, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। বলে ঠিক আছে, খুব ভালো মানুষ খুব। তো ফাইনালি ওইখানে যাওয়ার পরে আমি মোটামুটি 15 থেকে 18 দিনের ভিতরে আমি ড্রাইভিং কমপ্লিট। তো এখন আমি চাকরি করবো, ওস্তাদ আমার জন্য চেষ্টা করতে হচ্ছে। আমি বললাম যে দোকানের চাকরিটা ছেড়ে দেই, তারপরে আমি চাকরি করবো। তো চাকরি আমি সারি 2002 পুরো কমপ্লিট। আচ্ছা যাই হোক, তো ওইখান থেকে আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া ওটা আমি বলবো না, যাই হোক অনেকটা অনেক সময়ের ব্যাপার যেহেতু। আচ্ছা ঠিক আছে, তা ওই আমি এয়ারপোর্টে থেকে আমি শুরু করি, যেটা হলো এয়ারপোর্ট থেকে আমি যে যার সাথে যার জন্য আজকে আমরা এখানে আসা যার কথা বলা। এয়ারপোর্ট 2007 আমি চলে 2006 চলে যাই। 2006 চলে গেলে ওইখানে এয়ারপোর্টের যে রেন্টের গাড়িগুলো ছিল সারা সমগ্র বাংলাদেশ ওইখান থেকে ট্রিপ হইতো, চলাফেরা করতো। তো ওইখান থেকে রাত দিন 24 ঘন্টা গাড়ি চলাচল করতো, এয়ারপোর্টে ভাড়া পাওয়া যায়। তো ওইখানে যাওয়ার পরে আমি ওইখানেই গাড়ি চালাই একজন আমার এক মামার মাধ্যমে, তো ওইখানে পরিচিত। তো আমি কাওলাতে থাকতাম তখন শিয়ালডাঙ্গায়। তো ওইখানে আমি ওইখানে চাকরিটা হলো এরকম যে বেসিক কোনো বেতন নাই, মানে মাসিক ওরকম কোনো বেতন নেই, কিন্তু টিপ হিসাবে বেতন এবং 24 ঘন্টা করে এক একজনের ডিউটি, মানে দুইটা ড্রাইভার ছিল একজনের পর আরেকজন 24 ঘন্টা করে। তো ওইখানে যখন 2008 2009 2010 থেকে যেটা আমার ঘটনাটা, 2010 আমার এক কুষ্টিয়ার নাম বলবো নাম বলতে চাচ্ছি না আমি, কুষ্টিয়ার এক ভাইয়ের সাথে আমার পরিচয়। তো ওই ভাই
এয়ারপোর্ট এরিয়াতে।
তো কুষ্টিয়ার এক ভাইয়ের সাথে আমার পরিচয়, ওনার বাড়িতে আমি গেছি, ওনার বাড়িতে মানে একটা একজন এরকম ভাইয়ের আত্মীয় স্বজনের মতো আর কি, খুব কাছের মানুষ, নাম বলতে চাচ্ছি না। তো উনি আমাকে একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলে যে শেখুল তুমি কোথায়? আমি বললাম যে আমি তো আছি এয়ারপোর্টে আছি। তো কেন কি আসে বিষয়, কয় আমি তো ঢাকা আসছি, তোমার সাথে একটু দেখা করার দরকার। তো আমি বললাম ঠিক আছে আপনি এয়ারপোর্টে আসেন আমি এখানে থাকবো, কখন আসবেন? বলে 4টা বাজে আসবো। তো 4টা করতে করতে উনি 6টা ওভার করে ফেলে, 7টার কাছাকাছি হঠাৎ করে দেখি একজন ছোট্ট একটা বাচ্চা এবং একটা মহিলা আমাকে এসে বলতেছে শেখুল উনি তোমার ভাবি। কেমন ভাবি? বলে যে এমনিতেই ভাবি, তুমি বলতে পারো ইচ্ছা করলে না। হ্যাঁ এমনিতে ভাবি, বলতে পারো ইচ্ছা করলে, তোমার যেটা ইচ্ছা তুমি বোনও বলতে পারো, ঠিক আছে। তুমি যেরকম কুষ্টিয়ার ভাষায় কথা বলতে পারো তো সেও ওরকম বলতে পারে, যার সাথে এরকমই পরিচয় এমনি পরিচয় ওরকম কিছু না, এমনি দুষ্টামি করে আমাকে বলছিল যে তুমি ভাবি বলতে পারো। তো কি করতে হবে যে এখন বাসায় যেতে হবে, তোমার বাসায় যাবো, আমরা বেড়াবো তোমার বাসায়। তো ঠিক আছে, হঠাৎ করে আসতেন আমি বেছালা রাখবো, তো ফ্যামিলি বাসায় আমি থাকি। তো আমার বাসায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যে ছোট্ট মেয়েটা মানে কি বলবো যে অনেক ভালো লাগে, মানে এত ছোট 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 বলতে কি 5.5 বছর বা 6 বছর হবে, কিন্তু আগুনের মতো একবারে, মানে চেহারা সৌন্দর্য মানে সব দিক দিয়ে আর কি খুব ভদ্র, খুবই ভদ্র। কিন্তু ওই মেয়েটাকে দেখে আমার খুব মায়া লাগছে যে তোমার নাম কি আম্মু? বলে তমা, সাদিকুন নাহ তমা। তো ঠিক আমার বলে যে আমি আমার বাইকে এবং আপুকে বাসায় রেখে আমি আবার বাচ্চাটাকে নিয়ে আসলাম, কিছু কেনাকাটা করে দিলাম। তো কেনাকাটা করে দেওয়ার পরে আমাকে আবার পাশের রুমে জিজ্ঞাসা করতে সেকুল ওনারা কে, আমার কি পরিচয় দেবো হঠাৎ করে, যেটা আমি বেছালার আমার তো ওরকম কেউ যায় না ওইখানে। তো আমি বললাম যে আমার ভাই আর ভাবি, এই পরিচয় দিলাম। তো কোথা থেকে আসছে? কুষ্টিয়া থেকে আসছে। মাঝে মধ্যে কিন্তু আমি কুষ্টিয়া যেতাম, এটা আবার পাশের রুম ওনারা জানতো। তো ওইখানে আমি যখন ওনাদেরকে বাসায় রেখে আমি বাচ্চাকে চকলেট টকলেট কিনে দিয়ে এসেছি, চিপস কিনে দিয়ে, কারণ আমার নাইট ডিউটি আমার করতে হবে, সকালে আমি যাব, সকালে আমার ছুটি, আরেকজন আসবে সে রিলিভার আমার। তো আমি যখন সকালে যাই তখন ভাই আসছে, কিনা কি খাওয়াবো, মানে এটা নিয়ে কেমন একটা মনের ভিতরে কাজ করতেছে যে এটা নিলে কম হবে, এটা মনে হয় নিলে কম হবে বা এটা নিলে খুশি হবে, এরকম লাগছিল। তো ওইখানে আমি খুব মনে আছে সম্ভবত যে সিমের বিচি কিনতে পাওয়া যায় তখন, সিমের বিচি এবং লাল শাক এবং মলা মাছ ইলিশ মাছ নিয়ে গেছি। তো এখন আমার এক কাজের বুয়া ছিল ওইখানেই, তো কাজের বুয়া যখন ছিল তখন আমি সকালবেলা আসলো, তখন আমি বললাম যে আপা এগুলো আজকে রান্না করতে হবে,
তাদের স্পেশাল তাদের।
হ্যাঁ 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 মানে আমার কাছে এগুলা লাগতেছে আরকি, মানে ওরকম টাকাও ছিল না,
তারা খুশি হবে
কি হবে, আমার কাছে ওরকম টাকাও ছিল না যে তাদের জন্য ওরকম ভাবে আমি রেস্টুরেন্ট যতটুকু সম্ভব আমি করতে পারছি। তো রান্না করতেছে আবার আপা, যে আপা গেস্ট আমার এখানে আসছিল, তো সেই আপা সাথে হেল্প করতেছে। তো দুপুরে সকালবেলা নাস্তা মোটামুটি ভালোই হইলো এবং আপাও খুশি। তখন আমাকে ভাই অফার করলো একটা, যে সাইফুল তুমি তো অনেক বছর ধরে প্রায় বেচেলার মতো চলতেছো, যেখানে সেখানেই কাটো, অনেক সময় মেসে থাকো, রান্না ঘরোয়া পরিবেশে খাইতে পারতেছো না, তো আপাও তো একলা থাকে, তো তুমি যদি আপার একটা ছেলে একটা মেয়ে, তো তুমি যদি ওনার সাথে থাকা হতো গরিব পরিবেশে খাইতে পারতাম, একটা গার্জেন একটা দায়িত্ব লাগে হয়তো তুমি পাইতা। তো ঠিক আছে, কেমনি কি করতে হবে, আপার বাসা কোথায়? আপার বাসা হলো টঙ্গী চেরাগালি থেকে ডান দিকে ভিতরে, নামটা মনে নেই, ওটা এখন আছে ওটা ভোটার আইডিতে কার ইয়ে আছে, ঠিকানা আছে, ওইখানে থাকে, কিন্তু ওইখান থেকে হয়তো তুমি যদি বলো তাহলে চলে আসবে। আপাকে দেখতে ছিল অনেক মোটা ছিল আর মোটামুটি লম্বাও ছিল, শিক্ষাগত যোগ্যতা ভালো ছিল, উনি তখন চাকরি করতে ফ্যান্টাসি কিংডম, কারণ হয়তো ফ্যান্টাসি কিংডমের কথাটা উল্লেখ করলাম, না করলে হয়তো অনেকে চিনত না, তো ফ্যান্টাসি কিংডমে চাকরি করতো। তো একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা হলো বড়, নাম হলো সাপাইত প্রান্ত, আর মেয়েটার নাম হলো সাবিকুন নারতমা। তো একদিন আমি বাসা খুঁজতেছি যে ফ্যামিলি বাসা ওরকম ভাবে নিবো, দুইটা রুম লাগবে, তো আমি হঠাৎ করে কাওলা ছেড়ে কাওলা থেকে একটু ভিতরে চলে গেলাম, চট্টগ্রাম নদ্দাপার এলাকা আর সেন সিটির পাশে। তো ওইখানে যাওয়ার পরে আমি একটা রুম পাইলাম, মোটামুটি ভালো, সেপারেট সবকিছু, দুইটা রুম। তো আমি আপাকে ফোন করে বললাম যে আপা একটা রুম পাইছি, দুইটা রুম, এক রুমে আপনারা থাকবেন, এক রুমে আমাকে দিবেন সেপারেট। কয় ঠিক আছে, কত ভাড়া? 4,500 টাকা, আবার গ্যাস বিল কারেন্ট বিল আলাদা। তো আপা দেখতে আসছে বাসা, দেখার পরে আসার পরে দেখছে, দেখে পছন্দ হয়েছে, বলো যে কত উঠবেন, তো ঠিক আছে 1 তারিখ উঠে। তখন হলো 26 তারিখ, 2010 সালের প্রথম দিকের ঘটনা, একবারে প্রথম দিকের ঘটনা। তো আসার পরে 1 তারিখে ওনারও বাসা নিয়ে আসলো, আমি এখান থেকে বাসা ছেড়ে চলে গেলাম। তো থাকতেছি, তো আপা বলতো যে এই যে এই কিন্তু আমার কাছে, মানে এই যে একটা গার্জিয়ান যে আমার আছে বা একটা লোক যে আমার পিছনে আছে, এটা কিন্তু তখন থেকে আমি একটু ইয়ে করতেছি যে না কেউ আমার পাশে আছে বা কেউ না কেউ আমার প্রতি খেয়াল রাখতেছে, যে আমি কোথায় যাই, কি খাইছি না খাইছি, গোসল করছে কিনা, রেস্ট করছে কিনা। হ্যাঁ, তো এইগুলা আপা তখন ওই দিন কি কিন্তু রান্না করছিল আপাই, তো আমার কাছে খাইতে অনেক ভালো ছিল, কারণ আমি সবসময় হোটেলে খাইতাম, আর ঢাকা আমার বাবা নেই, 2004 মারা গেছেন, শুধু আম্মা আছেন বাড়িতে, বড় ওরকম কোনো ভাই নেই, ছোট বোনটা বিয়ে হয়ে গেছে, গাজীপুরে থাকে। তো ওইখান থেকে আপা যখন আমাকে বললো যে সেগুলো হাত মুখ দিয়েছেন রাত্রেবেলা, খাবার বাড়বো, সবাই একসাথে খাবো, আমার কাছে খুব আনন্দ লাগবে, এই মনে প্রথম কে আমাকে বললো যে তুমি হাত মুখ দিয়ে আসো, একসাথে খাইতে বসবো। এই এত বছর পরের কথা আর কি, 2002 পর থেকে 8 বছরে এরকম ভাবে আমি হোটেলে খাইছি। তো আমি যখন খাইতে যাই, তখন মেয়েটা আমাকে ওর আম্মুকে জিজ্ঞাসা করতেছে, আম্মু ওনাকে আমরা কি বলে ডাকবো? তো আপা যেহেতু মামা হই, মামা বলে ডাকবে, সেটাও বলে দিচ্ছে, মামা মামা বলেই ডাকো। তো মেয়েটার কথা এত সুন্দর, মানে মামা, মানে মামাকে যে ডাক দিয়েছে, মানে মানে এত গভীরে চলে যেত আমার কথার উপর ভিত্তি করে, যে মামা মানে এত সুন্দর করে সে বলতে পারতো কথাগুলো, এবং খুব ভদ্র, মানে এরকম ভাবে উশৃঙ্খল ছিল না আর কি, খুব ঠান্ডা মেজাজের মানুষ মেয়েটা। তো তারপরের দিন আমার ডিউটি নাই, আমি ছুটি নিয়েছি ওই বাসায় গিয়ে, ওই দিনকে ডিউটি ছিল, তারপরের দিন ডিউটি নিয়ে আমি ছুটি নেওয়ার পরে আমাকে আপায় বললো কি যে সেবু ভাই আপনি বাসায় থাকেন, আমি 8:00-9:00 যাব, আর ফিরতে ফিরতে হয়তো 10:30-9:30 বাজতে পারে। তো আপা যখন বাসে উঠলো, মানে স্টাফ বাসে উঠলো আসার পথে, মানে ফ্যান্টাসি কিংডমে বন্ধ হয়ে গেছে, তো আসার পথে স্টাফ বাসে উঠার সময় আমার ফোন দিয়েছে, সেহুল ভাই আপনি একটু কষ্ট করে যদি এয়ারপোর্টে আসতেন, একসাথে হয়তো বাজার সবাই করে চলে যেতাম বাসায়। এই কিন্তু আমি আসি ওর কথার উপর ভিত্তি করে, আসি, আসার পরে একসাথে রিক্সায় উঠি, কিন্তু রিক্সায় যে ওর সাথে বসতাম, মানে ওর জায়গা লাগতে বেশি, আমার জায়গা মানে আমি জায়গাই পাচ্ছি না ওর জন্য, এরকম লাগতো, কেন সে অনেক মোটা ছিল, মোটা মোটা থাকার কারণে রিক্সা জায়গা হইতো না। তো রিক্সার উপরে যে জায়গাটা থাকে সেই উপরে গিয়ে আমি বসি আর কি, নিচে বসতে পারি না ওর জন্য। তো বাদর সাদাই করে বাসায় গেলাম, বাসায় গিয়ে কিন্তু দুইজনেই কাজ করতেছি, সেটা গেছে মাছ করতেছে, আমি বাদ বসাইছি, আবার সে বাদ বসাইছে, আমি তরকারি করতেছি, এরকম। আর দুইজনে করলে হয় কি একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সে তো সারাদিন এত পরিশ্রম করে আসছে, এখন তার জন্য এখানে একটা গরমোছা, হাঁটিপাতির ধোয়া বা বাচ্চাদের কাপড় কাছা, এগুলা তার জন্য অনেক কষ্টকর হয়ে যেত। তো দুজনে মিলেই কিন্তু কাজ করি। কাজ করার পর ওইদিনকার রাত্রে মনে হয় আপা খুব সম্ভবত আমার জানা মতে যে তিনটা না চারটা পর্যন্ত সে ফোনে কথা বলে, আমার কাছে খুব খারাপ লাগে। খারাপ লাগে হলো যে সে এত রাত্রে চাকরি করে আইসে, এত ক্লান্ত হয়ে আবার তিনটা চারটা পর্যন্ত ফোনে কথা বলে, আমার কাছে জিনিসটা কেমন কেমন জানি লাগতেছে। তা আবার আরেকবার চিন্তা করতেছি, আপার তো হাজবেন্ড নাই, তো তারও তো একটা মনের চাহিদা আছে বা তারও একটা মানুষের প্রয়োজন আছে, কিন্তু আমার নিজে থেকে কিন্তু আমি নিজে বলতেছি, তাকে ইয়ে করতেছি না, বলতেছি না, মানে আমার নিজের মনের ভিতরে কেমন এগুলো কাজ করতেছে। তারপর তারপরের দিন আমি ভালো মতো কিছু জিজ্ঞাসা করে নিই, আপা আপার মতো চলে গেছে, আমি আমার মতো করে ডিউটিতে চলে গেছি। ডিউটিতে যাওয়ার পর ওইদিনকার রাত্রেবেলা আমার শরীরটা খুব খারাপ, খুব খারাপ বলতে কি একটু জ্বর জ্বর ভাব, আমি ছুটি নিয়ে চলে আসছি। তো আসার পরে আমি আপাও আমাকে ফোন টোন দেয়নি সারাদিনে, আর আমিও ব্যস্ততার কারণে ফোন দেয় নি। সন্ধ্যার সময় ফোন দিচ্ছে, আপা কোথায়? কয়ে আমি তো বাসে উঠছি, আমি আসতেছি। বলে আপনি কোথায়? আমি বললাম আমি এয়ারপোর্টে আছি, দাঁড়ায় আছি। তো বলে যে আপনি তাহলে একটু দাঁড়ান কষ্ট করে, আমি তো অসুস্থ সেটা কিন্তু বলতেছি না, আমার কাছে কেমন লাগতেছে যে তাকে নিয়ে গেলে মনে সে একটু খুশি হয়, মানে বাসায় যদি আমি তাকে রিসিভ করে নিয়ে যেতাম। আমার আমি ওইদিনকে আমি দেখছি যেদিনকে তাকে আমি প্রথম নিয়ে গেলাম সে অনেক খুশি, যে আমাকে এটাও বলছে যে সাহুল ভাই আমার জীবনে মনে হয় এই এতদিন চাকরি করার বয়সে মনে কেউ আমাকে রিসিভ করে নিয়ে গেলো, সে অনেক অনেক খুশি, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ওইদিনকে আমি আমি আমার যে জ্বর সেটা আমি তাকে বলি নাই, যে আমার জ্বর আমি দাঁড়াবো না, তো আপনি চলে আসেন। আমি কিন্তু তার জন্য অপেক্ষা করে বসে আছি চার দোকানে। তো সে আসলো, আসার পর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমার কিছু কাপড় ভিজানো ছিল, সেগুলো আমি নিজেই ধুইলাম কিন্তু তাকে দিইনি। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুইলাম, সে বললো যে সে হলো আপনার মনে কিন্তু অসুস্থ লাগতেছে। আমি বললাম যে না অসুস্থ না, এমনি ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আবার সহজে ডাক্তারের কাছে যেতাম না, অসুখ বিসুখ সাধারণত অসুখ করলে। তারপরের দিন ওইদিনকে রাত্রেও দেখি যে একই অবস্থা, মানে এই যে শুইছে তো বারোটার দিকে, সে তার ফোন কানের ভিতরেই, সে কথা বলতেছে কথা বলতেছে। ওইদিনকে হলো বোর আজান দিছে, তারপরে তার ফোনের থেকে ফোন ফোন নামে না কানের থেকে, চলতেছে
পাশের রুম থেকে শুনতে পাচ্ছি,
হ্যাঁ শুনতে পাচ্ছি, স্পষ্ট করে শুনতে পাচ্ছি। তো আমার কাছে একটা জিনিস কেন জানি মনে হচ্ছে যে সে মনে হয় তার তো লাইফে একটা কিছু দরকার আছে আমার সাথে। তারপরে তারপরের দিন ওই ডিউটিতে চলে গেলো, আমি ডিউটিতে চলে গেলাম। ডিউটিতে যাওয়ার পরে ওদিনকে রাত্রে বলা আবার ফোন দিয়েছে, সেবল ভাই একটু দাঁড়াবেন আমার শরীরটা খুব খারাপ, আপনি আমাকে একটু যদি বাসায় পৌঁছাই দিতেন। আমি বললাম যে আমি তো বাসায় যাবো, আমি তো ছুটি নিয়ে নিছি, তো আসেন ঠিক আছে আমি একসাথেই যাবো। কয়ে ঠিক আছে দাঁড়ান। তো সে আবার চা খাইতে খুব পছন্দ করতো, খুব মানে তার ভাত না হলেও চলবে কিন্তু চা। তারপরে ওইখানে যাওয়ার পরে দাঁড়ায় থাকার পরে সে আসলো, আসার পর আবার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আবার দুইজনে মিলেমিশেই কিন্তু রান্নাবাড়ি করতেছি, কিন্তু তাকে আমি রান্না করতে দেন, যেহেতু সে একটা অসুস্থ, সে আমাকে বলছে শরীরটা অনেক খারাপ। তো আমি বললাম যে ঠিক আছে আপনি শুয়ে থাকেন, আমি ভাত রান্না করতেছি। ভাত রান্না করলাম, ডিম বুনা করলাম, ডাউল রান্নাম, আলু ভর্তা বানাইলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে প্রায় এরকম ভাবে এক মাসের মতো চলে যায় তার সাথে আমার ওই বাসাতে। তো আমার বারা আমি দিয়ে দেওয়ার বারা সে দিয়ে দেয়, কিন্তু এখন আমি বলতেছি যে তমা প্রান্ত তাদের কত স্কেলে ভর্তি করাইতে হবে, তো কি চিন্তা ভাবনা করছেন? কয়ে হ্যাঁ চিন্তা ভাবনা তো করছি, আসলে দেখি কি করা যায়। তা আমি বললাম যে আপনি কি টাকার সমস্যা? বলে যে না টাকার সমস্যা না। তা আমি বললাম যে তা পাশে বর্ণমালা স্কুল আছে আমাদের নদাপাড়াই, তো ওইখানে ভর্তি করা দেন। কয়ে ঠিক আছে সুন্দর কথা বলছেন, আমি দেখি অফিস থেকে এসে। আবার প্রতি রবিবার ছুটি পেত সাপ্তাহিক দিন। তো রবিবার ছুটি পাওয়ার পর তো সে আমাকে বলে সেবা তাহলে এখন একটা মাস্টার আপনার কোনো স্যারের সাথে পরিচয় আছে? আমি বললাম যে না পা আমি তো এই এলাকায় থাকি অনেক দিন ধরে, কিন্তু আমি ওরকম ভাবে কারোর সাথে আমার পরিচয় নেই। আমি
আমার সাইফুল্লাহ জীবনের কথা শুনবো, আমাদের বন্ধুরা কি বলছে, তারা কতটুকু কানেক্টেড আছে এই প্রোগ্রামের সাথে, সে ব্যাপারটা একটু জেনে আসি মেঘলার মাধ্যমে।
ওকে, আছেন আমাদের সাথে অনেক বন্ধু, যেমন আছেন সাজ্জাদ হোসেন জিন্দাবাজার সিলেট থেকে, লিখেছেন যে আজকের স্টোরিটা মনে হচ্ছে অনেক সুন্দর হবে, এন্ড মোহাম্মদ জিল হক আছেন, লিখেছেন যে সাইফুল ভাই আমি তো আপনার গল্পটা ফ্যান্স অফ দ্য কিংডম থেকেই শুনছি। ওকে আছেন মিঠুন ইসলাম, লিখেছেন যে গুরু সত্যি একটা অসাধারণ মানুষ, আচ্ছা উনি ফ্রান্স থেকেই শুনছেন আমাদের এই গল্প, আমাদের এই অনুষ্ঠান, এটাই জানিয়েছেন। অ্যান্ড ঋষাদ আছেন ঢাকা নিকেতন থেকে, লিখেছেন যে সাইফুল ভাইয়ের ভয়েসটা খুব দারুণ, ভাইয়াকে শুনতে অনেক ভালো লাগছে। এক্স্যাক্টলি। এবং আছেন তুলি, উনি বলেছেন যে মনে হচ্ছে গল্পটা ভালো হবে। এবং আছেন তমা, ওকে তমা আরেকবার এস এম এস করেছেন এবং বলেছেন যে কেন জানি মনে হচ্ছে গল্পটা অনেক কষ্টের হবে, এনিওয়ে দেখা যাক কি হয়। অ্যান্ড আছেন পারভেজ শ্রীপুর থেকে আমাদের সাথে, এবং আছেন আমাদের সাথে জসিমউদ্দিন, ওকে রুম্পাও যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং লিখেছেন যে এস এম এসটা পড়ে খুব ভালো লাগবে এবং জানি না কি গল্পের শেষ হবে আজকে, গল্পের শেষটা আজকে কি হবে সেটাই নিজে জানতে চেয়েছেন আমাদের কাছে। এনিওয়ে দেখা যাক কি হয়। অ্যান্ড নাইমও যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক আছেন বরিশাল থেকে, এবং আছেন অপূর্ব রয়, ওকে উনি আছেন আমাদের সাথে গাজীপুর থেকে, ঝিনুকও যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, কাজল সরকার আছেন আমাদের সাথে নেত্রকোনা থেকে, এবং আছেন শাহিনুর, উনি আমাদের সাথে আছেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে। অ্যান্ড আছেন রাকিব আমাদের সাথে, ওকে যুক্ত হয়েছেন রবিন উত্তরা থেকে, নাজমুল হক যুক্ত হয়েছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, আরিফ আছেন গাজীপুর থেকে, এবং আছেন মোহাম্মদ রাসেল উনি বগুড়া থেকে। সো বন্ধু আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে এস এম এস করবেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথাগুলো লিখবেন। আজকে যে আমাদের অতিথি বন্ধু কথা বলছেন সেই কথার উপর ভিত্তি করে আপনার যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই আপনি আমাদেরকে এস এম এস আকারে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকে আমাদের যে পোস্ট দিয়েছি সেই পোস্টে আপনি কমেন্ট করতে পারেন। তো বলে দিচ্ছি এক একই নিয়মগুলো, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপরে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm, এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ডিএফএম 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এর অনেকগুলো পেজ চলে আসবে। কিন্তু যেখান থেকে দেখবেন বন্ধু পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 63,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু আশা করছি বরাবরের মতো যে সেই ফ্যান পেজটিতে আপনি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন 24/7, এবং আমাদের যে ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করেছি সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর যেটা বলছিলাম যে আজকে অতিথি বন্ধুর কথা বলবার পরপরই কিন্তু আমরা আপনাদেরকে ফোন করব এবং আপনাদের শুধুই ভালো লাগার কথা শেয়ার করবেন আমাদের সাথে। ওকে
লিসনার্স আওয়ারে আমরা আজকে হয়তো শেষের দিকে কথা বলছি, বাট অন্যান্য দিনগুলো যেমন লিসনার্স আওয়ার শুরুতেই করে নিব, যেখানে শুধুমাত্র আমাদের লিসনার্স কমিউনিটির ভালো লাগার, ভালো থাকার, ভালো যেসব ব্যাপারগুলো আছে সেই শেয়ারিং হবে লিসনার্স আওয়ারের মধ্য দিয়ে। আমরা আবার সাইফুলের কাছে চলে যাচ্ছি তার জীবনে বাকি কথাগুলো শুনবার জন্য।
জি গুরু, তখন হলো কি ওই দিনকে তো রাত চলে গেল, দিন দিন আসলো রোববার, তো ওইখানে ফাইনালি ওর ভর্তি করানো হইলো। ভর্তি করানো হইলো বলতে কি মেয়েটাকে ভর্তি করানো হলো, ছেলেটাকে ভর্তি করানো হয় না। তারপরে হলো যে আমি ওইখানে ওই পর্যন্তই কি বলবো গুরু, আসলে নিজে খুব ভিতর থেকে খুব কষ্ট পাচ্ছি কথাগুলো বলতে। তো তার কিছুদিন পরেই তাকে সে আমাকে বলে কি যে সেফুল ভাই আয়নার সামনে, মানে বেসিনের যে আয়নাটা থাকতো আয়নার সামনে আমাকে বলে কি যে সেফুল ভাই আপনার বয়সটা যদি একটু বেশি থাকতো, মানে এই জিনিসটা আমাকে কেমনে বাড়ে দিল। আমার কিন্তু আস্তে আস্তে তার প্রতি আমার একটা দুর্বল হওয়ার কারণ হলো যে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, সে আমাকে বলতো বা আমাদের সাথেই ছিল, কিন্তু সে মেয়েদেরকে দেখে বা তাকে দেখে আমার কাছে খুব অসহায় মনে হতো, যে না তারা খুবই অসহায়, মানে অসহায় বলতে কি আমি বুঝতাম কিন্তু তারা বুঝে তোলো যে তারা অসহায়। পাশের রুমে যে ছোট বাচ্চা আছে এবং তাদের বাবা আছে, কিন্তু যখন পাশের রুমে কেউ আসে ছুট করে আমার যে ছোট মেয়েটা এটা চলে যায়, দেখে যে আব্বুকে ডাক দেয় বা তারা যে জড়ায় নেয় মেয়েটাকে, এটা মেয়েটাকে দেখা খুব বুঝতো। আমি বুঝতাম যে মানে একটা ঘরের ভিতরে থাকা, কারোর সাথে কথা না বলা, মানে একটা প্রতিবন্ধী টাইপের মতো আর কি, মানে কথা বলতে বলতে পারলেও বলতে পারে না কারোর সাথে। তো এইগুলো আমার কাছে খুব খারাপ লাগতো যে আসলে সে মেয়ে, অথচ তার বাবা নাই, মা আছে,
তোমার যে বাচ্চা মেয়েটি, এর প্রতি আপনার একটা আলাদা রকমের টান জন্ম।
হ্যাঁ 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 মানে অসময় তাকে দেখতাম না, আমি প্রায় সময় খেয়াল করতাম এই জিনিসটা। আর বিশেষ করে হলো যে আমার ওয়াইফ যে ছিল ওনার কথা আমি বলতেছি, যে ওই যে ডিউটি করে আসতো মানে একাকিত্ব জীবনটা আছে না, মানে কেমন যে লাগে, মানে এই জিনিসটা মানে তার জীবনে একটা কারোর দরকার আছে বা কাউকে প্রয়োজন, মানে সে বলতে 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 পারতেছে না, কিন্তু আমি জিনিসটা বুঝতেছি পাশে থেকে আর একসাথে চলাফেরা করে বুঝতে পারতেছি। তো আমি একদিন সে যখন আমাকে বললো যে সে বললো আপনার বয়সটা যদি একটু বেশি থাকতো, আর আমি বললাম যে হঠাৎ করে যখন সে এই কথা বলে ফেললো, আমি বুঝতেছি যে আমার প্রতি সে একটা দুর্বলতা বা তার প্রতি আমার একটা দুর্বলতা, কিন্তু প্রকাশ করতে আমি কিন্তু তাদের প্রতি মায়া জড়াই গেছি, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না যে তাদেরকে কিভাবে এই কথাগুলো বলি যে আমার আপনাকে ভালো লাগে বা আমি ছেলে মেয়ের গার্জিয়ান হতে চাই, বাবা হতে চাই, বা আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনার পাশে ছায়া হয়ে দাঁড়াতে চাই, স্বামীর জব আপনার সেটা আমি পূরণ করতে চাই। তো এটা আসলে বলতে পারতেছি না আমি, কিন্তু সেও আমাকে ভালোবাসে, সেও কিন্তু এই জিনিসটা বলতে পারতেছে না। হ্যাঁ, তো একদিন হলো কি যে সে যখন সকালবেলায় ডিউটিতে যাবে, যাওয়ার পরে তো আমাকে ওই দিনকে এই কথাটা বললোই যে আপনার যদি একটু বয়সটা বেশি লাগতো। তারপরের দিন আবার আমি বললাম আয়নার সামনে গিয়ে যে আপনি তো অনেক মোটা, তা আপনার বয়সটা যদি একটু ছোট হতো কেন জানি ভালো লাগ ভালো হইতো। ঘটনা কি, কেন এই কথা বললেন? আমি বললাম আপনি কেন কালকে আমাকে এই কথা বললেন? বলে যে আমার এমনি ভালো লাগছে বলছি। আমি বলেছি আমারও তো এমনি ভালো লাগছে, তার বিদায় বলছি। তো ঠিক আছে, ওদিনকে চলে গেলো। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর সে আমাকে অফার করলো যে সেফুল সত্যি কি আপনি আমাকে মেনে নেবেন আমার দুইটা সন্তান সহ? আমি বড় অসহায় এবং তার ফ্যামিলির থেকে একটা বিয়ের অফার দিয়েছিল, সেটা আমার সাথে শেয়ার করছিল। সে বলছিল যে তার একটা মুদির দোকান আছে, ছেলেটা খুব চিক না, হ্যাংলা পাতলা, আগে একটা বিয়ে করছিল, এখন বউ নেই, কিন্তু তাকে বিয়ে দেওয়ার জন্য তার ফ্যামিলি ওটাতে ইয়ে করতেছে যে তার সাথে বিয়ে দিবে বলতেছে। তখন সে আমার একদিন ওই ছেলের সাথে সাথে কিন্তু তার সাথে আবার কথা হইতো মাঝে মধ্যে। তো যাই হোক, এটা যাওয়ার পরে যখন আমি তাকে একদিন বললাম যে তার নাম ছিল উর্মি, শারমিন আক্তার মণি ছিল তার নাম, তার ফ্যামিলিতে জানে শারমিন আক্তার মণি, কিন্তু ফ্যান্টাসিতে জানে তার নাম উর্মি, আমিও জানি উর্মি। তো আমি বললাম যে উর্মি, উর্মি আপা, আপনি আমি বিয়ে করলে কি আপনি রাজি হবেন? সে আমাকে একদিন বলছিল যে সেগুল ভাই আপনার কাছে যদি আমাকে ভালো লাগে, যদি আপনি আমাকে গ্রহণ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনার কথায় রাজি হব। তো ঠিক আছে, তা আমি আবার চিন্তা ভাবনা করা দেওয়ার পরে আমি বললাম যে উর্মি আপা, কিছু মনে না করলে একটা কথা বলতাম, কি বলবেন বলেন? তা আমি বললাম যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু বাচ্চারা আমি আপনি তো বাসায় থাকেন না, আমি তো প্রায় সময় বাসায় আসি, তো বাচ্চারা হয়তো দেখে গেছে ওই যে পাশের রুমে এরা মুখের আব্বুরে দেখে তোমার অনেক কষ্ট পাইছে, জড়ায় ধরছিল, কান্না করছিল, তো তোমার অনেক কষ্ট পাইয়া ঘরে যদি চলে যায়, তখন তোমার আমি মাথায় যখন হাত বুলাই দিই, তোমার সে আমার জড়ায় ধরছিল, তোমায় স্যারগুলো না তোমার মেয়েটা, তো আমার কাছে খুব কষ্ট লাগছিল এই বিষয়টা। দেখেন, শুধু তোমার বলতে কোনো কথা না, আজকে আমি মনি বা আমাকে ফ্যামিলি জানে মনি, কিন্তু আমি আমার নাম হলো উর্মি, আপনি জানেন, তো আপনি যদি বলেন যে আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনার কথায় আমি রাজি হব, কিন্তু আমার দুইটা বাচ্চা সন্তান আছে, সন্তানদেরকে আপনি ফেলাইতে পারবেন না। আমি বললাম ঠিক আছে। কারণ আমার কাছে আবার একটা জিনিস মনে হলো, কেন জানি যে অবিবাহিত মেয়ে বিয়ে করলে হয়তো ভালো একটা শ্বশুরবাড়ি পাবো বা ভালো একটা ফ্যামিলি পাবো বা আমার একটা গার্জিয়ান হবে, আর ওটার চেয়ে বেশি যদি আমি তাকে জেনে শুনে বিয়ে করি, তাকে যদি আমি স্বামীর মর্যাদা দিয়ে রাখতে পারি সমাজে, এবং কিছু আছে না যে এই সমাজে কিছু লোক আছে যে অসহায় একটা নারী দেখলে, একটা সুন্দরী নারী দেখলে তাকে কিভাবে কোন ছলনায় তাকে পটাবে বা কিভাবে কি
দায়িত্ব নিতে চাইবে না,
কেউ নিতে চাইবে না, তারা বরঞ্চ তার ইয়ে করবে আর কি, দেখ এটা বললাম না। তো সে আমি এই চিন্তা ভাবনা করে যে আমি চিন্তা করলাম যে তাকে যদি গইছে নেই, দুইটা বাচ্চাকে যদি আমি গইছে নেই, এটা মনে হয় আল্লাহ পাকের কাছে আমি বিশাল কিছু পাবো। যদি তাদের আমি যদি দায়িত্ব নিতে যেহেতু চাইছি বা দায়িত্ব নিব, আমি যদি দায়িত্বর মতো দায়িত্ব পালন করতে যাই, সেই ক্ষেত্রে হয়তো যে আল্লাহ পাক অনেক খুশি হবে। মানুষ কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না, কারণ মানুষের হয়তো বলবে যে ছেলে মনে হয় খারাপ, দুই বছর মা বিয়ে করছেন না। আমার কাছে মনে হয় কেন জানি যে তাদের দায়িত্ব যদি আমি নেই, দায়িত্ব সহকারে যদি দায়িত্ব আমি পালন করি, আমার কাছে মনে হবে যে এটাই বিশাল কিছু। তো ফাইনালি আমাদের বিয়ে হয় 2010 সালে। গুরু আমি আসলে একটু মনে করতে পারতেছি না, আমার কাছে কাবির নামা কাগজ তো আছে, আপনি যদি একটু দেখে বলে দেন।
অসুবিধা নাই, জরুরি কিছু না। তবে বিয়ে হওয়ার পরে,
বিয়ে হওয়ার পরে আমাকে বাসর,
বিয়ে হওয়ার পর,
হ্যাঁ বিয়ে হওয়ার পরে আমাকে বাসর একটা দায়িত্ব আমাকে দিছিল, সেটা হলো যে বলছিল যে প্রান্ত তার বাবার আদর চাইছে কিছু, কিন্তু তমা পায় নাই, মেয়েটার কথা পায় নাই। তো তোমার বিশেষ করে তোমাকে কখনো বুঝতে দেবেন না বাবার কষ্ট, যেহেতু আপনি দায়িত্ব নিচ্ছেন তোমাকে কখনো বুঝতে দেবেন না। আমি বললাম ইনশাল্লাহ আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিচ্ছি, তো তখন তো তুমি বলে যেহেতু বিয়ে হয়ে গেছে আমাদের, তো আমি বললাম যেহেতু আমি দায়িত্ব নিছি, আমি দায়িত্ব থেকে কখনোই পিছু পা হব না এবং পিস্টান দিব না, আমি দায়িত্ব সহকারে আমি দায়িত্ব পালন করব ইনশাল্লাহ, তবে আল্লাহ যদি দেয়। তো আমি আল্লাহর কাছে একটা জিনিসই প্রার্থনা করতাম, সেটা হলো যে আল্লাহ আমি দুইটা বাচ্চা সহ সন্তান, দুইটা সন্তান সহ আমি তাদেরকে বেছে নিছি, আমি যেন কখনোই দায়িত্ব থেকে পিছপান না হই, কখনোই যেন দায়িত্ব থেকে আমাকে কেউ বলতে, সে তারা যেন বলতে পারে না যে আপনি দায়িত্ব নেই কেন আমাদেরকে সংসারের ইয়ে দেওয়া পূরণ করতে পারতেছেন।
নিকানামা আপনি 26 জুলাই বিবাহ বন্ধনাবদ্ধ হন তার সাথে।
তো এখানে আবার 2-3 মাস চলে যায় সে চাকরি করে। তো চাকরি করার পরে আমি তখন আবার কেন যেন মনে হইতে জানেন যে তখন কিন্তু ওই যে আমি বলতাম যে 24 ঘন্টা করে ডিউটি, তো আমি যখন ডিউটি করতাম তখন টিভি হইলে তো আমার পয়সা, নাহলে তো কোনো পয়সা নেই। তো আমাকে কেন যেন মনে হইতো যে টিভি যদি না হয় তাহলে আমার পয়সা নেই, আমার এই আমার এই টাকাতে আমার সংসার চলবে না। মাঝে মধ্যে অনেক সময় টিভি হয় না, মাসে 15 দিন ডিউটি 24 ঘন্টা করে টিভি হয় না, তো আমি মনে হয় সংসার চালাইতে পারবো না, আমি মনে হয় পিছপা টান দিতে পিছিয়ে চলে যেতে হবে, সামনে মনে হয় পারতে পারবো না, আমার অন্য করা অন্য কোনো কিছু করা উচিত। তখন আমি ওই চাকরিটা ছেড়ে দিই, চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি এককভাবে একলা আমি একটা গাড়ি নিই, যে মালিককে বলছিলাম যে ভাই আমার তো সমস্যা, আমি একলা গাড়ি চালাতে পারবো, অন্য কোনো ড্রাইভার লাগবে না, আমি প্রতিদিন ডিউটি করব, মাসে হয়তো 15 দিন ডিউটি করতাম, আমি 24 দিন 30 দিন ডিউটি করব। তখন মালিক বলে যে আপনি পারবেন, আমি বললাম হ্যাঁ পারবো, আমার যত কষ্টই হোক না কেন আমি পারবো, আমার পারতে হবে। তো এর মাঝে হলো যে রোজার ঈদ চলে আসে, রোজার ঈদ চলে আসে, রোজার ঈদের পরে সে রোজার ঈদের দিন, ঈদের দিন বলতে কথা, হ্যাঁ ঈদের দিন সে অনেক ভালো করে একটা সাজছে, সাজার পর সে ওইখানে ইয়াতে যাবে, ফ্যান্টাসি তো বন্ধ নেই ঈদের দিনও, বন্ধ নেই ঈদের দিন, আরো প্রচুর ভিড় হয়। তো ওইখানে ডিউটিতে যখন যাবে তখন আমি তাকে কিন্তু পৌঁছাই দিই ইয়েতে, ওই এয়ারপোর্ট মেন রোডে পৌঁছাই দিই, তার স্টেপ বাস আসলে আমি কিন্তু দূরে দাঁড়ায় থাকি, তার স্টেপের কাছে কিন্তু আমি দাঁড়ায় কিনারও যাই না, দূরে দাঁড়ায় থাকি। যদি সে আমাকে পরিচয় না করাইতে চায় আমি শুধু শুধু গিয়ে তাদের কাছে পরিচয় হব না। তখন সে চলে যায়, আমি ওই দিনকে থেকে ঈদের একদিন পর থেকে আমি ডিউটিটা শুরু করি পার্মানেন্ট ভাবে। গুরু বিশ্বাস করবেন না, বান্দরবন একটা ট্রিপে যাই আমি, তখন বান্দরবন প্যাসেঞ্জার নামাই হলো আমি রাত্র আড়াইটার দিকে এখান থেকে রওনা হয়েছি আমি দুপুর 12টায় একলা আমি হাইজ গাড়ি। তখন আসার পথে অনেক ঘুম চোখে, গুরু সাড়ে বারোটার দিকে না সরি আড়াইটার দিকে, আর অনেক ঘুম চোখের ভিতরে। তখন যে একটু পানি দিলে, চোখের মধ্যে পানি দিলে হয় কি যে একটু ক্ষণিকের জন্য, কিন্তু ঘুম তো আসলে মানানো যায় না, ঘুম ঘুমাইতে হবে। তখন আমি কি করলাম যে একটু দূরে এসে যে আমি আবার চিন্তা হলো কি চিটাগং যদি আমি যেতে পারি, চিটাগং থেকে আমি আবার যাওয়ার প্রতি কিছু প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবো, ভালো মোটামুটি 2500-2500 টাকা মতো আমি ঢাকা পর্যন্ত আসতে পারবো, ওইটা হলো আমাদের ইনকাম, এটা এয়ারপোর্টের সিস্টেম এটা। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম যে একটু বান্দরবনটা ছাইরা আমি চকুরিয়া চলে আসলাম, চকুরিয়া এসে দিকে আর ঘুমে আর পারতেছি না, আমার কথা হলো যে আমার ভোরবেলা যদি আমি ওইখানে না পৌঁছতে পারি তাহলে 2500-2500 টাকা আমি পাবো না, খালি চলে যেতে হবে, একটা সময় থাকে, তো এটা আমি জানতাম। তো চকুরিয়া থেকে করলাম কি কাঁচামরিচ আর মুড়ি কিনি, কিনে স্টেরিংয়ে বসে আমি যখন গাড়ি চালাই ঘুম আসে, বিশ্বাস করবেন না গুরু মুড়ি এবং কাঁচামরিচ খাই আমি, যেন ঝালে ঘুমটা কেটে যায় আমার শরীরের প্রতি, শরীরের উপর কিন্তু অনেক পরিশ্রম যাচ্ছে, কিন্তু তারপরও আমার কেন যেন মনে হচ্ছে আমি ওইখানে গেলে 2500-2500 টাকা আমি ঢাকা যেতে পারবো, আমার হয়ে যাবে চলবে। তো এইভাবেই আসা আমি প্রায় 5টা না 6টা খাইছিলাম চিটাং পর্যন্ত আস্তে আস্তে, মরেও খেয়েছিলাম। তো আসার পরে ওইখানে আইসে এসে ঠিক 1800 টাকার মতো আমি ঢাকায় আসতে পারি প্যাসেঞ্জার নিয়ে। 1800 টাকার মতো আসার পথে ওকে ফোন দিলাম যে অরবিন্দ তুমি কোথায়, বলে যে আমি তো ডিউটিতে যাচ্ছি। রাত্রে কিন্তু কথা হয়েছে ডিউটিতে যাচ্ছি, তা আমি বললাম যে ঠিক আছে তাহলে ডিউটিতে আসার সময় তুমি আমাকে ফোন দিও, তা আমার বাসায় গেলে এখন ঘুমায় যাবো আমি। এদিক দিয়ে আবার করলো কি, এই যে গাড়ির যে মহাজন সে আমাকে বললো যে সে বলে এখন সিলেট যেতে হবে, ভাই আমি এইমাত্র আমি বান্দরবনে নাইট করে আসছি আমি কিভাবে যাব, বলে যে না যেতে হবে। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো এই ঘটনা, কয় হ্যাঁ পরশু দিন তো টাকা লাগবে, ওই প্রান্তকে ভর্তি করাইতে হবে ক্লাস এইটে, এখন তো সে ইন্টার সেকেন্ড ইয়ার করে, প্রান্তকে ভর্তি করাইতে হবে টাকা লাগবে, তো একটু কষ্ট করে যদি যাইতেন মনে হয় কটা টাকা পাওয়া যেত। তা আমি চিন্তা করলাম ঠিক আছে, তখন কিন্তু তার ঘুম নাই চোখের ভিতরে, তখন চাটা খেতে পারতেছি। তখন আমি সিলেট যাই, সিলেট যাওয়ার পথে ভালোভাবে ঠিকঠাক ভালোভাবে গেলাম, এর বাদে কিন্তু সিলেট যাওয়ার পথে আমার ফোনে চার্জ নেই, চার্জ নাই, চার্জ দিতে পারি না, ফোন বন্ধ, যোগাযোগ নাই। আমি সিলেট থেকে পৌঁছাই গিয়ে তাকে আমি ফোন দিলাম, ফোনে কথা হইলো যে আমার ফোন নাই, কোনো টেনশন করো না, আমি বাসে চলো ইনশাল্লাহ চলে আসবো আল্লাহ আনলে, তবে তারপরের দিন। তো তারপরের দিন যখন আসি আমি শাস্তাগঞ্জ যাই, সেই আধা ঘন্টা না এক ঘন্টার মতো ঘুমাইছিলাম, ঘুমায় আবার চলে আসছি। আসার পরে তার সাথে আমার ভোরবেলায় এসে দেখা করে ভিতরে, দেখা দেখার পরে এসে বলতেছে যে আসছেন, আমি বললাম হ্যাঁ। তখন আমার কাছে হলো 5000 টাকা, 2 টিবি 5000 টাকা তাকে আমি দিয়ে দিলাম যে ঠিক আছে এখন কি করবো তুমি করো। আর আমি তাকে একটা কথা বলছিলাম যে দেখো আমার তো খরচ বেশি, তা আমি যা কামাই তুমি করবা কি, আমি আসলে সাথে সাথে কাইছে নিয়ে নেবা, কারণ যেহেতু আমার এখন সংসার বড়, আমার সংসার চালাইতে হবে, গড় ভাড়া বেশি, তারপর স্কুলের বেতন টিচারের বেতন এগুলো করবা কি তুমি নিয়ে নিবা আসলেই। পরে সে আমার কথায় ঠিক ঠিক এরকমই যে গরু পকেটে একটা টাকা রাখতো সব নিয়ে নিত। তো নিয়ে নেওয়ার পরে আমি করতাম কি, পকেট খরচের জন্য তার কাছে 100 টাকা 50 টাকা 20 টাকা চাই নিতাম। তো এইভাবে চলতেছে ভালোই। তো একদিন কুরবানি ঈদ আসলো, কুরবানি ঈদের পরে, কুরবানি ঈদের পরে সে মানে কুরবানি ঈদের দিন, কুরবানি ঈদ অনেক সাদা সাজলো, সাজার পরে আমার ও তার আগে আবার একটু বলে নেই, তার এক স্টেপের সাথে আমাকে আমার সাথে পরিচয় করে দিল, সে যে আমার হাজবেন্ড, ওনার নাম সাইফুল, উনি এয়ারপোর্টে থাকে গাড়ি ব্যবসা করে, তো ওই ওনার সাথে আমার বিয়ে হয়েছে, এটা মনে হয় আলাপ করছিল সম্ভবত, খুব সম্ভবত আমি জানি কামাল সাহেবের সাথে। তখন সে অনেক সাদা সাজে কুরবানি ঈদের দিন। এখন আমি পাঞ্জাবি পড়ছি, পাঞ্জাবি অবশ্য রোজাদারদের ছিল, কুরবানি ঈদের ছিল না, নতুন কোনো পাঞ্জাবি নেই। আমি তাকে যে পৌঁছাই দিতে যাচ্ছি, আমাকে বললো কি তুমি যদি ওই স্টেপের সাথে যাও, স্টেপের সামনে যাও, যদি বাস পর্যন্ত যাও, তাহলে আমি আজকে ডিউটিতে যাবো না। কেন যাবো না, যে তোমাকে ওইখানে আমি তাদের সামনে আমি ইয়ে করতে পারবো না, হাজির করতে পারবো না, তাহলে আমার সম্মান সম্মান একটু, তখন আমার কাছে একটা কষ্ট লাগবে যে তুমি, আমি তোমার হাজবেন্ড, তুমি তাদের তোমার স্বামী আগে, তোমার স্বামী আগে, তারপরে হলো বাকি অন্য কিছু, তুমি কেন এই কথা বলতেছে যে আজকে একটা ঈদের দিন, করবেন ঈদের দিন তুমি এরকম ভালো করে সাত সুবিধায় আমাকে কয়, তোমার পাঞ্জাবি ভালো না। তা আমি বললাম যে পাঞ্জাবি একটা মানসিক পোশাক আশাক পরিচয়, তা আমার কাছে খুব কষ্ট লাগলো যে বললো যে আমাকে না ওইখানে যাইতে গেলে সে ডিউটিতে যাবে না, সে ব্যাক করে চলে আসে। তা আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি যাবো না, আমি অপরাধের জিনিসে দাঁড়ায় আছি, সে বাসে উঠলো চলে গেল। তো ওইখান থেকে আমার কাছে একটা কষ্ট লাগলো যে আমি তার হাজবেন্ড, কিন্তু সে আমাকে পরিচয় করাতে চাচ্ছে না, বা ওই স্টেপ বাস পর্যন্ত গেলে সে যাবে না, আমার কাছে কেমন যেন একটা খটকা লাগলো, বা আঘাত পাইলাম, কিন্তু আঘাত পাওয়ার পরে যেন কেন যেন একটা রহস্য আমার কাছে মনে হলো যে একটা রহস্য অবশ্যই লুকাই আছে এর ভিতরে। তখন রাত্রে আসে, রাত্রে আসার পরে আমি বললাম যে উর্মি তুমি এই কাজটা করলা, আমি কি তোমার অফিসে যেতাম বা তোমার অফিস স্টাফদের সাথে পরিচয় হইতাম, কয় না তুমি গেলে হয়তো মানুষের খেয়াল করতে, অনেকে তো জানে আমি বিয়ে করছি, গিয়ে তো হয়তো দেখতে যেত। তখন তার কিছুদিন পরে আমি কিন্তু এদিক দিয়ে আমার মতো করে আমি ডিউটি করে যাচ্ছি, বাচ্চাদের সুন্দর মতো বাসায় গেলেই আগে আমি, কারণ সে আসতো আমার পকেটে টাকা পয়সা নেওয়া যাবে, আমি যা আমি যেতে সময় করতাম কি চিপস জুস আমি যাবি কিছু নিয়ে যেতাম, আবার মেয়েটাকে কোলে করে নিয়ে আসতো, আম্মু কি খাবা, মামা এটা খাবো, কিন্তু আসলে ওদের কোনো ওরকম কোনো চাহিদা ছিল না যে আমাকে এটা কিনে দিতে হবে, ওটা খাওয়াইতে হবে, ওরকম কোনো চাহিদা ছিল না, আমি মিথ্যা বলবো না। তখন সে দিয়ে কিছুদিন যাওয়ার পরে আমাকে একদিন বললো কি যে সে বলে আমার বাসায় যেতে খুব ইচ্ছা করতেছে, তা বাসায় যাবো ঠিক আছে। বাসায় কিন্তু তার তার আমি এতটুকু জানি যে তারা 3 বোন 1 ভাই, তার বাপ নাই, তার আম্মু আছে, তো ওইখানে কখনো আমি কইছি ঠিক আছে তাহলে আমাকে নিবা, আমি তোমাকে পৌঁছাই দিই, তুমি আমাকে নিবা, নিয়ে যাবো বাসায়, কয় জানো আমি আপনাকে বাসায় নিয়ে যেতে পারবো না। কবে নিবা, কয় কখন যখন সময় হবে তখন নিব। বাসা বলছিল ওদের বাসা বালুর মাঠ পার হয়ে একটু সামনে, তাকে আমি বালুর মাঠ পর্যন্ত আমি তাকে দিয়ে আসতাম, সে বাসায় যেত, বালু আবার আসা পর্যন্ত আমি বালুর মাঠ কিন্তু অপেক্ষা করতাম। এর ভিতরে বাসায় গেলে সে আমার ফোন ধরতো না, এই যে ফোন দিতাম ফোন সে ধরতোই না। বাসার থেকে বাইরে বের হইয়া সে আমাকে ফোন দিত, সে বলবে আমি আসছি, সে বলে আমি আসছি তুমি চলো। তারপর আমি আসলাম, আসার পরে বাসায় নিয়ে আসলাম, আমি বললাম যে কেন তুমি এই কথা বললে, কেন তুমি ফোন ধরো না কেন? কয় না, আমি বাসায় গেলে কারোর ফোনে ধরি না। আরে কারোর ফোন তো হিসাব করে, আমি তো তোমার হাজবেন্ড, তা আমার ফোন ধরতে তোমার সমস্যা কোথায়? বলে যে না তারা তো জানে না আমি বিয়ে করছি। তা ঠিক আছে, ভালো কথা, বেশ চলে আসলাম। আসার পরে এখন ছেলেটাকে যে স্কুলে ভর্তি করাইছে, নাম দিছে কার আগের বাপ, মানে ওর বাপের নাম দিছে, ওর আর আগের হাজবেন্ডের নাম দিছে, যে ওর পিতাকে এমুক, ওর পিতাকে এমুক। আমার নাম কিন্তু স্কুলে ভুলও নেই, মেয়েটার ক্ষেত্রেও নেই, ছেলেটার ক্ষেত্রেও নেই। এখন যখন স্কুলে কিছু কাগজ আছে না, যে আমি ভর্তি করাইলে, আমি কোনো এত শিক্ষিত না, তখন স্কুলে যখন কিছু কাগজ আমি দেখতে পাই যে এমুক এমুকের সন্তান এমুক এত শ্রেণীতে পড়ে, কিন্তু আমার নামটা কেন তিনি উঠতই না, মানে আমি বললাম যে আমি তাদের গার্জিয়ান না, আমি কোথাও নেই। আমি বলতাম যে এগুলা কেন, আমি তো তাদের গার্জিয়ান, আমার 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 নামটা কেন দেওয়া হলো না? আমাকে ডাইরেক্ট বলে কি যে আপনি তো ওকে জন্ম দেন নাই। ওরা আমার কথাটা বলে আমার কাছে খুব কষ্ট লাগলো, আমার কাছে খুব কষ্ট লাগলো বলতে এত কষ্ট লাগলো যে আমি 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 কোথায় আছি, যে আমি কেন এবার এত দায়িত্ব নিলাম, আর কেন এবার এরকম করলো। তা আমার আমার কাছে চিন্তা করলো যে আমি যে ঠিক আছে সমস্যা, এটা বলছে ঠিক আছে, আমি খালি সেক্টিভেস করে যেতাম তাকে, যে না এখন হয়তো বুঝে না পরে বুঝবে, পরে বুঝে না পরে বুঝবে। তখন একদিন সে ডিউটি থেকে আসে, আসার পরে আমি ওই যে তার ওয়েট করতাম যেখানে, তাকে রিসিভ করে নিয়ে আসতাম ওইখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পরে সে করলো ক্যাকটি স্টেবও নামলো, সেও নামলো, অথচ আমি কিন্তু দাঁড়াইছি, সে কিন্তু আমাকে দেখছে, আমাকে দেখে ইশারা দিল যে হাত দিয়ে, মামা দিয়ে ইশারা দিল যে তুমি পিছিয়ে পিছিয়ে আহ, অথচ সে কিন্তু তার স্টাফের সাথে আগে আসছে যাচ্ছে, কিন্তু আমাকে বলো না যে সে তুমি পিছিয়ে আসছো, অথচ আমি পিছিয়ে যাচ্ছি আর কান্না করতেছি, এটা এ কি? আমাকে ইশারা দিচ্ছে কিন্তু সে হাতে যে সে তুমি পিছনে আসো, সমস্যা আছে। কি সমস্যা? মানে হাতে খেলে ইশারা দিচ্ছে যে তুমি পিছনে আসো, তুমি আগে বাইরো না, তুমি আমাকে ডাক দিও না, এরকম একটা কিছু। বাসায় আসলাম, বাসায় আসার পর আমি বললাম যে এরকম করলা কেন? বলে যে অফিসের স্টাফ তো, তো আমি বললাম যে এটা তো অফিস চলাকালীন না, এটা তো তো অফিসের বাইরে, তুমি তো এখন চলে আসছো আমার বাসায় যাচ্ছ, আমি তোমাকে রিসিভ করতে আসছি, আর তুমি তোমাকে রিসিভ করে যখন নিয়ে যাও তখন তুমি তো অনেক খুশি হও, তো সেই ক্ষেত্রে তো এটুকু এরকম করার কোনো প্রশ্নই হয় না, তুমি একটা হাজবেন্ডকে চেনো না একটা অফিস স্টাফের সামনে, তো এটা কেমন ধরনের চাকরি? আমার কাছে খুব খারাপ লাগলো। তখন আমি তাকে বিয়েটা কিন্তু বিয়ের ছয় মাস সাত মাস পর, হ্যাঁ, তখন সে আমাকে বললো, আমি বললাম কি যে উর্মি তোমার চাকরি করার দরকার নাই, বরঞ্চ আমি গাড়ি চালাবো না, আমি অন্য কিছু করবো, যেহেতু আমি চাকরি, আমার একটা আমার কাছে আবার আর একটা জিনিস লাগতো কেমন, যে আমার ওয়াইফকে কেন আমি চাকরি করাবো, এটা কিন্তু আমার অনেক আগের থেকে চিন্তা ভাবনা ছিল, যখন এককভাবে আমি চাকরিটা করতাম তখন, যে আমার ওয়াইফকে আমি চাকরি করাবো না, আমার ওয়াইফ ওয়াইফের মতো থাকবে, ওয়াইফ শুধু বাসায় দেখাশোনা করবে, বাচ্চাদেরকে স্কুল থেকে নিবে, যা আনবে যা নিবে, শেষ। তো চাকরি থেকে আমি তাকে সে আমার বলতেছে যে আমি যদি চাকরি ছেড়ে দেই, সাত বছর ধরে চাকরি করতেছি, চাকরি যদি ছেড়ে দেই তখন আর তুমি কি আমাকে চালাইতে পারবা? আমি বলি অবশ্যই পারবো, তুমি পাঁচ একটা নামাজ করবা, দোয়া করবা, ইনশাল্লাহ আল্লাহ তোমাদের রিজিক আমার কর্মের ভিতরে মিলিয়ে দিবে। তো সে বলে ভালো করে বুঝা দেখো, আমি বলে হ্যাঁ বুঝা দেখছি, তুমি চাকরি ছেড়ে দাও। তো ফাইনালি চাকরি ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে বাসায় আসে, আসা আইসা বলে কি যাও এই নাও আমি চাকরি ছেড়ে দিয়ে আসছি, দেখো কাগজপত্র। সে ঠিক আছে দেখলাম, ঠিক আছে, তারপর দিন ডিউটি সব বন্ধ। তাকে আমি এটাই বলছি চাকরি ছাড়ার দিন যে তুমি আমার এখানে থাকতে হলে তোমার পাঁচ একটা নামাজ পড়তে হবে, যেহেতু তুমি চাকরি করো না, হয়তো চাকরি থাকে তুমি সময় পাও না, দিতে নামাজ পড়ো না, কিন্তু আমার এখানে নামাজ পড়তে হবে তোমার। তো নামাজ পড়তে হবে, বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে, আর সংসারের মেনটেনেন্স আমার মাকে সহ সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার নিতে হবে, আমার শুধু হলো বাইরের থেকে কিভাবে ইনকাম করে নিয়ে আসা এবং মেনটেনেন্স করছে কিন্তু তোমার, আমার শুধু ইনকাম করার দায়িত্ব আমার। তা ঠিক আছে, ভালো কথা, ইনকাম করার দায়িত্ব তোমার। তো একজন কে করলো কি তার সিম যেটা মানে মোবাইল ছিল ওই ফোনে প্রচুর ফোন আসতো, তখন আমি বললাম কি যে অমি তুমি তোমাকে আমি নতুন একটা সিম কিনে দেই, তুমি তো এখন চাকরি করো না, তো তুমি সিমটা অফ করে দাও আমি তোমাকে নতুন একটা ফোন দিচ্ছি কিনা, ফোন লাগবে না সিম দাও, যদি তোমার এতই সমস্যা হয় তুমি একটা সিম দাও, আমি একটা গ্রামীণ সরি বাংলা লিঙ্ক নাম্বার দিই, বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বার আবার বিদেশ চলে গেছে, এই নাম্বারটা বিদেশ চলে গেছে যে এইখানে
ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে এখন।
এক্স্যাক্টলি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ছোট্ট অল্প একটা অ্যাড আছে, মানে ছোট্ট একটা অ্যাড, সেই অ্যাডের পরেই ফেরত আসছি।
বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন, সবখানে সবসময় জনবহুদূর গ্রামীণ ফোন।
এক্স্যাক্টলি, আর ছোট্ট বিরতির পর ফিরে এলাম, তবে কিছু SMS আমি পড়বো, তারপর একটা টাইম চেক আছে, সেই টাইম চেকের পরে আমি গুরু ইতিশামের মাধ্যমে আজকে অতিথি বন্ধুর কাছে চলে যাব। বন্ধু, আপনাদেরকে বলছি আপনি শুনছেন বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই পছন্দের শো ভালোবাসার বাংলাদেশ, এবং যে সমস্ত বন্ধুরা আছেন আমাদের সাথে, কিছু নাম আমি পড়তে চাই, যেমন আছেন আতিফ আসলাম, লিখেছেন সাইফুল ভাই এই অবস্থায় উনাকে বিয়ে করে বীর পুরুষ এবং মহত্বের কাজ করেছেন, এস এ আশরাফুল ইসলাম লিখেছেন এইরকম উদার কতজন হতে পারে, ধন্যবাদ সাইফুল ভাইকে, সাগর আহমেদ লিখেছেন নাইস স্টোরি, সাইফুল ইসলাম ওয়ারি থেকে লিখেছেন সাইফুল ভাইকে শুনছি খুব ভালো লাগছে, তাসকিন আছেন লিখেছেন শুনছি ভালো লাগছে, এবং আছেন আমাদের সাথে রুশো লিখেছেন গাজীপুর থেকে উনি শুনছেন ভালো লাগছে, এবং মোহাম্মদ ওয়াসিম মালয়েশিয়া থেকে আমাদের এই গল্প শুনছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, সাজ্জাদ হোসেন আছেন লিখেছেন মনে হচ্ছে সবাই কাঁদবে আজকের গল্প শুনে, আর আছেন আলী আহমেদ উনি আমাদেরকে ওমান থেকে শুনছেন, রুবেল রানাও আছেন লিখেছেন নাইস স্টোরি, অ্যান্ড আছেন এই মুহূর্তে সাজ্জাদ, ওকে পাভেল রহমান ঢাকা ইউনিভার্সিটির টিচার্স ক্লাব থেকে লিখেছেন আজকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে খুব কষ্টের হবে আজকের গল্প, আলামিন লিখেছেন গল্পের শেষটা কষ্টের হবে কিনা কে জানে, ওকে বন্ধু আপনাকে জানিয়ে দিতে চাই আরেকবার যে কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন আর আপনার সেই স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার থেকে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.facebook.com/90.4dhakafm, এবং এখান থেকে আমাদের যে পোস্ট দেওয়া আছে বন্ধু সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে, এবং এই মুহূর্তে নিচ্ছি টাইম চেক বিরতি।
এখন সময় রাত একটা, এক্স্যাক্টলি গুরুর কাছে চলে যাচ্ছি,
আমি সময় না নিয়ে সরাসরি চলে যাচ্ছি সাইফুলের কাছে।
জি, তারপর হলো যেটা যে সে সরি গুরু আমি একটু ভুলে যাচ্ছি কোথা থেকে
আমরা ওই তার তার সিম কিনে দেওয়ার ব্যাপারটা।
হ্যাঁ হ্যাঁ, সিম যখন কিনে দিলাম সে ওই সিমের নাম্বারটা যখন দুবাই ইয়াতে চলে যায় সৌদি চলে যায়, তখন আমি বললাম যে একজন হঠাৎ করে ফোন দিয়েছিল যে আমি বললাম যে এটা কে, বলে যে এটা আমার অফিস কলিগ, সে একদিন আমাদের সাথে চাকরি করতো, আমি খুব অসুস্থ ছিলাম, সে আমাকে একদিন বাসায় পৌঁছাই দিয়েছিল, তার সাথে কথা বলতে আমার ভালো লাগে, তো আমি বললাম যে আমার সাথে বিয়ে হয়েছে বিদায় যে তার স্বাধীনতা থেকে আমি বঞ্চিত করব তা না, কিন্তু কিছু কিছু জিনিসগুলো আমার কাছে একটু খারাপ লাগতো যে সে আমার ওয়াইফে কেন এগুলা ইয়ে করতো। তো যাই হোক, সে 2013 সালে চলে যায়, সংসার করবে না চলে যাবে, কেন চলে যাবে আমি কিন্তু একটা জিনিস কি যে একটা কথা তাকে 50 বার বলতাম কিন্তু এই কথাটা সে মানতো না, মাথায় আজান দিলে মাথায় কাপড় দেওয়া নামাজ পড়া এগুলা কিন্তু তাকে দিতাম তাকে, কিন্তু 50 বার বললেও সে একটা কথা মানতো না, সে বলে এটা আমারটা আমার ব্যাপার, তুমি তোমার কাজ করো, আমি মাথায় কাপড় দিলে দিব না দিলে নাই, এটা তো আমার পাপ হলে তো আমার হবে তোমার তো হবে না। আমি বললাম যে অবশ্যই হবে, যেহেতু তুমি আমার ওয়াইফ আমি তোমার হাজব্যান্ড, আমার দায়িত্ববোধ একটা কথা আছে, আর তুমি অসচেতন হয়ে চলা কিন্তু আমার জানা সত্ত্বেও আমার তোমাকে সচেতন করে দেওয়া। তো সে এক কথায় দুই কথায় একদিন আমি হঠাৎ করে কাজের থেকে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমি বললাম যে ওর মেয়ে আমার খুব খিদা লাগছে, তুই ওরে বাধ্য তাড়াতাড়ি কয়েকটি ভাত নিয়ে যে নিয়ে বেড়ে খাও, আমার আসলে খুব মেজাজ কেমন খারাপ ছিল যে একটা রিক্সাওয়ালাকে রাস্তায় মারছিল একজন ভদ্রলোক, পাঁচ টাকার জন্য সাধারণত, আমি তখন ডিউটি ছেড়ে বাসায় যাচ্ছি। তো ভদ্রলোকটা দেখতে খুব হ্যান্ডসাম, খুবই ভালো পোশাক আশাক একদম, মানে এর মতো ভদ্রলোক লোকই হয় না, চেহারা ফিজে বা পোশাক আশাকে বলে। তখন এই রিক্সাওয়ালার মাইট ঠেকা থেকে আমি নিজে মেরে খাই, মানে তাকে মারতে গিয়ে সেই মাইটটা আমার ইয়াতে পরে ঘাড়ের মধ্যে পরে, আমি অনেক ব্যথা পাই। তো আমি তাকে একবার অনেক ঝিঁদুর ফুলে দিলাম তাকে মারবো, চিন্তা করলাম যে না সে যদি তাকে মারতে চাইতেছে অথচ তার মতো যদি আমি তার সাথে মারামারি করি ঠিক না, ওটা বুঝাই দিই। তার ভাই আমি ক্ষমা চাই, আমি আমার মতো করে চলে গেলাম, রিক্সাওয়ালার মতো চলে গেলো, ভদ্রলোক ভদ্রলোকের মতো চলে গেলো। তা আমি বাসায় যাওয়ার পর আমি বললাম যে উমি কি আছে ভাত দাও তাড়াতাড়ি, আমার খিদে লাগছে। সে আমাকে বললো কি যে তোমার জন্য ভাত রান্না করা আছে কিন্তু তুমি তোমারটা তুমি নিজে নিয়ে খাও, আমি বেড়ে দিতে পারবো না। তা আমার ওই দিক দিয়ে মেজাজ খারাপ, আর ওই দিকটা বাসায় যাওয়ার পরে সে আমাকে এই কথা বললো। আমি বললাম যে আমি বললাম কি আমার একটা আমার কিন্তু আবার একটা হট মেজাজ, হট মেজাজ বলতে কি আমি সহজে কিন্তু রাগি না, কিন্তু রাগলে আবার আমার রাগ থামানো যায় না এরকম। তখন আমি বললাম যে তুমি আসো কিসের জন্য, তোমাকে আমি এত বড় একটা দায়িত্বের মধ্যে রাখছি কিন্তু তুমি আসো কিসের জন্য, আমি এত বাইরে থেকে বিভিন্ন লোকদের সাথে চলাফেরা করতে তুমি কেন বাইরে দিতে পারবো না। আমি বললাম কি বাদ টাদ যা আছে সবই জেলা দিয়ে ফেলাই দিলাম। ফালাই দেওয়ার পরে সে আইসা আমাকে একটা ধাক্কা মারলো যে কষ্ট করে ভাত রান্না করছে এদিকে ফালানোর জন্য। সে যখন আমাকে ধাক্কা দিল আমি একটা থাপ্পড় মারি, থাপ্পড় মারার পরে ছেলেটা পাশের রুমে ছিল, ছেলেটা এসে বলে কি আপনি আমার আম্মুকে মারলেন কেন, আপনার এত বড় সাহস। আমি আবার টাস্কে লেগে যাই হঠাৎ করে যে ঘটনা কি, ছেলে আমাকে এরকম ভাবে কথা বলতেছে ঘটনা কি, কারণটা কি, সমস্যাটা কোথায়। তখন আমি ছেলেকে বললাম তুমি এইখানে কেন আসলা, যে আসবো না আপনি আমার আম্মুকে থাপ্পড় মারলেন, আপনি হঠাৎ করে এইসা রাগারাগি করতেছেন, বাদ ডিলা ডিলা ফেলাই দিচ্ছেন, কারণটা কি, হ্যাঁ মানে খুব ঝাড়ে দিচ্ছে এরকম ভাবে। তখন আমি ছেলে আমার আমি আবার চিন্তা করলাম কি যদি এই ছেলেটা আমার জন্মের হতো তাহলে আজকে এই কথাবার্তার মধ্যে মনে হয় না প্রশ্ন আসলে সে আমার সামনে আসবে, সে পাশ দূরে থেকে শুনবে কিন্তু আমার সামনে আসার প্রশ্ন আসলে সে সাহসই পাইতো না। যাই হোক মেয়েটা ওই দিনকে কি হলো যে থাপ্পড় মারার পরে সে আমাকে একটা ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে ওই দিনকেই ফার্স্ট তার সাথে আমার ঝগড়া। ধাক্কা মারার পরে আমি কলমকে পড়ে গেলাম, পিছনে অনেক ক্ষুধা ছিল, অনেক ক্ষুধার্ত ছিলাম, পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে সে আর কিন্তু আমাকে ধরে নেই, মেয়েটা এসে দূর পরে আমাকে ধরলো, মামা উঠেন উঠেন উঠেন, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে উঠেন। এখন মেয়েটাকে কি করলো, থাপ্পড় মেরে মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে গেল, হ্যাঁ তোদের জন্য আজকে আমি তার এই বাদ দিলে ফেলাই দিও, তোদের জন্য তাদের আজকে তার হাতে আমি মারি খেলাম, তোদেরকে রক্ষা করতে গিয়া তুই আবার তাকে আবার টানতে যাস, কারণটা কি, তোর কি হয়, ওরা ওরা তোর কি হয়, এই কথা ওদেরকে শাসাইতেছে। আমি আর খানা দানা করি না, আমি বাড়ি গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে আমি আবার ডিউটিতে চলে গেলাম। যাওয়ার পরে তার কিছুদিন পরে আবার একই ঘটনা বলতে কি, ছেলেটা অতিরিক্ত বন্ধু, আমার মেয়েটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তো ছেলেটা কিন্তু অতিরিক্ত বন্ধু বান্ধব সেটা বাসায় নিয়ে আসতো, সেটা আবার আমি পছন্দ করতাম না, মানে বেশি বন্ধু বান্ধব আছে বাসায় বাইরে আছে কিন্তু আমার বাসায় না, আর মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে তারও তো একটা ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে করতাম কি আমি প্রাণ বললাম যে প্রান্ত তোমার বন্ধু বান্ধব আছে ঠিক আছে, স্কুল লেখে অনেক বন্ধু বান্ধব থাকে, সেটা তুমি বাইরে কাজ সেরে আসবা কিন্তু বাসায় আনবা না। বাসায় হ্যাঁ অনেক সময় আসে না যে একটা এক মাস দুই মাস পরে যদি ওরকম কোনো আয়োজন করতে চাও সেটা আগের থেকে তোমার আম্মুকে বলবো, সে যদি করে ডাকে সেই ক্ষেত্রে একদিন তুমি আনন্দ ফুর্তি করতে পারবা, কিন্তু বাসায় এইভাবে আনা, তোমার বোন একটা বড় হচ্ছে, আমি তো বাসায় থাকি না। তো যাই হোক ওইটা বলার পরে কিছুদিন পরে এইভাবে ভালোভাবে চলতেছে, মোটামুটি দিনকাল ভালো যাচ্ছে, কিন্তু তার ফ্যামিলির সাথে আমার সাথে কোনো কথা নেই, কোনো কথাই হয়নি। তো 2014 হ্যাঁ 13 লাস্টের দিক দিয়ে আমি বাসায় যাই একদিন, বাসায় যাওয়ার পরে আমার জুতা ছিঁড়ে যায়, তাই আমি বললাম জুড়ি আমার জুতা লাগবে, আমার কিন্তু একটা প্যান্ট শার্ট সব কিছু তার উপরে দায়িত্ব ছিল। আমি তাকে বিয়ের করার পরে আমি বলতে পারবো না যে সেন্টু গেঞ্জি পর্যন্ত আমি কিনছি, এটা বলতে পারবো না। তো সে আমি বললাম যে একদিন জুতা লাগবে তো কিনে দিবা, আমার খুব দরকার জুতাগুলো আসলে পয়সা গেছে কেন নিজ দেওয়া, কিন্তু তাকে আমি বুঝাইতাম না, আমার কার না জেনে টাকা বেশি খরচ হয়, আমার সংসার না জেনে অভাব অনটন লেগে যায়। তারপরে তাকে আমি বললাম যে, সে বললো যে ঠিক আছে আমি কালকে কিনে দেবো। তো ফাইনালি সে কালকে কিনে নেয়, কিনে আনছে এরকম যে আমার পাওয়া হলো বড় জুতা আনছে একদম ছোটদের, এটা হয় না আবার চেঞ্জ করে আবার নিয়ে আসছে, এটাও হয় না আবার চেঞ্জ করে আবার নিয়ে আসছে, ওটা লাস্ট পর্যন্ত হয়েছে যে একটু কষ্ট করে পড়তে হয়। তো আমি ডিউটিতে গেলাম, ডিউটিতে যাওয়ার পরে সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আমি হঠাৎ করে বাসায় যেতে হবে। কেন বাসায় যেতে হবে, আমার বোন ডাকছে। তো তোমার বোন ডাকছে তো আমাকে তো বলে নাই কিছু, তুমি তোমাকে বলতে হবে এমন কোনো কথা, আমাকে ফোন দিচ্ছে একটু যাই দেবে এমার্জেন্সি, তো ঠিক আছে যাও। তো আমি একদিন যাত্রাবাড়ি থেকে আসার পথে, কিন্তু ওই দিনকেই আমি যাত্রাবাড়ি গেছি, যাত্রাবাড়িতে আসার পথে আমি বললাম যে উনি তুমি চলে আসো আমি চলে যাবো বাসায় চলে যাবো। সে আমাকে বললো যে না তুমি চলে যাও আমি রাত্রে আসবো। তো ঠিক আছে আমি চলে আসলাম। রাত্রে এসে দেখলাম ঘরে তালা মারা, ঘরে চাবিটা আর আমার কাছে নাই। চাবি ওকে ফোন দিলাম, সে যাওয়ার পরে গিয়ে হলো আমার ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে ঢুকা। তাই আমি বললাম যে অনেক লেট হয়ে গেছে উর্মি, তুমি এত রাত্রে করলা কেন? এগারো তখন বাজে 11:15। তো অনেক লেট হওয়ার পরে আমি বললাম যে এত রাত্রে করা তোমার ঠিক হয় নাই, তুমি একটু সকাল সকাল চলে আসতা। পরে সে বলে কি যে আমি কি তোর গোলাম? এ মানে ফার্স্ট তুই তুই বাসা আমার সাথে, যে আমি কি তোর গোলাম? যে তোর তুই যে ভেবে বলবি সেই ভেবে আমার চলতে হবে এমন কোনো কথা? আমি কি তোর সাথে বিয়ে নামা থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে নিছি যে এটা লিখে নিছি? আমি বললাম লেখানো নাই ঠিক আছে, কিন্তু এরকম ভাবে বলা তোমার ঠিক হয় না অরবি, তুমি একটু ভাবো, একটু ভেবে চিন্তা কথা বলো। কে মন মেজাজ খারাপ? বলে যে না মন মেজাজ খারাপ না, তুমি আমার সাথে কথা বলবো না। কিন্তু ওই দিকটা হলো যে আমি যতটুকু জানি যে ওর বোন ওর জন্য আরেকটা বিয়ে ঠিক করে, সেটা হলো দোতলা বাড়ির মালিক দেখে। ওর বোনকে এটা বলছিল যে তোর যদি একটা দোতলা বা তিনতলা বা পাঁচতলা একটা,
এখন কি অবস্থা?
এখন হলো গুরু ওই সময় তো সে চলে যায়, তার পায়ে ধরে আমি আনি। আমার চিন্তা হলো যে আমার মনের ভিতরে শুধু অরমি।
বর্তমান কি অবস্থা সব মিলিয়ে, এই যে যাওয়া আসা
যাওয়া আসার ভিতরে গুরু বর্তমানে হচ্ছে সে 4 মাস হয়ে আমার কাছ থেকে চলে গেছে।
ফাইনালি
চলে গেছে।
কোথায় গেছে?
সে আমাকে কখনো ঠিকানা দেয় নাই যে কোথায় গেছে। তারপরে আমাকে বলে যে সে আমার সাথে সংসার করবে না, আমার ওরকম কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, আমার কিছু তার সন্তানদেরকে মানুষ করার মতো আমার কোনো ইয়ে নাই, ওয়ে নাই যে আমার এরকম।
চেষ্টা কি করেছো তুমি?
আমি আপ্রাণ চেষ্টা করেছি গুরু, যে আমি বলছিলাম যে উর্মি আমি ভুল করেছি ঠিক আছে, হয়তো তোমার কাছে আমি কিছুদিন আমি তোমার গায়ে হাত উড়েছি ঠিক আছে, তুমি কিন্তু আমার আমার মাসান্ডে কিন্তু সে আমার গায়ে হাত উড়েছিল এবং ওর ছেলেও কিন্তু আমার গায়ে হাত উড়েছিল এক সময়। সেটা সময়ের অভাবে হয়তো বলতে পারিনি, কিন্তু
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
আমি অনেক চেষ্টা করেছি ওর মেয়ে যে একবার দুবার তিনবার চলে গেছিল মাঝখান দিয়া, তিনবার চলে যে
অবন্ত। তোমার প্রথম বিয়ে রাইট? তোমার বয়স কত যখন বিয়ে হয়?
গুরু আমি নিজেও বলতে পারবো না আমার বয়স কত, আমি এতটুকুই জানি যে 97 সনের জন্য যখন আমি ঢাকা আসি তখন হতো সর্বোচ্চ 10 বছর বয়স।
তাই যদি হয়ে থাকে তাহলে এখন বয়স হচ্ছে তোমার 2016-19 আর 10-29 28-29 বছর বয়স।
সে কত আমার সিনিয়র ছিল?
কত বছর বয়স?
36 বছর।
আমি
বলছি কমার্স নিবে, আমি বলছি সায়েন্স নিতে হবে। তোমার ক্লাস 8 পর্যন্ত পড়াইছিলাম, এখান থেকে আবার গ্যাপ দিয়া সে নিয়ে গেছিল তার বাপের বাড়ি, ওইখানে সে পড়াশোনা করবো, ওইখানে গিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানে ওই যে সে যখন মাঝখানে চলে গেছিল তখন তখনকার ঘটনা, সে যখন চলে যেত তখন তার বাচ্চাদেরকে নিয়ে যেত।
এখন 4 মাস কারোর সাথে কোনো যোগাযোগ নাই?
না, এখন 4 মাসের ভিতরে মেয়েটার জন্য মনটা খুব ছটফট করছে যে আমি কথা বলবো। মেয়েটা আমার প্রতি অনেক টান ছিল কিন্তু বলতে পারি না। আর
কোথায় এখন
উর্মি? কিছুদিন আগে আমাকে ফোন দিল, 25/5/2016 ফোন দিল রাত্র 9টায়। সে প্লেনে বসে থেকে আমাকে ফোন দিচ্ছিল এবং এটা এটা হলো যে আমার এখান থেকে থাইকি সে ব্যবস্থা করে যাওয়া হঠাৎ করে, কারণ 10-12 দিনের ভিতরে কিন্তু একটা মানুষ বিদেশ যেতে পারে
না। প্রিপারেশন আপনার সংসারে থাকা
অবস্থায় থাকা অবস্থায় এর আগে একবার যেতে চাইছিল, তখন আমি বুঝতে পারি, তখন আমি বাধা দিই।
সৌদি আরব চলে গেছে বলছো?
সৌদি আরব চলে গেছে। যাওয়ার সময় সে অনেক রিকোয়েস্ট করে গেছে আমাকে, বলে যাও আমাকে আর মনে রাখবে না, আমি তোমার সাথে হয়তো সংসার করতে পারবো না, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ তোমার এখানে গিয়ে নষ্ট হয়ে গেছে। তখন আমাকে তার কষ্ট লেগেছে, আমি তার ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু আজকে তার ছেলেমেয়েকে
এই কথাগুলো বলছিল।
হ্যাঁ এই কথাগুলো বলছে, আমার ফোনে রেকর্ড আছে, আপনি শুনলে শুনতে পারেন। আর সে বললো যে সেখানে আমি চলে যাচ্ছি না, ফেরার দেশে আমি কখনো হয়তো তোমার সাথে আমি দেখা করতে পারবো না, কিন্তু মনে কষ্ট নিও না, তুমি আমাকে মাফ করে দিও। তো সে চলে যাওয়ার পরে এই রোজার প্রথম দিন আমাকে সব ফোন দিচ্ছে, সৌদি আরব থেকে, তখনও আমি কিন্তু নাম্বার চেনে যেটা সৌদি আরবের নাম্বার, ফোন করে বলে যে কেমন আছো, আমি বললাম যে হ্যাঁ তুমি কেমন আছো, আমি আমার ভালো ভালো কথা আমার আমার চিন্তা ভাবনা থেকে আমি তাকে বলি যে তুমি কেমন আছো, তোমার শরীর কেমন যাচ্ছে, তুমি কোথাও কোনো কষ্ট করছো না তো, বা তুমি কি করছো, বা তোমাকে কেউ কিছু কোনো বিরক্ত করছে না তো, মানে এগুলো বলতে বলতে সে ফুট করে লাইন কেটে দিল। আবার ফোন দিল, আবার ফোন দেওয়ার পরে বলো যে ফোনে টাকা নেই। আমি বললাম যে আমি কি ব্যাক করবো, বলে যে না এখন ব্যাক করার দরকার নেই, আমি পরে কথা বলবো। আমি বললাম যে কি করো, আমি জেদ্দা আছি একটা হাসপাতালে, মিসুরি এক ডাক্তারনির বাচ্চা আছে দুইটা, ওদেরকে দেখাশোনা করি। আমি বললাম যে তোমার সাথে আর কে কে থাকে বাংলাদেশে, একটু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কয়ে যে না কোনো সমস্যা নেই। সে আমি বললাম যে উর্মি আমি ভুল করেছি, আমি নিজে কিন্তু আমার একটা অভ্যাস হলো যে পরের বোঝা মাথায় নিজে নিয়ে আমি চলতে পারি, কিন্তু আমার কারো আমি কাউকে দোষত করি না। কিন্তু আমি বললাম যে উর্মি প্লিজ চলে আসো, তুমি সৌদি আরবে কয় টাকা, 20,000-30,000 টাকা বেতন পাবা, তোমাকে প্রয়োজনে আমি সোনার থালে ভাত খাওয়াবো, তুমি একবার দুইবার তিনবার হয়েছে, তুমি এইবার চলে আসো, আমি তোমাকে তুমি আইসা দেখো যে আমি তোমার সাথে কখনো রাব ব্যবহার করবো না, বেয়াদেবী করবো না।
রাব ব্যবহার তো আপনি বেশি করেন
না, না কিন্তু সে আমাকে
বলে ঘটনা কয়বার হয়েছে যেটা নিজে থেকে দেখুন তুমি উদ্যোগী হয়ে কোনো কিছু করেছো, এরকম কয়বার হয়েছে হাতে গোনা একবার নাকি আর অনেক বেশি?
হ্যাঁ সে একবার মানে আমি রাব ব্যবহার তার সাথে করছি, তার গায়ে আমি হাত উঠেছি প্রায়
প্রান্তর
কথা আসলে আমার ওরকম মনে হয় না, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক মনে হয় যে আসলে একটা বাবা আমার জন্ম না হোক, জন্ম দেওয়া না হোক, কিন্তু আমি যে মেনে নিয়েছি বা আমি যে তাদেরকে গ্রহণ করছি, আমি যে দায়িত্বটা নিয়েছি, আমার কাছে এটাই মনে হয়।
আমি ক্লাস সেভেন তো পড়েছি, তুমি
আমি গুরু শিক্ষকগত যোগ্যতা আমার খুবই কম, আমি ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রামে লেখাপড়া করেছি, কিন্তু
কোন গ্রামে বড় হয়েছি?
হরিনারায়ণপুর গ্রাম, মনোরদি থানার ভিতরে, নরসিংদী জেলা, আমার দলতপুর ইউনিয়ন। দশ বছরের দশ থেকে এগারো বছর কি হবে ওইখানে, আমি এট পর্যন্ত কিভাবে এট না, হ্যাঁ এট
সারা জীবন কি করেছো কাজ?
ওই যে
ফলের
ব্যবসা করেছি,
কনস্ট্রাকশনারি
গাড়ি চালিয়েছি। আমার কিভাবে আরো
চালানোর জন্য আর কি করতে, গাড়ি চালাতে গিয়ে যেমন
হয়েছে
মরিচ খেয়ে যাতে
ঘুম না আসে,
এরকম কি করে
এরকম করেছি হলো মাঝে মধ্যে কি করতাম, গাড়ি ফাঁকে অনেক করতাম কি যে কিছু মিডিয়ার সাথে ব্যবসা পরিচয় ছিল, যেটা হলো যে অনেক ঢাকা শহরের সেকেন্ড গাড়ির ডিলার আছে, ব্যবসা আছে, সমিতি আছে,
মানে হেন কোনো কষ্ট নাই তুমি করনি, গাড়ির কন্টিনিউয়াস কতক্ষণ চালিয়েছো?
একবার তো বললাম যে এরকম অনেক রেকর্ড আছে, আমি দেখা গেছে সকালবেলা
কষ্ট করার, হ্যাঁ
সকালবেলা চাপাই গেছি বলা বলার হাট একবার লাস্ট
মাথায়
বর্ডার এরিয়া, হ্যাঁ বর্ডার এরিয়া, ওইখান থেকে আবার সকালবেলা দেখা গেছে 6টা বাজে এখান থেকে টান দিছি
চাপাই কনসার্ট হয়ে,
হ্যাঁ কনসার্ট হয়ে, ওইখান থেকে আবার দেখা গেছে আমি আবার ঢাকায় ব্যাক করলাম ভোর 5টা বাজে, সকালবেলা গেলাম পেছনটা নামাই দাম কিন্তু ঢাকায় ব্যাক, ওইখান থেকে এসে কিন্তু আবার কক্সবাজার, আমি শুধু দেখতেছি যে আমার পরিশ্রম, আমার শরীরের তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে কেন জানি আমার কাছে মনে হয়তো যে আমি যে এই দায়িত্বটা নিয়েছি, আমি
মেয়েটি তো দেখতে এত বেশি সুন্দরও না, তুমি তো বলছিলে যে অনেক মোটা টাইপের একটি মেয়ে, রাইট?
হ্যাঁ মোটা মোটা
ছেলে, ছেলে এবং মেয়ের কথা বলছো, সে তো তোমার ওরসে জন্ম নেয়া কোনো ছেলে মেয়ে
না,
শুধু তাই না, ওরা তোমাকে পাত্তাও দেয় না, ইভেন এত কষ্ট করে এত কিছু করে তাদেরকে স্কুলে দাখিলা দিয়েছো, পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছো, সেখানে তোমার নাম পর্যন্ত ব্যবহার হয় না। যে ভদ্রলোক ডিভোর্স দিয়েছে, যে ভদ্রলোক ছেড়ে চলে গেছে অবহেলায় অযত্নে, দুদিটি মানুষকে ফেলে দিয়ে চলে গেছে, তাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, তোমার কথা ওখানে উচ্চারিত হয় না। তুমি সেই মানুষ যে মানুষটার স্বামী একটা বইয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত, তাকে ইশারা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয় তার গায়ের নোংরা পাঞ্জাবির জন্য, তাকে দূরে সরিয়ে রাখা হয় যে তার পরিচিত পরিমণ্ডলে তোমাকে যেন কেউ দেখতে না পায়, চিনতে না পারে, তাহলে পাশে তার ইজ্জত না চলে যায়। তুমি হচ্ছে এত ঠুনকো, তুমি এত 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 মূল্যহীন, যে তোমাকে তোমার বইয়ের কাছে যাওয়ার মতো শক্তি সাহস পরিস্থিতি তোমার নাই, তোমাকে চোরের মতো পেছন পেছন লুকিয়ে লুকিয়ে আসতে হয়, মুখ চিতিয়ে বলতে পারার কোনো সুযোগ বা সৌভাগ্য তোমার নাই যে তুমি লোকটাকে গিয়ে বলবে যে তুমি কে ভাই, তোমাকে তো এর আগে দেখিনি। উর্মি, আমি তো তোমার স্বামী, একটু পরিচয় করিয়ে দাও তো মানুষটা কে। তা না করে তোমাকে চোরের মতো পিছন পিছন আসতে হয়। যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে শুরু করে, যারাই বড় কোনো উদ্যোগ গ্রহণ করে, তাদেরই নাতিজা সাইফুলদের মতো হয়। এখন আমার এই অনুষ্ঠানে আমি কাকে নিয়ে আসবো? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া কোনো ছেলেকে নিয়ে আসবো, না এনএসইউ থেকে পাশ করা কোনো মেয়েরে নিয়ে আসবো, নাকি নাকি আরো কোনো রেপুটেড কোনো জায়গা থেকে কোনো মানুষকে নিয়ে আসবো, নাকি সাইফুলের মতো একটা ছেলেকে নিয়ে আসবো যার জীবনে শিক্ষার আলো পরিপূর্ণভাবে ভেতরে কখনোই জাগেনি, মনোহর দিয়ে অত্যন্ত একটা গ্রামে জন্ম হওয়া বড় হওয়া একটা ছেলে, সারা জীবন কাজ করেছে তৃতীয় গ্রেডেড আমাদের চোখে তৃতীয় বা ফোর্থ গ্রেডেড যেসব জব সেসব জায়গাগুলোতে, কনফেকশনারির চাকরি করা, ফলের দোকানদারি করা, সারাদিন গাড়ি চালানো, এদেরকে বাংলাদেশে কি কি দৃষ্টিতে কে দেখে খুব ভালো করেই আমরা জানি। কিন্তু এত আধুনিকতা, পরের ঔরসে জন্মনা সন্তানকে নিজের ঔদার্য দিয়ে, নিজের ভালো লাগা ভালোবাসা দিয়ে, পরের সন্তানকে মানুষ করার নিমিত্তে মরিচের পর মরিচ খেয়ে 48 ঘন্টা 72 ঘন্টা জার্নি করা, 72 ঘন্টা ডিউটি করা, ঘন্টার পর ঘন্টা না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে এভাবে তাকে মানুষ করার জন্য পাগল প্রায় হয়ে ওঠা, এত উন্নত মানসিকতা, এত বড় মন কোত্থেকে তৈরি হলো, এত আধুনিক মানুষকে তৈরি হলো কিভাবে? সাইফুলের মতো প্রোডাকশন যদি সত্যি পৃথিবীতে জন্ম নেওয়া বন্ধ করে দেয়, তাহলে বিধবা যে মেয়েরই আছে, ডিভোর্স যে মেয়েগুলো আছে, যারা সন্তান সন্ততি নিয়ে ভেসে বেড়াচ্ছে, তাদের অবস্থা কি হবে? এ সাইফুলের সেক্রিফাইস যদি আজকে রাস্তায় এসে নেমে যায়, এই সাইফুলের এত বেশি কষ্টে মাখা জিনিসগুলো যদি এভাবে রাস্তায় নামে, এই সাইফুলের পরের মানুষকে আপন করার মতো মানসিকতাগুলো যদি রাস্তায় এভাবে গড়াগড়ি খায়, আর ভবিষ্যতে কি কোনোদিন কোনো কোনো উইডো কোনো ডিভোর্স মেয়েকে কেউ আপন করে নিবে? আর কোনোদিন কি কোনো কোনো এরকম সেপারেটেড যেসব মেয়েগুলো তাদের সন্তান নিয়ে ভেসে বেড়াচ্ছে প্রতিনিয়ত অলিতে গলিতে, তাদেরকে কেউ আপন করে নিবে? সাইফুলকে আজকে অনুষ্ঠানে নিয়ে আসার কি কারণ? তাহলে এখন আপনারাই বলুন, যারা অনুষ্ঠান শুনছেন, অনেকেই হয়তো নাক সিটকাচ্ছেন, আরেক দফা হয়তো সাইফুল অপদস্থ হচ্ছে যে সাইফুলের কথাবার্তার মধ্যে কেমন যেন একটা গেয়মি ব্যাপার আছে, সাইফুল যেন ওইভাবে কথা বলতে পারে না, ও সাইফুল ফলের দোকানদার ছিল, সাইফুল গাড়ি চালায়, এভাবে হয়তো অনেকেই শুনতেছেন আর নাক সিটকাচ্ছেন। তাদেরকে আমি বলি যে দিন শেষে তো কথা তো একটাই না, যে মানুষ হিসাবে আমি কতটুকু আধুনিক হিসাবে মানুষ হতে পারলাম, মানুষ হিসাবে কতখানি বড় মানুষ আমি হতে পারলাম। অনুষ্ঠানের শুরুতে আমি আজকে যেমন বলবার চেষ্টা করছিলাম, আমি প্রেমে পড়েছি রে মেঘলা, আমি মানুষের প্রেমে পড়েছি। এখন বলুন তো, আপনি যদি অক্সফোর্ড পড়ুয়া কোনো মানুষ হন, আপনি যদি নাসাতে জব করে থাকেন, বা আপনি যদি গুগলের কোনো বড় কর্তা ব্যক্তি হন, বা আপনি আরো বড় কিছু যদি হন, কিন্তু আপনি পরের কোনো মানুষকে আপন করে নিতে পারেন না, আপনি আপনার পরিচয় অন্য কোনো মানুষকে দিতে পারেন না, আপনি আপনি যে কোনো খারাপ জিনিসকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখেন না, তাহলে সেই মানসিকতার সেই পড়া সেই জব সেটা কি কোনোভাবেই কোনো অর্থ বহন করে? আপনার চাইতে কি অনেক বেশি মূল্যবান না এই অর্ধশিক্ষিত অশিক্ষিত ছেলেটি? আপনার চাইতে কি অনেক বেশি মূল্যবান না এই ছেলেটি যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছে? আপনি নাসায় জব করতেছেন, তার চাইতে কি অনেক বেশি মূল্যবান না এই ছেলেটি সারা জীবন গাড়ি চালিয়ে তার অন্যের ঔরসে জন্ম নেওয়া সন্তানকে মানুষ করার জন্য পাগল হয়েছে, কাঁচা মরিচ খেয়েছে, ঘন্টার পর ঘন্টা নির্ঘুম খেয়ে গেছে যাতে করে আরেকজনের সন্তানকে মানুষ করা যায়, তাকে পরিপূর্ণভাবে আপন করা যায়, যে সন্তানটি অন্যের সন্তান হওয়ার কারণেই হয়তো জানি না তার কথা সঠিক কিনা, সেটি হচ্ছে যে এই প্রান্ত তার গায়ে হাত তুলেছে তারপরে তাকে পর করে দেয়নি, যে তোমার কথা বলতে গিয়ে বারবার তো তার চোখের পানি, বারবার আমি দেখছিলাম তার চোখের কোণে পানি জমে উঠছিল, অন্যের সন্তানকে এত বেশি ভালো লাগা ভালোবাসা কিভাবে একটা মানুষ দিতে পারে? একটা ডিভোর্সি মেয়েকে, একটা সেপারেটেড মেয়েকে কিভাবে এত সম্মান সে করতে পারে? যে মেয়েটির দেমাক, যে মেয়েটির অহংকার তাকে এত বেশি নিষ্পেষিত করেছে, এত বেশি অন্যায় কষ্টের মধ্যে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, তাকে স্বামী পরিচয় পর্যন্ত কোথাও দেয়নি, তাকে বাচ্চাদের দাখিলা দিয়েছে তাও প্রাক্তন স্বামীর নামে, কোথাও কোনো এক্সিস্টেন্স ছিল না এই ছেলেটির, কোথাও নিজেকে খুঁজে পায়নি এই ছেলেটি। বলুন তো, এই ছেলেটি ইম্পর্টেন্ট নাকি চেয়ে ইম্পর্টেন্ট আর কেউ আছে দুনিয়াতে?
গুরু আমার অনেক বলতো যে বর্তমান তো নিজের বাচ্চারাই বাবা বলে স্বীকার করে না, পরের বাচ্চা করে কি করে স্বীকার করবে? আমি বলতাম যে ওরা আমাকে না বলো, কিন্তু আমি যে দায়িত্ব নিয়েছি আমি যেন কখনোই দায়িত্ব ছেড়ে চলে না যাই।
আমার এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার লিসনার্সদের কাছে, যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছে, কে বেশি মূল্যবান, কার কাজটা অনেক বেশি মহিয়ান, কে সত্যিকার অর্থে আধুনিক, কে মানুষ হিসেবে মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসা দেওয়ার মতো ভালোবাসার মতো মানসিক জজ্বা মানসিক ক্ষমতা রাখে? দিন শেষ পেটেই তো ম্যাটার করে না যে সত্যি মানুষ হিসেবে আমরা মানুষকে কতটুকু ভালোবাসি, মানুষ হিসেবে মানুষের কে কত বেশি প্রেমে পড়তে পেরেছি, স্রষ্টার সবচাইতে শ্রেষ্ঠ জীবকে কে বেশি আপন করে নিয়েছে, সেখানেই তো শিক্ষার পরিচয়, সেখানেই তো শিক্ষার মূল্যটা বহন করে, যে অ্যাকচুয়ালি মূল্য শিক্ষার গুরুত্বটা বহন করে যে আমি কত আধুনিকভাবে নিজেকে তৈরি করতে পেরেছি।
ওই দিনটা আমি যখন সৌদি ফোন দিই তখন সে আমাকে বলে যে, আমি বললাম যে প্লিজ উর্মি চলে আসো, আমি তোমাকে তাহলে কিছু বুঝি না, কোনো পথ দেখি না, আমার কাছে সব দিকে মনে হয় কেন কেমন অন্ধকার। সে আমাকে বলল যে তুমি, তোমাকে আমি ফোন দিচ্ছি এই কারণে যে প্রতিবেশী হিসেবে ছিলাম, পারাপড়শী বেটি হিসাবে বা পাশাপাশি ছিলাম, এটা আমি ফোন দিচ্ছি, আমি তোমাকে ফোন দিতাম না, তুমি বলে যাও, কিন্তু তাকে আমি বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে তাকে তাকে ঘিরে আমার সব কিছু আমি নতুন করে অনেকে বলে দিচ্ছি,
এত অপমানের পর
অনেকে বলে যে তাই নতুন করে বিয়ে করো, তুমি বলে দাও আমার বাসার
পাশে দাঁড়াও। তোমার বয়সই তো 8-9 বছরের বড়, দু বিটা ডাঙর ছেলের মা, দেখতে তো সুন্দর না?
এখানে একটা সে বিয়ের আগে বলছিল সে বাচ্চা হবে, বিয়ের পরে বলে সে বাচ্চা হবে না,
বাচ্চাও হবে না, ওদের ভবিষ্যতে তুমি নিজের সন্তান বলে নিজের পরিচয় কাউকে পরিচয় করে দিতে পারবে, তাও এত টান?
সে বলেছিল তার দুই সন্তান
কিছু খাওয়াইছেনি তোমারে, গুন টুন করছে শরবতের মধ্যে কি কি যে মিক্স করে অনেকে, এরকম কিছু হয়েছে নি? এতটা নাচছে কোথেকে? তোমার না স্বামী পরিচয় দিতে লজ্জা পায় মেয়েটি? তোমার তো ইউজ করছে একমতো মনে হচ্ছে কথা শুনে, যে সার্টেন টাইমের জন্য তার সৌদি আরব যাওয়া লাগবে, 2-6 মাসের কাজের ব্যাপার আছে, তোমার তোমার আশ্রয় প্রশ্রয় প্রয়োজন, এ ফাঁকে সে তার তদবিরের কাজ চালিয়ে নিয়েছে, ব্যাপারটা কি এরকমও হতে পারে?
সে আমাকে বলতো প্রায় সময় বলতো যে তোর তোর সাথে আমি সংসার করবো না। কেন করবো না? যে তোর কিছু নাই, ওরকম কোনো টাকা পয়সা নাই, ওরকম বা কোনো ছেলেদের মেয়েদেরকে ওরকম কোনো ভালো কলেজে ভর্তি করাতে পারবো না, বা ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করতে পারবো না। তাই আমি বললাম যে আমি যেভাবে চালাচ্ছি তাতে কি তোমরা সুক্রিয়া না, সুক্রিয়া আদায় করবো না?
রেখেছিলে তাদেরকে?
গুরু আমার এই 6 বছর বৈবাহিক সম্পর্কে জীবনে আমার একদিন মনে হয় খুব সম্ভবত রাত্রেবেলা ঘরে বাজার ছিল না, খুব সম্ভবত আমার মনে হয় হ্যাঁ একদিন ছিল না বাজার। ওই দিনকে আমি কি ওই সময় আমি চাকরি ছেড়ে দিই, তখন হঠাৎ করে কিছু পার্মেনাল
কোনো না খেয়ে ওই একদিনই একদিনই বাজার ছিল না,
রাত্রেবেলা
বাজার ছিল না,
ছিল না,
শুধু রাত্রেবেলা যেভাবেই পেরেছো খেটে হোক, যেভাবে হোক খেয়ে না খেয়ে হোক, এদের অন্নর যোগান দিয়েছে, যখন যা প্রয়োজন লেগেছে সমস্ত প্রয়োজন নিয়ে এসে মিটিয়েছো, রাইট? শরম লাগে না যে স্বামীর পরিচয় দেয়নি? তোমার পুরুষে ঘা লাগে না যে এত কিছু করার পর, এত সেক্রিফাইসের পর, এত কষ্টের পর, এভাবে সন্তানের হাতে এত ভালোবাসা দেওয়ার পর, তার সন্তানের সেই সন্তানের হাতে তুমি মার খেয়েছো, যেটা তুমি বললে এই প্রান্তর হাতে?
শুধু প্রান্ত না, তার বাগিনা, আমার বিয়ের পরপরে তার বাগিনারা, দুইটা বাগিনা আছে, হিমেল এবং বিজয় বাসাবর, তো আমার বাসায় প্রায় পেয়ে আসতো আসতো, কিন্তু জানতো যে আমাদের সাথে বিয়ে হয়েছে। তো সে করতো কি, উর্মির কাছে ওরকম কোনো গ্যাস ক্যাপিটাল ছিল না, তো হিমেল আবার একদম নোকিয়া কোম্পানিতে চাকরি করতো, জব করতো, বড় ছেলে।
ওদের ব্যাপার আমার জানার ইচ্ছে না, আমার শুধু এটাই জানার ইচ্ছে তোমার এত এত আকাঙ্ক্ষা আসতেছে কোথেকে? এখন তো তোমার বয়স 29 or 30 কাছাকাছি, তার মানে যথেষ্ট পরিণত বয়স তোমার, সাইফুল এত পাগল হয়েছে কিভাবে?
তাকে গুলো আমি
6 বছরের নেশা কাটিনি, যে নেশা লাগে বিয়ের পরপর সে নেশা কাটেনি 6 বছরে।
আমি এত ভালোবাসি যে আজীবন থাকলেও আমার নেশা তার প্রতি আমার কাটতো না, কিন্তু সে যেতই আমাকে কষ্ট দেখ না কেন, আমার কাছে
মানে না মেয়ে স্বামী হিসাবে এত টান এত মহব্বত আসে কোথেকে?
আমার কাছে মনে হইতো যে সে আমার সব, অথচ সে এখন বুঝতেছে না পরে বুঝবে, বা এখন তার
পাড়ার গলির কুকুরগুলো ওকে তো মানুষ কিছুটা হলো সম্মান করে, তোমাকে যেভাবে ছেই ছেই করতো যখন তার তার পরিমণ্ডলের মধ্যে থাকতো তার কলিগদেরকে নিয়ে,
তাও তোমার পৌরুষে লাগেনি এগুলো?
কিন্তু আমার আমার ওগুলা লাগতো না, আমার লাগতো খালি কেন জানি মনে হয় এটা মনে হয় আমার ভুল, মনে হয় তার গায়ে হাত উঠেছে বিদায়, তাকে বকা দিয়েছে বিদায়, মনে হয় এই কারণে সে আমাকে বলতেছে। আমি যদি একটু ধৈর্য ধরি বা আমি যদি একটু সেক্রিফাইস করি তাহলে মনে হয় আমার সংসারটা ভালো চলবে, আমার কাছে কেন জানি এগুলোই মনে হইতো। কিন্তু সে যে আমাকে কি বলতো না বলতো, ওরে কিন্তু এক কান্দা বার করতাম আরেকান্দা এক কান্দা ঢুকাতাম আরেকান্দা বার করতাম, কিন্তু আমার কাছে মনে হইতো যে আমি যেন আমার দায়িত্ব থেকে কখনো পিসপা না হই, যেন আমি সে আমাকে যাই কিছু বলুক না কেন আমি যেন বাচ্চাদেরকে কখনো অভাব বুঝতে না দিতে, মানে অভাব যেন বুঝতে না পারে, সেইভাবে যেন আমার চলা চলতে পারি।
এই হচ্ছে সাইফুল, এই সাইফুলকে আজকের অনুষ্ঠানে নিয়ে আসার এটি কারণ বোধ। আজকের অনুষ্ঠানে সাইফুলকে নিয়ে আসার কারণ কিন্তু এটি যে এই মানুষগুলোর মূল্যায়ন যদি বন্ধ হয়ে যায়, আমি জানি যে এরকম টেক্সট আসছে কিনা জানি না, বাট এরকম নাক সিটকানো এরকম কথা কণ্ঠস্বর কানে গেলে ভাববার মতো বহু মানুষ তৈরি হয়ে যাবে দেশ এবং দেশের বাইরে, যে একটু আর একটু একটু গ্ল্যামারাস টাইপের গল্প হলে আরো একটু ভালো হতো বা এই হলে ভালো হতো। বাট আমি এটি ভাবছিলাম ওর কথাগুলো শুনে, এটাই চিন্তা করতেছিলাম যে আমরা অনেকেই অনেক রকমের কথা বলি, আমিও তো অনেক বড় রকমের কথা বলতে অনেক পাণ্ডিত্য আমার মধ্যে আছে, কিন্তু আসলে কি জিনিসগুলো অন করবার মতো ক্ষমতা সেই কলিজা আমাদের মধ্যে কি আছে? অবশ্যই নাই। যেখানে একটি মেয়েকে পরিচয় দেয়া হয়, যেখানে দু দুটি সন্তানকে বাবার পরিচয় দেয়া হয়, এরকম এরকম ক্ষমতা কি, মানসিক জোর কি আমাদের আছে?
গুরু বিয়ের পর বলছিল তার সন্তান আরেকটা আছে, ওটা ওই ফ্যামিলিতে আছে, তারপর আমি কিন্তু ঘাবড়াই নাই।
তো এই 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 বিষয়গুলোর জন্য নিয়ে আসে, এবং এবং আমি শুধু তাকে প্রভোগ করতেছিলাম, যাতে আপনার শুনতেছে অনুষ্ঠানটি তারা নিজেরাও টের পেয়েছেন, সাইফুলকে আমি প্রভোগ করছিলাম যাতে করে সেই মেয়ের বিরুদ্ধে কিছু বলা যায় কিনা, তাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসা যায় কিনা। কিন্তু আমি বুঝতেছি যে গত ছয় বছরে এই নাচ নেশা কাটেনি, ইনফ্যাক্ট আগামী ছয় জন্মে তার এই নাচ নেশা আর কাটবে না। পাগলের মতো এই মেয়েটিকে ভালোবেসেছে, পাগলের মতো এই মেয়েটিকে উন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাগলের মতো এই সন্তান দুইটিরও বাবা হয়ে থাকবার জন্য তার এই আকুল প্রয়াস, তার এই প্রচেষ্টা। যদিও সে মেয়েটি দেখতে সেরকম আহামরি কোনো সুন্দরী না, যদিও তার ঔরসে আর সাইফুলের ঔরসে নতুন কোনো সন্তান হওয়ার শুন সম্ভাবনাও নাই, দু দুটি বড় সন্তান আছে পূর্বতন সেই মেয়েটির, তারপরে সবকিছুকে আপন করতে এতটুকু দ্বিধা নেই এই ছেলেটি। আমি সেই কথাই বলছিলাম যে মানসিকভাবে আধুনিক মনস্ক হওয়া কিন্তু অনেক কঠিন একটি কাজ, যারা আমরা অনেক বড় বড় পাস দিই, অনেক বড় বড় জায়গায় উঠা বসা করি, যারা আমরা নিজেদেরকে একটু ক্লাসি বলে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করি, যারা আমরা অনেক ব্র্যান্ড সেক, এইসব জায়গাগুলোতে থেকে কিন্তু আমরা কখনো এরকম আধুনিক মনস্ক মানুষ হিসেবে কিন্তু তৈরি হতে পারছি না, পারছি না বিধায় কেউ আমরা এরকম বিষয়গুলোকে কিন্তু কখনো উন করতে পারি না। কিন্তু একটা পিছিয়ে পড়া ছেলে যার মধ্যে শিক্ষার আলো পর্যন্ত ভালোভাবে নেই, যে ছেলেটি এমন কিছু অড জবের ভেতর দিয়ে গত ত্রিশ বছর ধরে চলে এসেছে, যে ছেলেটি বড় হয়েছে মনোহর দিয়ে প্রত্যন্ত একটি গ্রামে, কিন্তু আধুনিক মনস্ক আধুনিক মন নিয়ে বড় হয়ে চলেছে ছেলেটি, এখনো পাগলের মতো ভালোবেসে চলেছে, ওন করে চলেছে, যদি অপমান অপদস্থে সবসময় পেছনের দিকে সে তাকে সিটিয়ে রেখেছে তার এই তার বিবাহিত স্ত্রী, তাকে পরিচয় পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেনি, এত সেক্রিফাইস এত কষ্ট দিনের পর দিন খেয়ে না খেয়ে দুবাটা দুবেলো ভাত যেন পরিপূর্ণভাবে তাদের সংসারে নিয়ে এসে দিতে পারে, তার জন্য পাগল প্রায় পরিশ্রম করেছে, যে মানুষটি তার নামটা পর্যন্ত তার এই নামের পাশে যুক্ত হয়নি, তার সন্তানদের নামের পাশে যুক্ত হয়নি, তাকে কোনোদিন কোথাও পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করেনি, অবলীলায় বলতে পেরেছে মুখের উপরেই স্বামী হওয়ার পরেও মুখের উপর বলতে পেরেছে, যেখানে তাকে সে স্যাক্রিফাইস করেছে তাকে আপন করে নিয়ে, সেই মানুষটিকে স্বামী মুখের উপরে বলেছে যে তোমাকে আমার পরিচয় করিয়ে দিতে লজ্জা করে যেহেতু তুমি আমার যোগ্য না।
সে কতদিন আগে আমি আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ আমি যা খাইলাম বা না খাইলাম কিন্তু আমার চেয়ে ভালো খাবার যেন আমার বিবি বাচ্চা খেতে পারে, মানে আল্লাহ তুমি তার
আমি তোমাকে অনেক শ্রদ্ধা জানাই সাইফুল, আমার ভালোবাসার বাংলাদেশে তুমি এসেছো বলে আমি সত্যি অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত। আমি এই শিক্ষাটা সবার সাথে শেয়ার করবার জন্যই তোমাকে আজকে নিয়ে আসা। আমরা বলাই আমাদের কথায় আমাদের বার্তায় আমাদের পোশাকে আমাদের পরিচ্ছদে আমাদের অ্যাটিটিউডে আমাদের এক্সপ্রেশনে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে রাত দিন আমরা বুঝাচ্ছি যে আমরা কত বেশি আধুনিক, আমাদের আমাদের পড়ালেখায় আমাদের শিক্ষায় আমাদের আমাদের সব কিছুতে বোঝাচ্ছি যে আমরা কত ক্লাসিফাইড, কিন্তু ভেতর ভেতরে আমরা যে কত বেশি কনজারভেটিভ কত বেশি পিছিয়ে পড়া মানুষ এটা আমরা কেউ স্বীকার করতে পারি না। আমি এতে সব ভালো ভালো কথা বলি ঠিকই, যখন এরকম কোনো সিচুয়েশন আসবে কোনো মানুষকে এরকম ভাবে আমি আপন করার মতো মানসিক জোর পাব না যেভাবে তুমি আপন করে নিয়েছো, এবং সত্যি যদি তোমাদের মতো মানুষগুলো এভাবে নিরুৎসাহিত হতে থাকে এভাবে অপদস্থ হতে থাকে এই উর্মিদের দ্বারা তাহলে ভবিষ্যতে হয়তো এরকম ভাবে কেউ আর কাউকে আপন করে নিবে না।
পরের সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিবে না, তখন কি হতে পারে জানো? এই ডিভোর্সি মেয়েগুলো, এই বিধবা মেয়েগুলো, এই বিপত্নিক মেয়েগুলো, এরা কোথায় যাবে, কোথায় অবস্থান হবে এদের? রাস্তার কোনো এক আস্থা করে জীবন মৃতের মতো পড়ে থাকতে হবে যখন স্রষ্টা তোমাদের মতো মানুষগুলোকে পৃথিবীতে পাঠানো বন্ধ করে দিবেন। তো অনেক সম্মান তোমার জন্য আমার, তোমার এই অশিক্ষা, তোমার অর্ধশিক্ষায় আমার কাছে ডক্টরেটের চাইতে অনেক বেশি। তোমার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা আমার কাছে সবচেয়ে শহুরে মানুষটা চাইতেও তুমি আধুনিক। তোমার পোশাক আশাক যত বেশি নিরন্নত হোক না কেন, তুমি আমার কাছে ব্র্যাড পিটের চাইতে অনেক বেশি স্মার্ট একটা ছেলে। তোমার 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 সমস্ত কিছু আমার কাছে অনেক বেশি গ্রহণ।
গুরু, তাকে আমি বাড়িতে আমার বাড়িতে আমার চেয়ে বেশি চিনে, তাকে আমাকে আমার চেয়ে আমার শুধু নামে চিনে, শুধু চিনে যে সাইফুলের ওয়াইফ, সাইফুলের বাচ্চা। আমি তাকে গ্রামে এরকম ভাবে রেখেছি কেন যেন কেউ যেন কোনোদিন বলতে না পারে সে অবিবাহিত ছেলে বিয়ে করছে, দুই বাচ্চার মা হয়, কেন যেন কেউ যেন না বলতে পারে। আমি কি করতাম?
অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, শেষ অনুরোধ যদি মেয়েটির কানে যায়। আমি জানি যে অনেক অন্যরকম এক নেশার ঘরে আছে মেয়েটি, কখনোই হয়তো ফিরে আসবে না। তবে আমি জানি যখন সব পথ বন্ধ হয়ে যাবে তখন আবার আমার তো শেষ আশ্রয় আছেই এই মনে করে হয়তো ছুটে আসবে। তো সময় থাকতেই ছুটে আসুক, সময় থাকতেই ভালোবাসার কদর বুঝুক, সময় থাকতে ভালোবাসার দারুণ এই পূজারীর মূল্য হোক, অন্তত সব শেষে ভালোবাসা ভালো থাকুক, ভালোবাসা বেঁচে যায়। আমি এতে শ্যাম অনুরোধ জানাচ্ছি, যেখানেই থাকুক যত দূরেই থাকুক আমার অনুষ্ঠান নাকি শুনে সে নাকি
যখন আমার এখানে থাকতো তখন সে শুনতো, একসাথে শুনতাম।
তাই যদি শুনে, নিঃসন্দেহে আমার মিনিমাম জায়গা তার মনের মধ্যে আছে। আমি সেই দাবি নিয়ে বলতেছি, ভালোবাসার এই পূজারীকে পায়ে ঠেললে স্রষ্টা কখনই সন্তুষ্ট হবেন না, বা আখেরে এ ধরনের মানুষের পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে। উর্মি, আমি বিশ্বাস কোনো একদিন শুনবো সাইফুলের মতো প্রেমের পূজারীকে। তুমি অবশ্যই মূল্যায়ন করেছো এবং ফিরে এসেছো তার কাছে। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে সাইফুল, আমি তোমার সাথে কথা বলবো ভাই, তার আগে আমি কয়েকটি ফোন কল নিয়ে।
ওকে, ফোনে কানেক্ট করতে চেষ্টা করছি, কিছু এসএমএস আমি এর মধ্যে পড়তে থাকি। এই মুহূর্তে আছেন আমাদের সাথে মৃদুলা আক্তার, লিখেছেন, সাইফুল আপনার মতো এমন ভালো মানুষ হয় না এখনকার দিনে, উর্মি আপু এর গুরুত্বটা বুঝলো না, বাট পরে হয়তো একসময় বুঝবে। অ্যান্ড আছেন আনিকা বাড্ডা থেকে, লিখেছেন, সাইফুল ভাই বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। অ্যান্ড জয়া লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, কিভাবে পারো ভাইয়া এত কষ্ট সহ্য করে থাকতে, রিয়েলি ভাইয়া তোমার মতো তোমার কোনো তুলনা হয় না। অ্যান্ড আছেন আরো বন্ধু মোহাম্মদ তৌসিফ ওয়ারি থেকে শুনছেন, আছেন মাসুম বাড্ডা থেকে, শামীম খানও যুক্ত হয়েছেন উনি ওমান থেকে শুনছেন, এবং সৌদি আরব থেকে শুনছেন আমাদেরকে ইব্রাহিম, এবং আরো অনেক বন্ধু যুক্ত হয়েছে। এবং যেটা বলছিলাম যে প্রোগ্রামের শেষে কিন্তু আমরা কথা বলবো, সো বন্ধু আপনি নিশ্চয়ই টেক্সট করছেন আর আপনার নাম লিখছেন 16260 তে আপনার নাম নাম্বার এবং নাম লিখতে থাকুন। এবং আজকে অতিথি বন্ধু আছেন, তার গল্প তো শুনলেনই, সো এই বন্ধুর সাথে কথা বলতে আপনি আমাদেরকে ফোন করতে পারেন 09611904904 এই নাম্বারটিতে, অথবা আমরা এখান থেকে আপনাকে ফোন করতে পারি। সো ফোন কল আছে, আমরা ফোনে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। খারাপ লাগার কিছু নাই, ভালো কিছুর আশায় আমরা আছি। সাইফুল ভালো থাকুক সে দোয়া আমরা করি, কারণ এইসব এসব মানুষগুলো যদি ভালো না থাকে না, ভালোবাসা ভালো থাকার কোন সুযোগ নাই আর কি।
এটাই গুরু, এইসব মানুষগুলো এখনো আছে বিধবাই, আমাদের দেশে যারা বিধবা আছে তারা,
সেটা ঠিক না, সবকিছু মিলিয়ে ভালোবাসাটা তো ভালো থাকে, কারণ সবাই যদি ধান্দাবাজির মধ্যে থাকে তাহলে পৃথিবীটা একেবারে অস্থির আনরেস্ট হয়ে যাবে। তো এই মানুষগুলো টিকিয়ে রেখেছে ভালোবাসাকে এখনো, সত্যিকারের পূজারী এরা।
হ্যাঁ গুরু, আমি মন থেকে দোয়া করি।
অবশ্যই আমরা সকলেই দোয়া করি যাতে করে সবাই ভালো থাকে, সাইফুল ভালো থাকে। আমরা কথা দিয়েছিলাম যে হ্যাপি আওয়ার, হ্যাপি আওয়ারের মুডে অ্যাকচুয়ালি আমরা নাই, অনুষ্ঠানের শুরুতে হ্যাপি আওয়ারটা করতে হবে আমাদেরকে, কারণ সাইফুলের এরকম ঘটনার পরে আমার মনে হয় আমাদের লিসেনাররা হ্যাপি আওয়ারের সেই ফ্লেভারটা পাবে না। বাট আমি কথা দিচ্ছি প্রতি অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে অ্যাটলিস্ট 30 মিনিট আমরা হ্যাপি আওয়ার করবার চেষ্টা করবো, যে হ্যাপি হ্যাপি মানে যেটা ডেডিকেট থাকবে শুধুমাত্র আমাদের লিসেনারদের জন্য। ইজ অল অ্যাবাউট দ্য লিসেনার আওয়ার, রাইট? আমাদের লিসেনার আওয়ার্সে আমরা কথা বলবো শুধুমাত্র আমাদের ভালোবাসার বাংলাদেশের লিসেনার্স কমিউনিটির সাথে, যারা তাদের শুধুই ভালো লাগার কথাগুলো শেয়ার করবে।
ইট
কুড বি লট অফ ফান, মাস্তি এন্ড অল অল সর্ট অফ থিংস। ওকে, রাইট
রাইট, ওকে, আই টু ফোন আছে।
আসসালামু আলাইকুম।
আসসালামু
আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুরু, আমি নীলফামারী থেকে বলছি, রাসেল।
হ্যাঁ রাসেল, কি খবর ভাই?
আমি অনেক ট্রাই করে এই নম্বরে ফোন দিতে, আমি জাস্ট চেক করলাম যে এই নম্বরটা আপনার সঙ্গে কথা বলতে পারবো কিনা, অনেক দিন থেকে শুনতেছি আমি।
ওকে রাসেল,
এই জন্য আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
ঈদের কেনাকাটা শেষ?
হ্যাঁ, আমাদের নেটওয়ার্কটা সমস্যা একটু।
ও বলছি যে ঈদের কেনাকাটা কি শেষ না শুরু হয়নি এখনো?
জব করি তো, কি বলে, আমি অফিস থেকে শুনতে শুনতে আমি বাসা আসলাম, এখন একটু শুনতেছি আমি।
ওকে রাসেল, আপনি ভালো থাকেন এবং মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হন সেই প্রত্যাশায় থাকি। আমাদের সাথে আছে আজকে আমাদের অতিথি বন্ধু সাইফুল, যে বলছিল তার জীবনের কথা আমরা পরবর্তী ফোন কলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথেকে বলছেন? আরেকবার নামটা,
আমি ভাবি যে এরকম মানুষ যে আমাদের দেশে যে আছে, সাইফুল ভাইয়ের মতন, সাইফুল ভাইয়ের মতন অনেকে এরকম আছে, তারপরে যে সাইফুল ভাইয়ের মতন, সাইফুল ভাইয়ের মতন মানুষই হয় না, ঠিক আছে, মানে তাদের মতন মানুষ
কল ড্রপ করেছে। আমরা ওকে ফোন নিয়ে আমরা একটু চেষ্টা করি যে আমার ফোন দিতে, অনেক বন্ধু নাম্বার দিয়েছে।
ওকে ওকে, আমরা কিছু ফোন কল দেওয়ারও চেষ্টা করি ফাঁকি, সেটা কিছু টেক্সট তুমি নিয়ে নাও, এগুলো আমার অনুষ্ঠানে অলরেডি আমরা 1 মিনিট অতিক্রম করেছি, রাইট? আরো আমরা 2-10 মিনিট আছি আর কি, যেহেতু আমরা কথা দিয়েছিলাম ফোনে কথা বলবো, বন্ধুরা নাম্বার দিয়েছিল সেসব নাম্বারে আমরা কথা বলার চেষ্টা করছি এখন।
ওকে, তো এই মুহূর্তে আছেন আমাদের সাথে রিয়াদ হোসেন চৌধুরী হৃদয়, অ্যান্ড আছেন ইবনে কফিল ইব্রাহিম, যুক্ত হয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান, আছেন আছেন আলিফ ইসলাম, এবং আছেন সম্রাট সোহাল, হিমেল খান, তো অনেকগুলো কমেন্ট করেই যাচ্ছেন আমাদেরকে, এস এ আশরাফুল ইসলামও যুক্ত হয়েছেন, এবং আছেন মিঠুন ইসলাম। ওকে,
হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, কল ড্রপ হচ্ছে, এখন আমাদেরকে ফোন করতে হবে। এনিওয়ে বন্ধু, অবশ্যই আপনি টেক্সট করবেন, এবং আজকে অতিথি বন্ধুর সাথে অবশ্যই কথা বলতে চাইলে আপনি আপনার নাম্বারটি লিখুন এবং নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর আরেকবার বলে দিচ্ছি, আমাদের যে ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakafm, এবং এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ করে গিয়ে দি এফ এম 90.4 লিখলেই অনেকগুলো ঢাকা এফ এম এর পেজ আসবে, বাট দেখবেন যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 63,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ।
এবং আমরা চাই যে আমাদের, যেহেতু আমি বারংবার বলেছি যে লিসেনার্স কমিউনিটির জন্য কিছু একটা করতে চাই আমরা ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে, সেজন্য লিসেনার্স আওয়ার আমরা ডিপ্লয় করতেছি প্রোগ্রামের শুরুতে, সেখানে যে কেউ যে কোনো ভালো খবর দিতে পারে, তা কারো যদি কিছু নিড থাকে, যেমন কারো ব্লাডের প্রয়োজন পড়ে বা অন্য কোনো বিষয়, সেটাও তারা আমাদের স্টুডিওর মাধ্যমে জানাতে পারে, যাতে করে একে অন্যের প্রয়োজনে তারা যেন সেটা হেল্প করতে পারে, স্পেশালি যে ভালোবাসা বাংলাদেশের যে লিসেনার আছে তারা যেন পরস্পরের কাছে আসতে পারে। যদি কোনো কোনো পরীক্ষার ফলাফল বা অন্য কোনো ব্যাপার কাউকে উইশ করতে চায়, এনিথিং দে ক্যান শেয়ার বাই দ্য গেটওয়ে অফ ভালোবাসা বাংলাদেশ।
ওকে,
সেটাই হচ্ছে আমাদের লিসেনার আওয়ারের মেইন উদ্দেশ্য,
সেটা আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করব বলেছিলাম।
ওকে, উইল ইনশাআল্লাহ।
ওকে, আমরা
পরবর্তী ফোন করব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। গুরু ভালো আছেন?
হ্যাঁ, কে বলছেন?
মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছিলাম উত্তরা হতে।
আশরাফ, আমাদের প্রোগ্রামের একটা খারাপ দিক বলুন তো।
বুঝলাম না।
বলছি আমাদের প্রোগ্রামের একটা খারাপ দিক বলুন।
প্রোগ্রামের খারাপ দিক গুরু, আমি যতদূর আমার এই ক্ষুদ্র জ্ঞানতে আমি বলে থাকি যে আসলে ভালোবাসার বাংলাদেশ এফএম 90.4 ঢাকা এফএম এমন কিছু প্রোগ্রাম, বিশেষ করে ঢাকা এফএম যে ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটি প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে এরা চালায়, এটা এটা থেকে যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো আমি মনে করি আমাদের বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই শিক্ষাগুলো কেমন যেন আমাদেরকে বারবার প্র্যাকটিক্যালি লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়।
ওকে, প্রোগ্রামের খারাপ দিক বলতে পারলেন না, আপনাকে শেষ অপশন দিচ্ছি, এতে সময় একটা খারাপ দিক বলেন।
আজকে প্রোগ্রামের খারাপ দিক,
এতে সময় একটা খারাপ দিক।
হ্যালো,
জি, এতে সময় একটা খারাপ দিক বলুন, যাকে আপনার গুরু এতে সময় নামে চিনেন, তার একটা খারাপ দিক বলুন।
গুরু এতে শ্যাম বলতে যে কথাটা, সেটা কেমন যেন একটা মাদকাসক্ত। এরা এরা খারাপ দিক আমি আমার লাইফে, আমি যতদিন থেকে আমি এই ঢাকা এফএম এবং সেই লাভপুর শুনি বা আজকে ভালোবাসার বাংলাদেশ শুনি, ততদিন থেকে ঢাকা এফএম বলতে যে আমার মেঘলা আপু এবং আপনি গুরু হিতেশ্যাম, আমার প্রিয় গুরু, আপনাদের খারাপ দিক, আমি তো খারাপ দিক বলতে গিয়ে আমার কেমন মানে পা কাঁপতেছে, গা কাঁপতেছে, আমি কিভাবে খারাপ দিক।
মাদকাসক্ত হলে কেমনে কেমনে বলতে পারবেন? আপনি তো বললেন যে একেবারে আমাদের প্রোগ্রামে আসক্ত, তাহলে তো বলতে পারবেন না। খারাপ দিক শুনতে চাচ্ছিলাম কি ডেভেলপমেন্টের কোনো জায়গা আছে কিনা যেটা আমাদের ঠিক করা দরকার, এই চিন্তা করে জিজ্ঞেস করতেছিলাম, অন্য কিছু না। এনিওয়ে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনাদের এই ভালোবাসা আমাদের দারুণ ভাবে অনুপ্রাণিত করে। বিশ্বাস করেন, মেঘলা যখন আপাতত সে তার ঢাকার রেজিডেন্সিয়ালে নাই, সে অনেক দূর থেকে আসে জানেন, এবং মানে কত কষ্ট করে যে আসে, টু আওয়ার্স ড্রাইভ অ্যাকচুয়ালি।
আমি ঢাকায় চট্টগ্রামে জব করি, সে বাসায় থাকে, কিন্তু তারপর আমার মনে হয় যে আসলে ভালোবাসায় পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, এবং আজকে আমি আমার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে আমি সেটাই পেয়েছি গুরু, আসলে বড় কিছু পেয়েছি গুরু।
সোনিয়াকে আমার পক্ষ থেকে অনেক অনেক স্নেহ, অনেক অনেক ভালোবাসা দিবে। বিশ্বাস করো, তোমরা দুইজন দাঁড়ায় আছো তোমাদের সবচেয়ে ভালো কোন জায়গাতে, আর পিছ থেকে তোমাদের গুরু হিতেশ্যাম বলতেছে তোমাদের ভালোবাসা, সেই কথাটি চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এটা ডেডিকেট করলাম তোমাকে, সোনিয়াকে, এবং তোমাদের ভালোবাসাকে। অনেক ভালো থাকো বন্ধু, জীবনটাকে অনেক বড় করে বাঁচো।
গুরু, আপনি জানেন যে আমাদের এই প্রোগ্রাম কিন্তু অনেকে অনেক জায়গা থেকে শুনেন এবং কারাগার থেকেও কিন্তু শুনেন, আমাদের কাছে কিন্তু চিঠি এসেছে, আজকে সময়ের অভাবে পড়তে পারিনি, আগামী সপ্তাহে অবশ্যই পড়ব, এবং অনেকে ওখানে কষ্ট করে, যেহেতু এসএমএস কমেন্ট কেউ করতে পারে না, হয়ে নাই, তো কষ্ট করে আমাদের প্রোগ্রাম শুনেন, এবং এটাই তাদের একটা এন্টারটেইনমেন্ট, এবং এত সুন্দর করে গুছিয়ে চিঠি লেখা,
যেটা
আমি আজকে আসলেই পড়া হয়নি, আমি রেখে দিয়েছি যত্ন করে, অবশ্যই আগামী
সপ্তাহে, কারণ আমি তো জীবনে বেঁচে থাকার মানে মাঝে মাঝে হয় না, এখন তো বয়স ভাটার দিকে যাচ্ছে, মেঘলা 42-43 হয়ে গেল, প্রেশার টিসারও হয়ে গেছে, তো মাঝে মাঝে চিন্তা হয় কয়েকদিন বাঁচবো, ভাটার দিকে তো চলেই যাচ্ছি, হয়তো ধাপ করে কখন সবকিছু শেষ হয়ে যাবে। অ্যাচিভমেন্ট বলতে তো আর কিছুই নাই মেঘলা, এই মানুষের ভালোবাসা ছাড়া, এবং বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রঙে এই ভালোবাসা গুলো আসতেছে আমাদের কাছে, আর কি চাই বল, আর কি করেছি লাইফে। হ্যাঁ, সন্তানকে ভালোভাবে মানুষ করে দিয়ে যেতে হবে, এগুলো তো আছে, এর অ্যাপার্ট ফ্রম দিস আর কি বা করেছি পুরো জীবনটাতে, কি খেয়েছি, কি পরেছি, কি গাড়িতে চড়েছি, ডাজ ইট মেক সেন্স যে এগুলো এটা কোনো কি ভ্যালু অ্যাড করে? যখন 60 বা 65 বা যে কোনো সময় যদি মারা যাচ্ছি, শেষ ব্রেথটা নিচ্ছি, তখন কি যখন হোয়েন ইউ থিঙ্ক ইন এ রিভার্স ওয়ে যে আসলে কি কি করেছি আমি লাইফ, এগুলো কি কখনো কোনো ভ্যালু অ্যাড করে? ভ্যালু অ্যাড করে শুধুমাত্র এই পৃথিবীতে আসার পর কোন বিশেষ বিশেষ মানুষের ভালোবাসা পেয়েছিস, কত ভাবে পেয়েছিস সেই ব্যাপারগুলো। আজ ভালোবাসা বাংলাদেশ বলতে তোর আর আমার নাম একসাথে উচ্চারিত হয় অনেক ভালো লাগার সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে, স্নেহের সাথে। অনেক বড় পাওয়া নয় কি?
Right.
We are not paid that much, right? কিন্তু শুধুই মানুষের ভালোবাসার কারণে এই যে তুই 2.5 ঘন্টা জার্নি করে আসিস আবার ফিরে যাস, কম ব্যাপার না? যাই পরবর্তী ফোনে। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
জি, আমি নিশি ওয়ারি থেকে বলছিলাম।
জি, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ।
হ্যাঁ, এখন আমি আপনাদের সঙ্গে সে কথা বলতে চাচ্ছিলাম।
প্লিজ প্লিজ বলুন।
সরি।
জি জি, প্লিজ বলুন।
আমার অনেক কথাগুলো আছে, সে কথাগুলো আমি সবাইকে জানাতে চাই।
আপনার নিজের জীবনের কথা?
জি।
আপনি বলতে পারেন, অথবা আপনার সাথে আমরা ফোনে কমিউনিকেট করব, চাইলে কোনো একটা অনুষ্ঠানে হয়তো আপনাকে নিয়ে আসতে পারবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমাদের জাজ প্যানেল যারা আছে তারা যদি ফাইনালি এটি সিলেক্ট করে দেন, আপনি কোনো একটা অনুষ্ঠানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই।
জি, আপনি আমি কোথায় আসতে পারবো?
আমাদের আমাদের স্টুডিওতে আসতে পারবেন, যদি আমাদের জাজ প্যানেল সবকিছু ঠিকঠাক করে, ফাইনাল করে আর কি। আপনার সাথে হয়তো ফোনে কথা বলে নেবেন, নাকি ওভার ফোনে এখনই বলতে যাচ্ছেন, যেহেতু আমাদের হাতে সময় নেই, বিধায় কথাটা বললাম।
এখন কি ফোনে বলবো?
ফোনে সেই সময়টা হয়তো আপনি পাবেন না।
হ্যাঁ,
অলরেডি আমরা অনুষ্ঠান থেকে অলরেডি 15 মিনিট সময় পার করে এসেছি। বেটার আপনার সাথে আমাদের, জি, আমাদের জাজ প্যানেল থেকে আপনার সাথে কথা বলা হবে, এবং তারা যদি ফাইনালাইজ করে দেন কোনো একটা অনুষ্ঠানে হয়তো আপনার সাথে কথা হবে আমার স্টুডিওতে। অনেক ভালো থাকবেন, অনেক অনেক দোয়া আপনার জন্য। লাস্ট ফোন কল মেঘলা।
ওকে, আমি কিছু কমেন্ট এন্ড টেক্সটের দিকে যাই। অনেক বন্ধু আছেন আমাদের সাথে সব সময়, কিছু কিছু বন্ধু আছেন যে রেগুলার শুনেন, একেবারে প্রতিদিনই, আর বাইরে থেকে তো সব সময় শুনছেন, বাহরাইন, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, খুব কমন, ফ্রান্স থেকেও আছেন, আছেন ইউনাইটেড কিংডম থেকে, তো এরকম শুনেন। এবং অনেকে কিন্তু রেকর্ড করে আমাদের যে আপলোড করা থাকে ওয়েবসাইটে, সেখান থেকেও শুনে আমাদেরকে ফিডব্যাক দেন। তো এরকম অনেক বন্ধু আছেন। এই মুহূর্তে যুক্ত হয়েছেন সম্রাট সোহেল, এবং আপনার সেই উক্তিটি কোট করেছেন, চলে এসো বন্ধু মাটির টানে। ওকে,
দ্য লাস্ট ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো,
জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো,
জি আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু।
হ্যাঁ বলছি।
আপনার সাথে কথা বলতে পারবো, এই সৌভাগ্য আমার আসছে।
আমার সৌভাগ্য যে
আপনার সাথে কথা বলছি, প্লিজ বলুন। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে আপনার সাথে কথা বলবো একদিন। আপনার প্রোগ্রামটা আমি সব সময় শুনি, আর বিশেষ করে আজকের মানে বৃহস্পতিবারের অনুষ্ঠানটা আমার খুব খুবই পছন্দের। গুরু, আমারও মানে এরকম একটা সাকসেস ভালোবাসার একটা স্টোরি আছে, সেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই।
বাট ওভার ফোনে তো এখন সময় নেই। মেঘলা, আমরা এই নাম্বারটা রেখে দাও, যাতে করে আমাদের যার প্যানেলকে এই নাম্বারগুলো দিতে পারি, তারা তখন ফাইনালি ইন্টারভিউর মাধ্যমে দেন, যদি ফাইনাল করে তাহলে কোনো একদিন হয়তো স্টুডিওতে আপনার সাথে কথা হবে আমার, রাইট?
আচ্ছা গুরু, আজকে আমার ছেলের জন্মদিন।
তাই নাকি, কি নাম তার?
ও নাম জায়ান।
জায়ানের জন্মদিন দে, ওই তোর লাস্যমি হাসিটা দিয়ে দে আগে মেঘলা, জায়ানের জন্মদিন উপলক্ষে। 1 2 3 গো মেঘলা। Okay, it's a million dollar gift.
Thank you.
It's a million dollar gift from the ভালোবাসার বাংলাদেশ to Jayan. যাতে করে জায়ানের মধ্যে এই হাসি রিনিঝিনি শব্দ সবসময় তার অন্তরের মধ্যে বাজে, আর জন্মদিনের এই গানটি জায়ানকে ডেডিকেট করে।
এবং
জায়ান কি ঘুমিয়ে পড়েছে না শুনছে অনুষ্ঠান? জায়ান কি ঘুমিয়ে পড়েছে নাকি অনুষ্ঠানটি শুনছে?
এক বছর পূর্ণ করলো।
আজকে আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকে যোজনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন বাবা আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো দাদা মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবা, অনেক অনেক শুভেচ্ছা। জীবনে অনেক বড় হও, জীবনটাকে অনেক বড় করে বাঁচো, পৃথিবীর সমস্ত ভালো লাগা তোমার পাঁচ হয়ে যায়। অনেক ভালো থাকো তুমি। জায়নের ফার্স্ট জন্মদিন আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি কি আছেন? আপনি আছেন আমাদের সাথে? হ্যালো 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 শুধুই তোমার মুখ উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, আমি বিশ্বাস করি কোনো না কোনো ভাবে তোমার এই কণ্ঠস্বর তার কাছে পৌঁছে যাবে। ইথারের মাধ্যমে পৌঁছে যাক সৌদি আরবের জেদ্দায় তোমার ভালোবাসার মানুষের কাছে তোমার কণ্ঠস্বর।
উর্মি, আমি তোমাকে একটা কথাই বলবো যে আমি অত্যন্ত ভালোবাসি তোমাকে। এখন তুমি আমাকে বলছিলে যে সেই তুমি তোমাকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু কখনো বলতে পারবে না। সত্যিই তাই, আমি অত্যন্ত ভালোবাসি উর্মি। আসলে তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না, মানে কিছু সামনে দেখি না, মানে কেন জানি সবকিছু অন্ধকার লাগে আমার কাছে। তুমি থাকলে মনে হয় যে আমি হাসি খুশিতে চলতে পারবো, তুমি থাকলে মনে হয় আমার জন্য ভালো। তুমি প্লিজ চলে আসো, আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি তুমি চলে আসো। আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে দিন গড়বো, সুখে শান্তিতে দিন কাটাতে চাই। প্লিজ তুমি চলে আসো। আমি কি বলবো যে হয়তো তোমাকে বলে বুঝাইতে পারবো না। মনটা আসলে মানে না যে তুমি নাই, কিন্তু আমি কেন জানি আমার কাছে খুব খারাপ লাগে যে উর্মি কেন নাই। মানে আমার কাছে সব আছে, আজকে মনে হয় যে আজ সব আছে, কিন্তু উর্মি নাই, উর্মির সন্তানরা নাই। প্লিজ তুমি চলে আসো। আমি তোমাকে একটা অনুরোধে বারবার তোমাকে করবো যে তুমি যেখানেই থাকো না কেন, আমি জানি তুমি ঢাকা এফএম শোনো। তো
ওকে ওকে ওকে, প্লিজ চলে আসো। আমিও বলছি, আমি অত শ্রদ্ধা নিয়ে বলছি না, যেহেতু যেভাবে ডিপ্রাইভ হয়েছে ছেলেটি, শুধু ওর ভালো থাকার জন্য বলতে যদি সম্ভব হয় প্লিজ চলে আসো। মেঘলা প্রেমে পড়েছিলে? মেঘলা আপদ মস্ত প্রেমে একদম ডুবুডুবু অবস্থা। আমি মানুষের সত্যি প্রেমে পড়েছি। আজকে এবছর শিশুদের জন্য, পথ শিশুদের জন্য তেমন কিছু করা হয়ে উঠলো না অনিবার্য কারণে, বাট করবো ফার্দার অনওয়ার্ডস। এই স্বপ্ন দেখি সবসময় কিছু কেনা কিছু করবো, কিন্তু কষ্ট লাগে। মানুষের প্রেমে পড়া খুব মারাত্মক জিনিস মেঘলা। মানুষ হয়ে মানুষের প্রেমে পড়ার মতো এতে ভালো শান্তির এতে আনন্দের আর কিছু হতে পারে না মেঘলা। আমি ওই শিশুটার দৃষ্টির প্রেমে পড়েছি, যেখানে লোভাতু দৃষ্টি নিয়ে বড় বড় ফ্যাশন হাউসের বাইরে দাঁড়িয়ে থাকি। আমি শিশুটার ওই লোভাতুর জিহ্বার প্রেমে পড়েছি, যেখানে লোভে তার জিহ্বা দিয়ে কষ্টের সে পানি লালা গড়িয়ে পড়ে ভালো কিছু খাবার খাবার জন্য। আমি প্রেমে পড়েছি সেই শিশুটির, যে শিশুটি দূর থেকে কাচের ভেতর দিয়ে তাকিয়ে থেকে দেখে যে তার বাবা মা কত ভালোবাসায়, কত মহব্বতে, কত যত্ন করে তার সন্তানটাকে আদর খাচ্ছে, চুমু খাচ্ছে এবং তাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সেই শিশুটির কপালে কোনো কিছুই জুটে না, কিছুই করতে পারিনি এদের জন্য। পরক্ষণেই ভুলে যায়, আবার মনে হয় কিছু করা উচিত। যে কোনো সময় তো মানুষের জীবন লীলা সাঙ্গ হয়ে যেতে পারে। পৃথিবীতে থাকা অবস্থাতেই ভালো লাগার কোনো কিছু জিনিস ক্যাপিটালাইজ করা উচিত। বহুত ভালোবাসা বিভিন্ন ফরম্যাটে মানুষের কাছ থেকে পেয়েছি, ইন রিটার্ন কিছু করা উচিত। আমি তো শুধুই আহ্বান করতে পারি স্টুডিওর মাধ্যমে, কিন্তু করতে পারে এরকম মানুষ তো প্রচুর আছে বাংলাদেশে। দেশের বাইরেও আছে প্রচুর বাঙালি। সামনে ঈদ, আমি প্রেমের চমৎকার এই গানটাকে পেছনে বাজিয়ে রেখে আমি যে প্রেমে পড়েছি যে মানুষগুলো তাদের কথা বারংবার বলছি, আমি তোমাদের সেই ভালোবাসায় ফেরিয়ে আনার সবার কাছে অনুরোধ করতেছি, যে যেমন করে পারো ভাই, যতটুকু যার ক্ষমতায় আছে এ মানুষগুলোর পাশে এসে দাঁড়াও। এবং সত্যি যদি এই কাজগুলো করতে পারো, বিশ্বাস করো অসংখ্য দার এই ভালোবাসার যে কি তীব্রতা, কি মাহাত্ম্য, কি মারাত্মক যে এশক, মানুষ হিসেবে মানুষের প্রেমে পড়া, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, এই মহব্বত যে কত বেশি মারাত্মক, তখন বুঝবে ভালোবাসা কখন এশকে পরিণত হয়। এই গান যখন বাজে তখন রোমান্টিক ভালোবাসায় যারা আমরা প্রিয়তম মানুষটাকে নিয়ে থাকি সেই ভালোবাসাকেও ছাপিয়ে যাবে এই ভালোবাসা। বিদায় নিচ্ছি মেয়েরা, এই আশা এই প্রত্যাশা রেখে যে ঈদ সবার মধ্যে সমানভাবে দারুণভাবে দারুণভাবে প্রাণের সঞ্চার করে যাবে, আর এই প্রার্থনা সবার জন্য থাকবে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগানি, আর প্রত্যেকটি হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা দিন।
ইয়েস বন্ধু, গুরু হিতেশ্যাম বিদায় নিয়ে চলে গেলেন, এবার চলে যাবার পালা আমারও। আজকে অতিথি বন্ধুর গল্প শুনলেন, থাকলেন আমাদের সাথে। সো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যেতে যেতে আবার বলে যেতে চাই যে আমাদের SMS লাইন খোলা থাকবে ঠিক রাত 3টা পর্যন্ত। সো আপনি SMS করতে পারেন, যদি আসতে চান আমাদের স্টুডিওতে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার ভালো লাগার কথা। সো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন BD, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা, তারপর আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4dhakafm। এবং বন্ধু, আশা করছি এই পেজটিতে আপনি এসে লাইক করবেন এবং আমাদের এর সাথে সংযুক্ত থাকবেন 24/7, এবং আমাদের পোস্টটিতে আপনি পুরো সপ্তাহ জুড়েই অ্যাক্টিভ থাকতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চাইলে কমেন্ট করতে পারেন, যত খুশি ততবার। সো চলে যাচ্ছি একটু পরেই ফেহরি টাইম, সবাই উঠে ফেহরি খাবেন, আর আগামী সপ্তাহে কথা হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।
সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার গুলোতে, সে যে চেয়ে আছে মরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরেতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যেতে আছে ভরা চোখে জানালার পাশে মেঘে ধরেতে, আর গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘে রাখতে চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘে রাখতে চোখ মেলো যদি পারো বুঝতে। বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের